This track was downloaded from fusionbd.com.
অতিথিবন্ধু যখন তার সাথে যখন কথা বলা শুরু করি আমি, তখন আমি পছন্দ করি যে অতিথিবন্ধুকে আমি কি অবস্থায় দেখছি, যেহেতু এখান থেকে শুধু আমরা কথাটা পৌঁছে দিই, দেখার ব্যাপারটা পৌঁছে দিতে পারি না। সে সম্বন্ধে আমি একটা ছোট্ট একটা বর্ণনা দিয়ে আমি সরাসরি চলে যাব আজকের অতিথিবন্ধুর জীবনের কথায়। আর তুমি এরই মাঝে তুমি চাইলে, যেহেতু প্রচুর মেসেজ আসছে, তুমি চাইলে দু চারটা প্রাপ্তি স্বীকার করে নিতে পারো।
আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে আছে আরো অনেক বন্ধুরা। আমাদের সাথে আছে মামুন, তারপরে শহীদ, এছাড়া পিঙ্কি আছে আমাদের সাথে। আর জি, পিঙ্কিও এস এম এস করেছে, তবে তার এস এম এসটা একটু পরে পড়ছি। আর আমাদের সাথে আছে, আচ্ছা তুমি কয়েকটা প্রাপ্তি স্বীকার করে নাও।
এক্স্যাক্টলি, ধানমন্ডি থেকে তানিম আছে, মইন আছে মিরপুর থেকে, তারপরে টুটুল তোমার নামে একজন এস এম এস করেছে।
দেখো, নামের আগে লেখা আছে ফকির টুটুল, লাইব্রেরি থেকে ও আমাকে সকালে এস এম এস করে। যাই হোক, ও ফকির টুটুল, আমি আর জি টুটুল।
আমারও অনেক মিতা আছে, দেখো মেঘ নামে একজন এস এম এস।
মেঘ মানে ফকির, নি মেঘ না, এরকম কিছু নাকি? আচ্ছা যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না এখন।
ধনী গরিবের বৈষম্য যদি দূর হয়ে থাকে, আমি আজকে চলে যাচ্ছি অতিথি বন্ধুর কাছে। অতিথির বন্ধুর কাছে যাওয়ার আগে আমি জেনে নিচ্ছি তার নামটা।
আমার নাম হচ্ছে রবিন।
রবিন,
হ্যাঁ। সো আমি থাকছি হচ্ছে মতিঝিল, ঠিক আছে? সো আমি আজকে এখানে বলতে চাই একটাই কথা, ভালোবাসার মানে কি আমি জানি না, কিন্তু কিছুটা ভালোবাসতে জানি।
আপনার সম্বন্ধে আরেকটু যদি বলতেন, আপনার পরিবারে কে আছেন?
আমাদের পরিবারে দুই ভাই এক বোন।
আপনি এমনি ব্যক্তি জীবনে কি করেন?
আর ব্যক্তি জীবনে আমি স্টুডেন্ট।
স্টুডেন্ট,
হ্যাঁ।
আপনাকে যে অবস্থায় দেখছি আমরা, পুরো কমপ্লিট পরিহিত, মানে ব্ল্যাক টাই, ব্ল্যাক শুট, মানে সাথে ওটা ব্ল্যাক ফাইবারের একটা শার্ট আর কি, লুকস গুড। আচ্ছা, আপনি যেটা বলছিলেন আপনার ব্যক্তি জীবনের কথা।
আচ্ছা, সো ব্যক্তি জীবনের কথা আসলে অনেক কিছুই আছে, যাকে এটা বলে শেষ করা যাবে না। আর কিছু আমার লাইফের প্রধান কিছু বিষয় আমি বলতে যাচ্ছি। প্রথম থেকেই আমি যাকে পছন্দ করি, প্রথমত সে সিটি কলেজে পড়ত, সো আমি পড়তাম হচ্ছে বিসিএ কলেজে। তো তার সঙ্গে পরিচয় হয়েছে অনেক পরে। তার প্রথমে পরিচয় হয়েছিল, তার ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে অনন্যা। তো আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে আসিফ, ও থাকে যাত্রাবাড়িতে। আর একটা বিষয় এখানে আমি বলতে চাই যে লাভ রিলেশন এই জিনিসটা আমার সবসময় খুব খারাপ লাগতো। কারোর সঙ্গে যদি কোনো কিছু হতো প্রবলেম, সবসময় আমি সামনে আগায় যাইতাম যে কি সমস্যা হয়েছে কি, এই জিনিসটা আমি সবসময় কেয়ার করতাম। তো পরে আমি একদিন ফ্রেন্ডের মন খারাপ দেখে আমি তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। বাট তার সঙ্গে আমার ওরকম কিন্তু কমিউনিকেশন ছিল না, খুব কম ছিল। সো ও তিন চার দিন ছিল তখন, তো আমার বাসায় আসতো, যাই, তো এরকম পরিচয় হলো। তো তাকে জিজ্ঞেস করার পরে সে বললো এরকম প্রবলেম, তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার এরকম ছয় মাস যাবৎ কন্টাক্ট হচ্ছে না। ওকে, সো আমি কি তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারি এরকম কিছু? বলে হয়তো মানবে না। তাই আমি বললাম ওকে ফাইন, আমি ট্রাই করি। সে নাম্বারটা দিল আমাকে। নাম্বারটা দেওয়ার পরে আমি কল করলাম তার গার্লফ্রেন্ডকে, সেটা দিনের বেলায় ছিল। কল করার পরে তার গার্লফ্রেন্ড রিসিভ করে রেখে দিল, সে আর আমার সাথে কথা বলেনি। তো রেখে দেওয়ার পরেই আমি আর কল ব্যাক করিনি। আমি বললাম যে আজকে ব্যাক করলাম, ঠিক আছে আজকে কল করলাম, আরেকদিন করবো আস্তে আস্তে। তো পরে আমি হুট করে রাতে একটা কল আসে আমার মোবাইলে, তখন আমি সিটিসেল ইউজ করতাম। তো তখন আমি, এটা হচ্ছে 2006-এ ইউজ করতাম। তো হঠাৎ করে ফোন আসে, ফোন একটা মেয়ে দেয়। মেয়েটা ফোন দিয়ে বলে যে আপনি কে বলছেন? তো নর্মালি যেরকম মানুষ বলে, তো আমিও বললাম, তাকে জিজ্ঞেস করলাম, সে বলল আমি এরকম আমার নাম, সো আমি আপনার সঙ্গে কি ফ্রেন্ডশিপ করতে পারি কিনা। তা আমি তখন একটা মানে একটু অন্যরকম বয়স ছিল, আর তাও একটু ছোট ছিলাম, মোবাইলে কল এসছে একটা মেয়ের, তো এরকম ভেবে আমি আমি বলতেছি যে কথা বলবো, আমি গেস করে নিছি যে আমার মানে আমার ফ্রেন্ডের কেউ, যে তার গার্লফ্রেন্ডের কেউ পরিচিত এরকম হবে যে আমার খোঁজখবর নিচ্ছে। ওকে ফাইন, আমি তখন বললাম আমি বাইরে আছি, আমি আপনার সাথে রাতে কথা বলবো। তো আমি তখন বললাম যে রাতে কথা বলবো। সো আমি বাসায় যেয়ে আমি নিজেই তাকে কল ব্যাক করি যে কি ব্যাপার, আপনি কে, আমি কি আপনার পরিচয়টা ঠিক মতো কি জানতে পারি কিনা। তো সে বলল কি হ্যাঁ জানতে পারেন। আমি বলি হ্যাঁ, আমার নাম্বারটা কিভাবে পেলেন আর কি প্রবলেমটা? বলে কি আমি আপনার নাম্বার পেয়েছি যে কোনো ভাবে একটা নাম্বার পেয়েছি। আমি বলি এইভাবে তো বললে আর হয় না, সো আমাকে তো বলতে হবে, আমি আপনার সাথে কেন কথা বলবো, আপনাকে তো আমি চিনি না। তো তখন সে বলল আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি আজকে কি দুপুর বা সকালের দিকে কাউকে কল দিয়েছিলেন কিনা এরকম? আমি বলি হ্যাঁ দিয়েছিলাম। বলে ও আমার বাসার দোতলায় থাকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো কল দিয়েছিলাম একবার। বলে আপনি নাকি ওকে ডিস্টার্ব করছেন এই কারণে আমাকে কলটা নাম্বারটা দিয়ে দিল আপনার? সো আমি বলি কি আপনি নাম্বার পেয়ে এরকম কল করে ফেললেন? তখন বললো কি আচ্ছা ঠিক আছে আমি কথা বলি আপনার সঙ্গে। ওকে ফাইন, একটু কথা বলতাম। কথা বলার পর আমার মূল উদ্দেশ্যটাই ছিল যে যখন সে বলে ফেলছে যে ওই ওই মেয়েটা ওদের দোতলায় থাকে, তো আমার উদ্দেশ্যটা ছিল কি তাদের রিলেশনটা আমি আবার ঠিক করে দেই। তো আমি গেলাম, আমি বললাম যে ওকে ফাইন আমি আপনার সাথে কথা বলবো। আমার একটাই উদ্দেশ্য ছিল আমি ওর সঙ্গে কথা বলে ওই মেয়েটার সঙ্গে আমি কন্ট্যাক্ট করব। সো আমি কথা বলতে লাগলাম। তো দুই তিন দিন হলো, তা আমি তাকে বললাম আচ্ছা অনন্যা তোমাদের বাসায় দোতলায় থাকে, ওকে ফাইন, সো তুমি অনন্যাকে কিভাবে চেনো বা এরকম কিছু? বলে ও তো আমার ছোট বোন, আমি তো সিটি কলেজে পড়ি আর ও তো ছোট, এখন তখন ও লেভেল করতেছে। ওকে ফাইন। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি তখনও তাকে বলিনি যে আমি যে আসিফের ফ্রেন্ড বা এরকম কিছু। পরে আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় থাকো, ওর মানে কোথায় থাকো প্লাস কোথায় মানে কি করছো, তারপর আরো ক্লিয়ার আমি জানার জন্য ওকে বললাম। ওকে, সিটি কলেজে পড়ছে, আর্টসে মনে হয় এরকম কিছু। ওকে ফাইন। তো তারপর আমি দুই তিন দিন, এক সপ্তাহ আমাদের কথা হয়নি। সো আমি ওর সঙ্গে আমি বলি কি আমি তোমার সাথে দেখা করতে চাই, আর এটা আসলে অনলাইনে অন এয়ারে আমার এখন যার ব্যাপারে কথা বলতে যাব, সবাই শুনছে, আমার ফ্রেন্ড সবাই শুনছে। সো অনন্যার কথা বেশি বলবো না, আর কথা হচ্ছে কি সেটা হচ্ছে একটা সীমিত ভাবে তার ফ্রেন্ড ছিল, আর তার সঙ্গে আমি এক সপ্তাহ যাইনি। তো মেয়েটা কেমন করে যেন কথা বলতো আমার সঙ্গে, যে কিনা আমাকে সে লাইক করে ফেলছে এরকম কিছু। তো আমি তার সঙ্গে দেখা করতে চাইছি, একটাই বলেছিল যে অনন্যার সাথে ওই মেয়েটা যেহেতু এরকম কথাবার্তা হয়, সো আমি ওর দ্বারা আস্তে আস্তে সবকিছু ঠিক করব এরকম কিছু।
অর্থাৎ আসিফ এবং অনন্যার সম্পর্কটা,
অনন্যার
সম্পর্কটা ঠিক করে দেওয়া
যায়। হ্যাঁ, বিকজ আসিফ যেভাবে আমার সঙ্গে কথা বলেছিল যে মানে যাকে না একটু দেখলে মানে কেউ যদি দেখে যে ওরও মায়া লাগবে, যে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করতেছি। ওকে ফাইন। তো অনন্যাকে বললাম দেখা করার জন্য, তো অনন্যা বলল কি আচ্ছা ঠিক আছে দেখা করব, কিন্তু আজ না আরেক দিন। তো এরকম করে সে বলল আচ্ছা ঠিক আছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে দেখা করব। তোমার সাথে তো আমি কথা বলি কিন্তু তোমার সাথে তো আমার দেখা হয় নাই, তো আমি তোমার সাথে না দেখায় আমার দেখা করার উদ্দেশ্য একটাই ছিল যে আমি ওই দিনে ওকে আমি বলবো যে আমাকে কি তুমি চিনো, আর আমার কিভাবে আমার সাথে ওই মেয়েটা বলতেছে যে আমি ডিস্টার্ব করলাম, কেনই বা করলাম, কারণ ফোনে বললে তো আমি আর ওকে পাচ্ছি না, রেখে দিবে বা এরকম কিছু। সো ঠিক আছে, আমি সঙ্গে আমার ফ্রেন্ডকে নিয়ে যাই আসিফকে, প্রথম পাই নাই, প্রথম দেখা হয় নাই তার সঙ্গে। ওকে ফাইন। দ্বিতীয় দিন দেখা হয় নাই তার সঙ্গে, সে দেখা দেয় নাই। তাই আমি ভাবলাম মেয়েটার ভয়েসটা সুন্দর ছিল, তো আমি বলি কি হয়তো বা সুন্দর বেশি, হয়তো আমাকে ঘুরাচ্ছে এরকম কিছু। তো আমি আর ইভেন একদিন আরেকদিন আমি কলেজে যাচ্ছিলাম, তখন কলেজে যাওয়ার পথে অনন্যার সাথে আমার তখন কথা উঠত। তো অনন্যা আমাকে কল দিল একদিন, ওই দিনই তখন মনে হয় 12টা বাজে, কল দিল, তো বলতেছে তুমি কোথায় এরকম কিছু। সো আমি বললাম আমি কলেজে যাচ্ছি, আমার ক্লাস শুরু হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তো হুট করে কেটে গেল ওর ফোনটা, লাইনটা কেটে গেল। তা ওর একটা নাম্বার থেকে আমাকে কল ব্যাক করলো, আমি তাকে জিজ্ঞেস করলাম যে নাম্বারটা কার, আমার ফ্রেন্ডের। বলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলে আমার ফ্রেন্ডের সাথে কথা বলবা? আমি বলি হ্যাঁ কথা বলা যায়, সমস্যা নাই, তো আমি তো এখনো পৌঁছাই নাই আমার কলেজে। তো তখনই তার ফ্রেন্ড ছিল, আমাকে প্রথম পরিচয় দেয় তুষিতা। তো আমি বললাম আচ্ছা তুষিতা, নাম সুন্দর তুষিতা, বাট নামের অর্থ আমি এখনো জানি না। তো তাকে তার সাথে কথা বললাম, কথা বলার পরে আর সে কি জানে, মানে মেইনলি মানে তারা অনন্যাকে আমি ফার্স্ট পরিচয় দিয়েছিলাম, এরকম আমি মডেলিং করি বা এরকম কিছু, আর আমি করতাম, তো আমি রেড ডটের সাথে কাজ করতাম, তো এটা জানে। আর তারা ধরে নিয়েছে মডেল খুব সুন্দর এরকম কিছু, যে কখনো দেখি মডেল তো মডেলই। সো আমি কথা বলতাম কথা বলতাম, তো কথা বলার পর হুট করে ওই দিন যেদিন আমি ওর বান্ধবীটার সাথে আমার কথা হলো তুষিতা, রাতের বেলা সে আমাকে একটা কল দেয়। সো নাম্বারটা তো আমার মুখস্থ ছিল না। ওকে, সো আমি তখন রিসিভ করে বললাম কে বলছেন? সো সে বলল যে আমি অনন্যার ফ্রেন্ড তুষিতা, সরি ফার্স্টে আমাকে তুষিতা বলছিল, পরে বলতেছে, আমি বলি তুষিতাকে আমি চিনলাম না, বলে আপনার সাথে কথা হলো না, অনন্যার ফ্রেন্ড তুষিতা। তখন আমি বলতেছি ও আচ্ছা চিনতে পারছি, আচ্ছা কেমন আছেন বলেন। তো আমি পুরা অবাক হয়ে গেছি যে এরকম অবস্থা কেন, যে আমার মোবাইলে মেয়ে মানুষের কল, ঠিক আছে। তারপরও আমি আসলে এটা আশা করি নাই, যে আমি সবসময় ইচ্ছা ছিল যে রিলেশনটা কেমন বা একটা লাভ এই জিনিসটা কেমন, ইচ্ছা ছিল জানার। বাট লাভ জিনিসটা এখনো ঠিক মতো জানি না, বাট ভালোবাসতে জানি, আমি আগেই বলেছি কিছুটা হলেও, এখন এটার মানে জানি না আমি। সো আমি ফিল করি, যেটা আমি ফিল করি ওইটা আমি আসলে ভাষায় অনেক কিছু প্রকাশ করা যায় না ভালোবাসার কথা। তো পরে আমি কথা বললাম, প্রথমেই তার সঙ্গে কথা বললাম, আমি কাউন্ট করছিলাম যে এই মেয়েটা যে কল দিল, প্লাস দেখি কতক্ষণ কথা বলি বা এরকম কিছু, আমাকে কি বা আমার ভয়েসে কি সে পছন্দ করেছে কিনা বা এরকম কিছু, আমার মেন্টালিটি তখন এরকম ছিল, দেখি কথা বলি। মোট কথা অনন্যা সম্পর্কে জানার জন্য, যে অনন্যার ভয়েস সুন্দর বাট মেয়েটা কেমন। ওকে ফাইন, তো তখন তো এরকম একটা অবস্থা ছিল যে একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ছিল খুব সুন্দর, আমার গার্লফ্রেন্ড যদি সুন্দর না হয় তখন মানুষ কি বলবে এরকম কিছু, বাট আসলে তখন তার বুঝি নাই এরকম কিছু। তো পরে তার সাথে প্রথম 26 মিনিট কথা হয়, এখনো আমার মনে আছে এটা, 26 মিনিট সম্পূর্ণ মানে অনেকক্ষণ কথা হয়, ওর খবর জানি আমার খবর জানে, কি করি আমরা এই তো জানার পরে। তো আমি বললাম কি অনন্যা মেয়েটা কেমন, তো বলে হ্যাঁ ভালো আমার ফ্রেন্ড। আমি বলি আচ্ছা আচ্ছা, না আমি এটা বলতে যাচ্ছি না যে ও, আমি এটা বলতে যাচ্ছি যে ও দেখতে কেমন, ওর ভয়েস তো সুন্দর, আর ও যেভাবে আমাকে বলে মনে হচ্ছে কি ও মানে খুব খুবই সুন্দর বা এরকম কিছু, ওর ভয়েসটাও তো এরকম বোঝায়, ওর কথা কথাতে একই বোঝায় আর ভয়েসটাও একই বোঝায়। ওকে ফাইন, সো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, বাট তুমি কি বলো তুমি কেমন, এরকম জিজ্ঞেস করলাম। বলে আমি কেমন নিজেরটা নিজে কিভাবে বলি বা এরকম কিছু। আমি বললাম না অনন্যা এরকম কিছু বললো, মানে আমার মাথার মধ্যে বাড়ি খেল কি যে অনন্যার কথা যদি আমি বলি তো বলার পরে ও কিন্তু এখনো শুনছে, তো হাসবে আমি নিশ্চয়ই। আমি ওকে বলি যে মনে মনে বলি যে মেয়েরা মেয়েদেরকে এমনিত তো জেলাস ফিল করে যে কেউ ওকে সুন্দর বা এরকম ইয়া করলে। আমি তখন বললাম কি অনন্যা বলল যে তুমি তো অতটা কেমন বিচ্ছিরি আর কেমন যেন, তো তখন ও বলল বা তুষিতা, তো বলল যে আচ্ছা আমি কেমন তুমি আমাকে দেখলে সামনা দেখলেই বইল, তখন বুঝো তখন বুঝে আমাকে তারপর বলবা।
টু বি ফ্র্যাঙ্ক রবিন, এই যে এসবের মধ্যে দুই তিনটা নাম চলে আসছে, তা আসলে বয়সটাও ওই রকম, মনে হয় ভিতরে এরকম হয়তো কাজ করছে যে তুষিতা বেশি সুন্দর নাকি অনন্যা বেশি সুন্দর,
তখন এরকম করছিল। হ্যাঁ
তারপর,
তো তারপর আমি ওদিকে কথা বললাম, তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে তুষিতা তুমি কি আমার সাথে দেখা করতে পারবা, তো সে বলল হ্যাঁ পারবো। আমি বলি আচ্ছা তোমার ক্লাস কবে কবে কি এরকম, তো কিভাবে দেখা করি? বলে তোমাকে আমি জানাবো। ওকে ফাইন। তো পরের দিন ওকে আমি অনন্যার সাথে দেখা করার কথা ছিল, অনন্যা আমাকে ওইরকম মানে দেখা দিচ্ছিল না মোট কথা।
এটা তো বেশ কয়েকবার হয়েছে।
হ্যাঁ, তো থার্ড টাইম, তো থার্ড টাইমের বেলায় তখন আমার সাথে তুষিতার সাথে দেখা হয়ে যায়। তো ওর সাথে দেখা হয়ে যায়, তো প্রথমত মানে ওকে আমি জিজ্ঞেস, ওকে তো আমি কখনো দেখি না, কিভাবে চিনব? সে বলতেছে আমি কলেজ ড্রেস পরা, তো হোয়াইট কালার, সো তুমি আমাকে দেখলে চিনবা। আমি বললাম আচ্ছা, আমি ব্ল্যাক ড্রেস পরে আসতেছি। ওকে, সো আমি আবার ধানমন্ডি কনকর্ডে, ও ওদিকে আসলো, তা আমি পেছন দিক দিয়ে উঠলাম, সামনে দিক দিয়ে তো দেখে ফেলবে, তো আমার আগে দেখতে হবে মেয়েটা কেমন, তো এরকম কিছু। তো পরে আমি পেছন দিক দিয়ে এসকালেটার দিয়ে নামলাম, তো তাকে ফোন দিচ্ছি তুমি কোথায়, বলে আমি এদিকে। তখন দেখলাম যে ওর হাতে মোবাইল, মোবাইলটা রাখলো, তো ওর সঙ্গে মানে একটা ছেলে দাঁড়ায়ছিল। তো ওই ব্যাপারে আমি তখন তাকে জিজ্ঞেস করি নাই, পরে জিজ্ঞেস করছি। তো তার সাথে কথা বললাম, হ্যাঁ হ্যালো, কি অবস্থা তোমার, এরকম বলে এইবার তোমাকে দেখছো চারতলায়, ওকে নিয়ে চারতলায় উঠে গেছে। বাট আমার সঙ্গে কিন্তু আসিফ ছিল, তাদেরকে আমি নিয়ে নিই, কেন নিয়ে নেই, যদি ওরা পছন্দ করে ফেলে এরকম কিছু। তখন আমার মেন্টালিটি এরকমটা ছিল যে ও যদি সুন্দর হয়ে থাকে বা এরকম
আবার পছন্দ না,
পছন্দ হ্যাঁ না করে ফেলে, তো এরকম। তা আমি ওকে আচ্ছা ঠিক আছে পেছনে পেছনে চলে যাই, যে ও বলে কি আচ্ছা ঠিক আছে উপরে আসো, আমার এখানে তো ড্রাইভার আসবে, তখন যদি প্রবলেম হয় আব্বু আম্মু শুনবে। ওকে ফাইন। তো আমি কথা বললাম, তো কথা বলার পরে তো লাইক এবার দেখছো, এবার ঠিক আছে পরে আরেকদিন দেখা হবে। ওকে, আরেকদিন দেখা হবে। তো অনন্যাকে ওই দিনই কল দিলাম যে তুমি কোথায়, তো কি দেখা করতে পারবা নাকি? তা আমি বললাম বলে কি আজকে না কালকে। ওকে ফাইন, আমি পরের দিন গেলাম। যাওয়ার পর ওকে আমি দেখা করলাম এসকেলেটার, ঠিক এসকেলেটারের সামনে আমাকে দাঁড়াইতে বললো, সে চারতলায় তার কোচিং সেন্টার, তো ওদিক থেকে কোচিং সেন্টার থেকে নামবে। তো আমি, ও বলতেছে কি আমি ডান সাইডের, তোমার ডান সাইডের লিফট দিয়ে নামবো। ওকে ফাইন। তো সে আমাকে বলতেছে কেমন ড্রেস পরে আসবো, এরকম কিছু, এরকম আগের রাতে কথা হয়েছিল এরকম। তো আমি বললাম হ্যাঁ একটা ভালো ড্রেস পরে আসো, আর ব্ল্যাক ড্রেস তো সব মেয়েদের মনে হয় সুন্দর লাগে, এরকম কিছু। ওকে ভালো আসবে। তো আমি তখন কিছুটা বুঝতে পারি যে অনন্যা আমাকে পছন্দ করে, এরকম কিছু। সো অনন্যা, তার আগে আমি তুষিতাকে আমি আরো কিছু বলেছিলাম যে অনন্যা কেমন দেখতে, আমার ভাল লাগে ওকে, এরকম কিছু মানে ওর ভয়েসে। তো পরে এই বললো, তুষিতাই বলে তুমি আগে দেখো তারপরে। তো পরে আমি দেখলাম ও আসলো, ও যে কখন গেল কখন আসলো, আমি আসলে মানে ওইরকম মানে একটা পার্সন গেলে যে বোঝা যায় না যে এই আসলো, একটা সুন্দর মেয়ে গেল, এরকম কিছু। আসলে কখন আসলো কখন গেল, আল্লাহর তৈরি মানুষ। সো তার আগেও আমি কিছুটা শুনেছি, এটা আমি বলিনি, ওর বয়ফ্রেন্ড ছিল, ওর বয়ফ্রেন্ডে পায়ে নাকি কি ডিফেক্ট ছিল, এরকম কিছু আমাকে বলেছে। তো আমার মাথায় তো ছিল আমি ওর সঙ্গে কোনো রিলেশন করব না, আমার একটাই উদ্দেশ্য আমি আনিকার সাথে দেখা করব, আমি রিকোয়েস্ট করব আমার ফ্রেন্ড ফ্রেন্ডের হয়ে।
যে যে পরিকল্পনার কথা প্রথম থেকে তুমি বলেছিলে, অনন্যার মাধ্যমে কিভাবে আনিকার সাথে কথা বলা যায়, আনিকার সাথে সম্পর্কটা ঠিক করা যায়,
ঠিক করা যায়, খুব চেষ্টা চলছিল।
কিন্তু ছেলে মানুষই তো তোমার ভিতরে কাজ করছিল যে ফাঁকে আমি একটু দেখে,
এরকম তখন ছিল
অনন্যা দেখতে গেল।
হ্যাঁ
আচ্ছা,
তখন এরকম ছিল।
অনন্যাকে পরের দিন তুমি যোগাযোগ করার
জন্য যোগাযোগ, হ্যাঁ চেষ্টা করেছি। পরে ওর সাথে দেখা হল, ও আমাকে ওর আম্মুর সঙ্গে গেল, যাচ্ছিল সামনে দিক দিয়ে, ও হাত দেখাইল। তা আমি দেখার পরে মানে আমি বলি ও আচ্ছা তুমি এটা, ওকে ফাইন। তো পরে আমি মোবাইলটা নিয়ে মানে আমার ফ্যামিলির কথা চিন্তা করছি সবসময়, যে আমার ফ্যামিলি একটা যদি কেউ চায় বা ভালো কিছু যে না ভালো একটা পছন্দ করেছে এরকম কিছু। তো আসলে প্রথমত এরকমই তো কাজ করতো, আসলে ভালোবাসা কি এটা পরে বোঝা যায়, প্রথমে কিন্তু দেখেই ভালোবাসা বোঝা যায় না। তো ঠিক আছে, আর একটা কথা ছিল কি যে ওর যেহেতু বয়ফ্রেন্ড আছে, সো আমার ওইখানে ইন করাটাই ভালো হবে না, ইন করাটা ভালো হবে না। সো আমি ওকে ফাইন। তো আমি তাকে বললাম যে অনন্যা তুমি বাসায় যাও, তোমার সাথে পরে কথা হবে। সে আমাকে গাড়িতে উঠে ফোন দিল, ওকে ফাইন পরে কথা হবে। পরে আমি চলে গেলাম বাসায়, সে আমাকে কল দিচ্ছে, আমি ফোন ধরতেছি না। আর এদিক দিয়ে আমি তুষিতার সাথে কথা বলছি, তুষিতার সাথে কথা বলছি, তুষিতা একটা কথা বললো যে অনন্যার সাথে যে তুমি কথা বলছো তুমি বলবা না, তাহলে ওর সাথে আমার ঝগড়া লেগে যাবে বা এরকম কিছু, ও তখন আমাকে নিয়ে সন্দেহ করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলবো না, ওকে ফাইন। তো পরে আমি ওকে বললাম যে আচ্ছা ইয়ে অনন্যার বয়ফ্রেন্ডের কি সমস্যা, বলো অনন্যার বয়ফ্রেন্ডটা ওরকম ভালো না আর পায়ে ডিফেক্ট আছে এরকম, ওর নাকি ক্যারেক্টারটা কিরকম উল্টাপাল্টা এরকম কিছু, তো এলোমেলো টাইপের কথাবার্তা শুনে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসলে অনন্যা বারবার আমাকে কল দিচ্ছে, আমি ওর সঙ্গে লাস্ট একটা দেখা করে ওকে আমি সব বলে দিব। তো তারপর আমি তখন আমি আসিফকে নিয়ে যাই, অনন্যাকে বললাম যে তুমি এই টাইমটাতে থাকো, তোমার সাথে দেখা হবে আর কথা হবে। তো আসলো, আসার পরে আমি ওকে বললাম যে হ্যাঁ অনন্যা তুমি কি অবস্থা, কেমন আছো এরকম কিছু। তো পরে অনন্যা বললো আচ্ছা ঠিক হ্যাঁ ভালো আছে এরকম। আমি বলি কি আমার সাথে কে আসছে, আমার ফ্রেন্ড আসছে, তুমি ওকে কি চেনো, বলে না। বলে কি তুমি কখনো আসিফের নাম শুনছো আনিকার মুখ থেকে, বলে হ্যাঁ আমি তো ওর কাছ থেকে এরকম শুনছি, ওর বয়ফ্রেন্ড ছিল। আমি বলি ছিল না, ওর বয়ফ্রেন্ড আমার পাশেই দাঁড়ায় আছে। তো বললো আচ্ছা আচ্ছা। আমি বলি আচ্ছা তুমি তো আমাকে পছন্দ করো না, বলে হ্যাঁ করি। আচ্ছা তুমি যদি আমাকে পছন্দ করে থাকো তুমি আমার জন্য একটা উপকার করতে পারবা এরকম কিছু, যে ওদের সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং যেন আবার হয়ে যায়, এরকম ঠিকঠাক হয়ে যায় যেন, হ্যাঁ পারবো। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি জাস্ট আনিকাকে এরকম বোঝায় বইলো, তো পরে তোমার সাথে দেখা হবে, বলে তুমি চলে যাবো। আমি বলি হ্যাঁ। তো আমার উদ্দেশ্য ছিল যে আমি কথা বলে চলে আসবো, আর আর মেয়েটু অন্যরকম ছিল, যেটা কি নাকি যে একটা মেয়ে মানে গায়ে ঘেসে যাচ্ছিল এরকম কিছু। তো আমি আরো ভয় পাচ্ছিলাম যে আমি কখনো তো এরকম সিচুয়েশনে পড়ি নাই, তো আমার ফ্রেন্ডটা আজকে থাকলে আমার পাশে হয়তো বা ও বলতো, তো ও তো নেই, পাশে নেই। সো পরে আমি চলে গেলাম। ওকে এখানে কিন্তু আমাদের কোনো রিলেশন হয় নাই, কিছু হয় নাই, এটা বোঝাই যাচ্ছে। তো মেয়েটা নাকি মানে আমাকে আমাকে কল দিচ্ছিল কল দিচ্ছিল, পরে বাসায় চলে গেছে, আমি আর ওর কল রিসিভ করি না, কজ আমি আমার সবকিছু ডান করে ফেলছি। আমার ওই অতটুকুই ছিল আমার ওর সাথে যোগাযোগ, যে এখন তো আনিকা শুনবে। তো পরে আমি তো চলে গেলাম, চলে আবার কল দিচ্ছে কল দিচ্ছে কল দিচ্ছে। তো আমি শেষে ওকে একটা ফোন রিসিভ করে আমি বললাম তোমার জন্য তোমার বয়ফ্রেন্ডটাই পারফেক্ট, ও তোমাকেই ভালোবাসে, ও এখনো তো অস্বীকার করতেছে না, তুমি ওর কাছেই থাকো। এরকম কেন চিন্তা ভাবনা যে একটা ভালো সুন্দর ছেলে দেখবো, ওই ও দেখতে সুন্দর না, তুমি ওকে ছেড়ে চলে যাবা, তারপর আরেকটা সুন্দর দেখবে ভেবে চলে যাবা, এরকম মেন্টালিটি বাদ দাও। বলে তুমি আমাকে তো ইউজ করছো। আমি গরম সুরে একটা ধমক দিলাম বেয়াদব মেয়ে বলে, তোমাকে আমি ইউজ করছি মানে তোমার সাথে কি আমি রিলেশন করছি বা এরকম কিছু। বলে না। আমি বলি আমি কি পারতাম না তোমাকে ইউজ করতে, পারতাম না তোমাদের রিলেশনটা ধ্বংস করে দিতে। বলে হ্যাঁ, তাহলে আবার এগুলো বলতেছ কেন। তো পরে বলল যে আচ্ছা ঠিক আছে। এর মধ্যে আবার সে আমার বাসায় মানে আমি যখন ওর সাথে কথা বলতাম আমার মোবাইলে কার্ড টার্ড শেষ হয়ে যেত, আমি না মানে তখন এতটাই ইয়ে ছিল যে তখন তো একটু ছোট ছিলাম, তখন কেমন মেয়েদের সাথে কথা বলা বা একটা মেয়ের সাথে কথা বলা, আমার মোবাইলে কার্ড শেষ হয়ে গেলে আমার ভাইয়ের বা কারো মোবাইল দিয়ে কল দিতাম। তো সে আবার শুনতে পারে যে আমার ভাইকে কল দেয়, ভাইকে কল দিয়ে বলে ভাইয়া আমার সাথে এরকম ইয়া করতেছে। তা আমার ভাই আমাকে ফোন দিয়ে বলে কি রবিন কি হয়েছে, তুমি কি ওই মেয়েটাকে ওর সাথে এরকম করছো কেন। আমি ভাইয়া তুমি বাসায় আসো তারপর তোমাকে আমি সব বলবো। তখন ভাইয়াকে বললাম যে এরকম এরকম মেয়েটা, তো বললো আচ্ছা ঠিক আছে। তো পরে আমি চলে গেলাম, ওকে ফাইন। তো পরে আমি ওইদিকে স্টপ মেয়েকে বকা দিয়ে, তো এদিক দিয়ে আমার তুষিতার সাথে কথা চলছে, আর ওইদিক দিয়ে ঠিক এক সপ্তাহ পরেই আনিকা আসিফকে কল দেয়, সব ঠিক হয়ে যায়। তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, আমার ভালো লাগে তখন যে আমি কিছু একটা করতে বসি, তো এখন দেখি আমার কি হয়। তো আমার খুব ইচ্ছা ছিল যে সবসময় আগে থেকে যে আমার ফ্রেন্ডদের সবার গার্লফ্রেন্ড আছে আমার নাই, তখন এটা মনে হতো। বাট গার্লফ্রেন্ড হওয়াটা সহজ, বাট এটা যে রক্ষা করাটা কতটা কঠিন এটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে। তো তখন আমি কথা বলতাম তুষিতার সাথে, আসলে ওর নাম তুষিতা না, ও আমাকে পরিচয় দেয় তুষিতা বলে, আর আমি ওকে পরিচয় দিয়েছিলাম বিনোদ বলে, বিকজ আমি মিডিয়াতে আমার নাম দিয়েছিলাম বিনোদ। সো তুষিতার কাছে বিনোদ নামটা তখন ভাল লাগতো, মানে একটু অন্যরকম নাম আছে ঠিক আছে। আর তুষিতা তখন বলতো যে আমি তো আবার তুষিতা নামটা কেমন যেন লাগতো, আমি ওকে বলতাম না কখনো।
সো অরিজিনাল নাম কি তার?
ওই এমনি অরিজিনাল নাম হচ্ছে সুইটি, সুইটি। সো যেতাম আমরা কথা বলতাম কথা বলতাম কথা বলতে বলতে হুট করে কখন যে আমাদের রিলেশন হয়ে যায় আসলে আমি তখন বুঝি নাই। হুট করে মানে ওর বান্ধবী আছে একটা, ওর নাম হচ্ছে মোহনা। তো আমার না কেমন যেন মানে সুইটিকে কেউ কল দিলে বা এরকম করলে আমার গায়ে লাগতো, কে কল দিল জিজ্ঞেস করতাম। সুইটি বলতো না কেউ না, এমনি ডিস্টার্ব করতেছে। ওকে ফাইন, আচ্ছা নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে, এরকম কিছু। আমি নিজেও বুঝতাম না যে কেন বলতাম বা এরকম কিছু, কি জন্য বলতাম। জাস্ট আমি যার সাথে কথা বলতেছি তাকে কেন ডিস্টার্ব করবে, ওই মেন্টালিটি নিয়ে আমি বলতাম। পরে আমি কথা বলতাম কথা বলতাম, তো ওর ফ্রেন্ড মোহনা বলে কি নিশ্চয়ই বিনোদকে পছন্দ করবে, নাহলে ওর ও তোর সব ব্যাপারে কেন আগে আসবে, তোর তোর তো আরো ফ্রেন্ড আছে, ওরা তো আগে আসে না।
আচ্ছা, এরই মধ্যে রবিন বেশ কয়েকটা নাম চলে এসেছে, তাই নামটা আমরা অন্তত ফিক্সড করে ফেলি যাতে করে বন্ধুরা গল্প শুনতে চরিত্রগুলো বুঝতে সুবিধা হয়। তাহলে তুষিতাকে আমরা এখন সুইটি বলে জানবো, আর তুমি রবিন হিসাবে তোমার নামটাকে।
আমার নাম হচ্ছে রবিন, ঠিক আছে। সো আমি তখন আমার সবকিছুই, যখন ওর নামটা আমাকে বলে সুইটি, সো আমি তখন বলি যে আমার ফ্যামিলি নেম হচ্ছে নিকনেম রবিন। সো পরে কথা চলতে থাকে, ওর ফ্রেন্ড এরকম বলে যে তোকে নিশ্চয়ই পছন্দ করে এরকম কিছু। হুট করে আমাকে সুইটি ফোন দিয়ে একটা কথা বলে যে তোমার কাছে আমি একটা কথা বলবো, তুমি এটা একদম সত্যি করে একটা অ্যান্সার দিবা। আমি বলি আচ্ছা ঠিক আছে দিব, সমস্যা কি, এখানে বলতে তো সমস্যা নাই। তো আমার কিছু ভয় লাগতেছিল কি যে ওকে আমার কাছে কিছু জানতে চাচ্ছে কিনা বা অন্য কিছু জানতে চাচ্ছে কিনা, যে আমি ওকে পছন্দ করি কিনা এরকম কিছু। ঠিক এক্স্যাক্টলি তাই ঘটছে। সে আমাকে বলতেছে কি তুমি কি কাউকে পছন্দ করো। আমি না মানে কি বলবো, আমি আসলে তো কাউকে পছন্দ করি না, জাস্ট কথা বলতাম। আমি বলি আচ্ছা এগুলা কথা থাক, অন্য কথায় আসি, আমরা এমনি কথা বলতেছি কথা বলি। তো পরে বললো যে না না তোমাকে আজকে বলতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলবো, আমি তাহলে একটু রেডি হয়ে নেই, কজ আমি তো কিভাবে বলবো, আমি তো কখনো কাউকে এরকম করে বলি নাই, আর কাউকে পছন্দ করবো করি কি না এখনো কাউকে করি নাই। সো আমি কিভাবে বলবো, বলে না তোমার ব্যবহার এরকম বোঝা যায়। আমি বলি আমি ব্যবহারে কিভাবে বুঝবো, আমি তো এরকম ব্যবহার কার সাথে এরকম ঘুরছি। বলে কি আচ্ছা ঠিক আছে, আমি বলি কি তুমি আমাকে আর কোনো কোয়েশ্চেন করতে হলে মেসেজের মাধ্যমে করো, SMS এর মাধ্যমে করো। আচ্ছা ঠিক আছে, ও রাজি হলো SMS এর মাধ্যমে। এর মধ্যে আমি ফোনটা রেখে আমি আসিফকে কল দিলাম যে আসিফ আমি কি বলবো। তা আসিফ বলতেছে কি তুই কাউকে পছন্দ করিস, আমি বলি কিছুটা, বাট কিছুটা জাস্ট মুখের কথা ছিল কিছুটা। আসিফ বলল যে তুই তোর মনের কথাটা বলে দে, স্বীকার করে ফেল, তুই ওকে পাস আর না পাস এটা পরের কথা, পাস আর না পাস এটা পরের কথা, তুই বলে দে। আমি বলি এটা বললে যদি আর কথা না বলে, এরকম ভয় ছিল। তো সে বলল কি যে সে SMS করলো তুমি কাউকে পছন্দ করো, আবার লিখছে আমি ওকে SMS করে পাঠাইছি, ইয়েস এরকম বলছি। সো এরকম ভাবে তখন কি ছিল মানে একটা, তখন ছোট ছিলাম, ইয়েস নো এরকম জাস্ট বলতেছি যে ও জাস্ট আমাকে সেকেন্ড টাইম কল দিয়ে জিজ্ঞেস করলো কাকে। আমি বললাম কাকে এটা তো বলতে পারবো না, কারণ তুমি আসলে এরকম কেন কোয়েশ্চেন করতেছো। বলে কাকে, আমি বলি কাকে আবার, আমি তো বলতে পারতেছি না। বলে আমাকে, আমি বলি দেখো সুইটি আমি তোমাকে কিভাবে বলবো, আমি আসলে চাচ্ছি কি তোমার সাথে কথা বলতে, তুমি আমাকে জানো সবকিছু, কথা হোক সময় যাক তারপরে। বলে ক্লিয়ার করে বলো, বারবার বলতেছে। আমি বলি আচ্ছা আমি যদি হ্যাঁ বলি তখন কি হবে, তুমি নিশ্চয়ই আমার সাথে কথা বলবো না। ও কিন্তু চুপ হয়ে গেছে, আমি কিন্তু ভয়ে সব বলে ফেলতেছি যে তুমি নিশ্চয়ই আমার সাথে কথা বলবো না, আজকের পর থেকে তোমার সাথে আমার কথা শেষ, তাই না? আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখি, আল্লাহ হাফেজ বলে রেখে দিছি। বাট ও তখন আর কিছু বলে নাই। পরে আবার আমি কল ব্যাক করলাম, বললাম যে তুমি তো কিছু বললা না, তুমি একটু কিছু বলো, তোমার সাথে আর কথা হবে না তাই না? ও বলে কি হ্যাঁ। আমি বলি আচ্ছা ঠিক আছে, তো ওকে আর কথা হবে না, ফোন রেখে দিলাম। মন টন খারাপ। আমি আবার ঠিক 15-20 মিনিট পরে আবার কল দিলাম। আমি বলি আসলে তোমার সাথে টানা অনেকদিন কথা বলতেছি, তো তখন এভাবে কিন্তু 2-3 মাস চলে গেছে, তখন আমাকে সে জিজ্ঞেস করছে। তো তখন আমি বললাম টানা অনেকদিন কথা বলতেছি, তো আস্তে আস্তে শেষ করি তোমার সাথে কথা, তাহলে আস্তে আস্তে কমে যাবে, তখন তোমার প্রতি আমার টান থাকবে না এরকম কিছু। তো পছন্দ করি এতটুকুই জানে, বাট ও কথা বলে যাচ্ছে আমিও কথা বলে যাচ্ছি। তো কথা বলতে 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 এইভাবেই অনেক দিন হয়ে গেল। তো ও জানে আমি পছন্দ করি, আর আমি কিছুটা বুঝতে পারছিলাম যে ও আমাকে কিছুটা হলেও পছন্দ করে, না হলে একটা মেয়ে আমি এটা বলার পরে ও আমাকে কেন ইগনোর করবে না, অ্যাভয়েড করার তো কথা যে এটা না, এই ছেলেটা আমাকে পছন্দ করে, আমি ওর সাথে কথা বলবো না। তো আমি আস্তে আস্তে চলে গেল, একটা বছরও যায় নাই, এই নয় মাস দশ মাস এরকম চলে গেল। আর 2008 এইটা 2008 মার্চের 13 তারিখ রাত 3:13
বলো এটা 2008 মার্চের 13 তারিখ
রাত 3:13
আমরা ভেরি ফর্চুনেট যে অ্যাটলিস্ট সেকেন্ড আসে বলেনি, এইভাবে মনে আছে তোমার?
হ্যাঁ এইভাবে মনে আছে।
নয় মাস দীর্ঘকাল কথা বলছো, যার মধ্যে তোমাদের আর ওই বিষয় নিয়ে কথা হয়নি। আচ্ছা তারপর কি হলো?
তো এদিক দিয়ে কি মানে নয় মাস আর মানে ও তখন স্বীকার করে, বাট এদিক দিয়ে 2006 তার সাথে আমার পরিচয়, বাট এভাবে কথা বলতে বলতে নয় দশ মাস এরকম কথা বলতে বলতে তার মুখ থেকে আমি কখনো শুনি নাই সে আমাকে পছন্দ করে বা এরকম কিছু। তো 2008 আমি শুনতে পাই, শুনতে পাওয়ার পরে আমি ওকে ও আমাকে মানে কিভাবে যে বলে যে আচ্ছা আমি আজকে তোমাকে একটা কথা বলবো, আমি কি বলবা বলতেছে কি তুমি খুশি হবা শুনলে? আমি বলি খুশির সংবাদ হলে তো অবশ্যই খুশি হব, আমি কিছুটা বুঝতে পারতেছি যে এরকম কিছু একটা বলবে, তবু আমি কনফিউশনে কি বলে আবার বলে আচ্ছা তুমি যেটা চাও আমি যদি রাজি হই তোমার কেমন লাগবে? আমি বলি যেটা চাই বলে বুঝো নাই? আমি বলি হ্যাঁ বুঝতে পারছি, অবশ্যই খুশি হব, কেন হব না, আমি তো এতটা দিন কেন আমি বসেছিলাম কেন? বলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি তুমি আমার জন্য ঠিক আছো। তো আমি অনেক খুশি হলাম তখন, মানে এতটাই মানে খুশি হলাম যে মানে শুয়েছিলাম লাভ দিয়ে উঠছি, যেটা কিনা মানে কিভাবে যে বলবো আমি এটা প্রকাশ করতে পারতেছি না, মানে এতটাই যে তখন খুশি হয়েছিলাম।
কি কি করেছিলে লাভ দিয়ে উঠলে?
লাভ দিয়ে উঠলাম মানে ইয়ে এরকম জাস্ট চিল্লাই উঠছি। তখন ও বলতেছে কি আম্মু তো ঘুমায় আছে তুমি তো জাগাই দিও। আমি বলি জাগুক জানুক সবাই, বলে না না এটা জানলে তো সমস্যা। আমি সবসময় চাইতাম কি যে আমি যাকে ভালোবাসবো সে আমার প্রথম থাকবে, সে আমার শেষ থাকবে, এটা আমার সবসময় ইচ্ছা ছিল। আমি পরে আমাদের কথা হয় তো তখন আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল কিছুদিন পরেই, তো এপ্রিলে ইন্টারমিডিয়েট পরীক্ষা, তো সবকিছু আমি তখন মানে এতটাই তখন কথা একটু বেশি হইতো, তো পড়ালেখাটা খুব কম হইতো কিন্তু কথা হইতো অনেক বেশি, তো কথা হতো তো প্রায় চলে আসছে পরীক্ষার সময়, তখন সে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমাদের তো পরীক্ষার সময় চলে আসছে যে আমরা এখন কম কথা বলবো। আমি হ্যাঁ এটা তো অবশ্যই দরকার কারণ ভালো রেজাল্টের দরকার, তো সে আমাকে ওরকম ভাবে বলে যে আচ্ছা মানে নর্মালি যেটা কিনা বলে যে তুমি কিভাবে প্রকাশ করবো আমাদের বাসায় এসে বা আমাদের রিলেশন সম্পর্কে কিভাবে জানানো যায় এরকম কিছু। আমি বললাম এটা আল্লাহ দেখবো, আল্লাহর সাথে মানে সবকিছু এটা করে আল্লাহ কাছে দোয়া করবো ইনশাল্লাহ হয়ে যাবে সবকিছু। সো আমি এই জিনিসটাতে বিশ্বাস করতাম কি মানে রিলেশন এমন একটা জিনিস পবিত্র জিনিস, আল্লাহ তালা এটা পাশে থাকলে আমি সবসময় পাবো, নিশ্চয়ই পাবো, আমার মন যদি একটা থাকে এক মনে থাকে অবশ্যই পাবো, এরকম ইচ্ছা ছিল সবসময়। তো পরে আমি কথা বলতে বলতে সো এমন অবস্থা হয়েছে যে পরীক্ষার সময় চলে আসছে, রাত্র 2:00 পর্যন্ত পড়তাম, তারপরে 2:00 পরে 2:30 সময় আমরা কথা বলা শুরু করতাম, কথা শুরু করতে করতে 3:00-4:00 আচ্ছা ঠিক আছে আমরা এখন ঘুমাই নি, জাস্ট এরকম কথা চলতো। এমনও সময় গেছে যে আমরা পড়াশোনা করতে 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 সকাল 7:00-8:00 বেজে গেছে, আমাদের তো 9:00-10:00 পরীক্ষা, তো এখন তো 9:00-8:30 বের হইতে হবে, তো আমার বাসা মতিঝিল আমার ওইদিক থেকে আসতে হবে, তারপর তোমার ওইদিকেই মানে বাংলাদেশ রাইফেলসের সিট পড়ছে ওর, আমার সিট পড়ছে কোডাতে, তো আমি বললাম যে এত দূরে যেতে হবে আমার যেতে হবে তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ সবাই চলে গেলাম। পরীক্ষায় যাওয়ার আগে তো মোবাইল তো নিতে দেয় না, তো চুরি করে টোরে মানে পরীক্ষার আগে বেস্ট অফ লাক দুজন দুজনকে বলবো এরকম করে মোবাইল নিয়ে যেতাম, পরে মোবাইল ব্যাগ সহ বাইরে রেখে দিতাম, এরকম ইচ্ছা ছিল সবসময়। তো পরে আমি এরকম বলতাম, খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল আমাদের মধ্যে, এতটাই ভালো যে আমি ওকে ছাড়া থাকতে পারতেছি না, ও থাকতে পারতেছে না, যেটা কি নাকি মানে হয়তো বা এটা প্রথমত প্রথম দেখে নাকি বা এরকম কিছু আমি জানি না, বা আর সেটা এখন পর্যন্ত আছে, আমার আছে। অনেকে বলে যে ভালোবাসা কমে যায়, আসলে ভালোবাসা কমে না, ভালোবাসা বাড়ে। হাজার যত পুরনো হোক না কেন, আমার কাছে কখনো সুইটিকে মানে দিনের পর দিন গেলে অনেকে মনে হয় না যে চেহারাটা কেমন যেন হয়ে যাচ্ছে, বা ও আমার কাছে এখন পুরনো হয়ে যাচ্ছে, এটা ভালো লাগে না আরেকটা, এরকম কিছু আমার মধ্যে এটা কখনো ছিল না। আর সুইটির মধ্যে মানে আমি ওকে আজকে দেখতাম একরকম, কালকে দেখতাম একরকম, আরো নতুন নতুন মনে হতো, এখন পর্যন্ত তাই মনে হয়, আমি জানি না এটা কেন। পরে এভাবে কথা চলতে থাকতে চলতে থাকতো, আমি ওর বাসায় জানাবো কিভাবে এখন, তা আমি খুব টেনশনে পড়ে গেছি যে ওর বাসা থেকে বাসায় জানাবো কিভাবে। ওর সাথে আমার মাঝে খুব তর্ক বিতর্ক হয় অযথাই, মানে জাস্ট একটা রিলেশনের মধ্যে তর্ক বিতর্ক হলে একটু কিন্তু আরেকটু টান বাড়ে, এরকম হয়তো আমি ব্যাপার কি এরকম তর্ক বিতর্ক কেন করছো বা এরকম কি নর্মালি, তবু আমার সাথে কন্ট্যাক্ট করে না। কন্ট্যাক্ট না করলে আমার খুব অস্থির লাগে যে কি ব্যাপার আমার সাথে কন্ট্যাক্ট করছে না কেন। আমার বাসার সামনে যে দাঁড়ায় থাকতাম, এমনও লুকায় লুকিয়ে গেছি যে আম্মু বাসায় তালা মেরে রাখছে, আম্মুর চাবির নিচ থেকে মানে পিলর নিচ থেকে আমি কিটা বের করে, তো তখন আমি আস্তে আস্তে করে খুলে বের হয়ে গেছি। তখন বাজে রাত দেড়টা, আমি বলি আল্লাহ জানে আব্বু বের হইলে খবর আছে, মোট কথা কি ও রাগ করছে, আমি ওকে যে সরি বলবো, কান ধরবো, এরকম কিছু।
রাত দেড়টার সময় বের হয়ে গেছে,
হ্যাঁ বের হয়ে মানে ওর বাসার সামনে যাব, তখন এরকম মেন্টালিটি ছিল। বাট এখন বুঝতেছি আসলে ওই জিনিসটা ছিল একটু মানে অন্যরকম। তো পরে আমি যে এরকম সরি টরি বল, ও খুশি হয়ে যেত, এরকম ভাবে চলতে থাকলো। হুট করে ও আমি নর্সাদ ইউনিভার্সিটিটা পছন্দ করি না অতটা, বিকজ ওইখানে মানে আমার ধারণা আমার ফ্রেন্ড সার্কেলও আছে অনেক, কেন ওইখানে পড়াশোনা হয়তো ভালো কিন্তু ওইখানে যে পরিবেশটা একটু অন্যরকম ছিল।
ইট ডিপেন্ডস,
হ্যাঁ
কে কিভাবে ব্যাপারটাকে
নিবে, হ্যাঁ
আমরা ইনস্টিটিউশনালের পুরো বিষয়টার উপরে না যায়
না যায়, হ্যাঁ বাট ওইটা মানে আমার কাছে বলছি যে
বলছিল মতিঝিল থেকে রাত্রে বের হয়ে আসার রাত দেড়টার সময়, তখন কি করলে
বের হয়ে যায়, বের হয়ে যায় ওকে আমি বলি কি যে তখন যে দেড়টার সময় বের হয়ে যায়, যেতে যেতে তোর বাসায় যাওয়ার পর বাসায় নিচে যাওয়ার পরে আমি বললাম যে তুমি কোথায়, মানে সে তখন ফোন ধরছে বলে আমি তো বাসায় ঘুমাচ্ছি, আমি ঘুমাইলে ফোন ধরো কিভাবে, বলে কি হ্যাঁ তাই তো হেসে দিছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি একটু বারান্দায় আসো, বলে মানে, আমি বলি হ্যাঁ একটু বারান্দায় আসো। এসে ও দেখলো অবাক হয়ে গেছে, তুমি রাত্র দেড়টার সময় আসছো, আম্মু কিছু বলবে না, আমি বলি সেটাই তো ভয় পাচ্ছি আমি তাড়াতাড়ি চলে যাব। তো পরে আমি জাস্ট আমি ওকে সরি টরি বলে আমি চলে গেছি, তাহলে আচ্ছা ঠিক আছে সরি বলছো ঠিক আছে আমি ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না তাড়াতাড়ি বাসায় যাও, বাসায় চলে গেলাম আস্তে করে আবার গেটটা লাগায় আবার আম্মুর মানে সে নেচে রেখে দিলাম, আম্মুর বুঝে নাই। তো এরকম এরকম ভাবে যাওয়ার পরে কয়েকদিন গেল, যাওয়ার পরে ও নর্সাতে ভর্তি হবে, ওকে ফাইন। তো ওকে আমি বলার পরেও আমি বললাম কি এই পাশে ধানমন্ডি সাইডে হও তুমি ভর্তি হও, মানে আমাদের ইন্টারমিডিয়েট শেষ, পরীক্ষা টিকা সব শেষ, মানে আমাদের রিলেশন তখন ভালোই চলতেছে অনেক। তার মধ্যে তাকে আমি বললাম যে তুমি এখানে ভর্তি হও না কেন হচ্ছ, মানে আমার ভয় লাগতো সবসময়, আমার একটা ভয় লাগতো কি যে আমি কি ওকে হারাই ফেলবো নাকি, আমি কি ওকে ওদিক যাচ্ছে ওইখানে মিশে, ওইখানে ছেলে অনেক তো ছেলে আছে, আমি কি আমার থেকে তো অনেক ভালো ভালো ছেলে আছে হয়তো ওকে মনে পাঠাই ফেলবে, এরকম কিছু আমি সবসময় ভয়ে থাকতাম যে এখন মানে এখন কি যে হবে সামনে আমি বুঝতেছি না, তবে এরকম ভয় লাগতো। আমি ওকে বলতাম কি তুমি অ্যাডমিশন নিয়ে নাও, এই সাইডটা তো একটু দূরে হয়ে যায়, তুমি ধানমন্ডি সাইডটা নাও, আমিও তো ভর্তি হবো সমস্যা নেই। তো রেজাল্ট টেজাল্ট বের হয়ে যায় আমাদের, ও রেজাল্ট বের হওয়ার পরে তো অ্যাডমিশনের ব্যাপারটা আসে, তো আসলো, তা আমি ও আমাকে না বলেই ভর্তি হয়ে গেল, সেটা কিনা আমি জানি না। তা আমি বললাম যে কোথায় ভর্তি হয়েছ, ভর্তি হওয়ার আগে সে আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখে নাই। আমি বললাম তুমি কি ব্যাপার এরকম কন্ট্যাক্টলেস কেন, আমার সাথে কেন কন্ট্যাক্ট করতেছ না, বলে তুমি এভাবে করে কেন কথা বলতেছো, আমার সাথে ঝাড়ি মেরে কথা বলো ভর্তি হইতে না, মানে আমি একটু অধিকার খাটাই ফেলতেছিলাম যে না তুমি হইতে পারবো না এরকম কিছু। তো পরে আমি তাকে বলতাম, সেই এটা ইয়া করলো না, ওর ফ্রেন্ড সহ অ্যাডমিশন দিল, ও টিকলো, বাট ওর ফ্রেন্ডটা ঠিক নাই। তো আমি ভালো কথা, ঠিক আছে, ভর্তি যেহেতু হয়ে গেছো এখন তার কিছু করার নাই। স্যার আমি তোমার আশেপাশে কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে যাবো। এক ইউনিভার্সিটিতে ভর্তি হলে তখন কি হবে, তোমার ক্লাসে একটা সময় থাকবে, যদি এক সময় হয়ে যায় আমি দেখা করতে পারবো না আর। ওকে ফাইন। তো আমি অপোজিট একটা ইউনিভার্সিটি ছিল, সিটি ইউনিভার্সিটি। তো সবাই বলে কি তুমি সিটি ইউনিভার্সিটিতে কেন ভর্তি হবো, এটা তো কেউ চিনে না বা এরকম কিছু না। আমি বলে কি মানে আমার আগে থেকেই না, মানে মোট কথা কি আমার সবকিছু সুইটির জন্য, অন্য কারোর জন্য না। আমি ওকে দেখতে চাই, সবসময় আমার পাশে রাখতে চাই, এরকম ছিল। আসলে আমার এখন মনে হচ্ছে তখন যদি আমি নিজের ক্যারিয়ার সম্পর্কে একটু সচেতন থাকতাম বা এরকম কিছু, হয়তোবা এখন চলছে যে এখনো যে খারাপ এরকমও না, চলছে। সো পরে আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ওর 12টার সময় শেষ হয়ে যেত, আমার 1:30টার সময় ক্লাস শুরু হতো। ঠিক 12টা থেকে 1:30টার মধ্যে যে টাইমটা থাকতো আমরা ওই টাইমটাতে দেখা করতাম। দেখা করে আমরা চলে, ওকে ও ড্রাইভার এসে নিয়ে যেত, ওকে বা ওর মামা এসে নিয়ে যেত, বড় মামা যে কেউ, ওর ভাই এসে, ওর ছোট ভাই, ওরা হচ্ছে দুই ভাই এক বোন, ওরাও ছোট ভাই ড্রাইভারের সঙ্গে আসতে হবে এরকম কিছু। তো আমাকে বলতো রিয়ান দেখলে সমস্যা হবে বা এরকম, ওর ছোট ভাইয়ের নাম হচ্ছে রিয়ান, দুই ভাই ওরা রিয়ান সিয়াম, তো সমস্যা হবে, তুমি সামনে যেও না। আমি বলি ওরা তো আমাকে কখনো দেখে নাই, তো আমাকে কিভাবে চিনবে। বলে তো আমার পাশে দেখলে যদি বলে দেয় আমার কাছে, সিয়াম থাকলে সমস্যা নাই, ও বলবে না। বলে আচ্ছা ঠিক আছে। দূর থেকে ওকে আমি মায়ে বলে চলে যেতাম আমার ক্লাসে। খুব ভালো চলতেছিল, যে কথাবার্তা হচ্ছিল এরকম। তো হুট করে এটা পরের বছর মানে 2009 পয়লা ফাল্গুন আসে, ঠিক আছে, পয়লা ফাল্গুন আসে। তো পয়লা ফাল্গুনে তো তারপরেই তো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, 13 হচ্ছে ফেব্রুয়ারি, 13 হচ্ছে পয়লা ফাল্গুন আর 14 ভ্যালেন্টাইন্স ডে। ওকে, আমি সবসময় ওকে সব বিষয়ে আমি সারপ্রাইজ করতে চাইতাম, যে ওকে ও যেন খুশি হয় যেটাতেও খুশি হয়। কারণ আমি সবসময় চিন্তা করছি যে আমি যাকে পছন্দ করব তাকে এতটাই আনন্দ দেবে, এতটাই খুশি করব, সে যেন মানে ভুলতে না পারে এমন কিছু। আর সে যেন সবসময় মানে আমার যা করছি সেটাতে যেন খুব খুশি হয়, এটা সবসময় এরকম চিন্তা ভাবনা করতাম যে আমি ওকে খুশি করব। আমার একটাই চিন্তা ভাবনা ছিল, ওর হাসি দেখব সবসময়। তো আমি 13 তো আগের দিন রাতের বেলা না, আমি আবার একটা জিনিস কি যে আমি সবসময় চেতাম, আমি বলেছিলাম প্রথমে বলেছি যে আমি সবসময় চেতাম যে ও আমার পাশে থাকবে সবসময়। সেই জন্যই আমি কিন্তু ইউনিভার্সিটির অপোজিট আমি ভর্তি হয়েছিলাম, সবসময় আমার পাশে থাকবে, আমি ওর সঙ্গ চাই সবসময় বা এরকম কিছু। তো সেও চাইতো, কিন্তু হুট করে মানে তার পয়লা ফাল্গুনের 3-4 আগে থেকে সে আমার সঙ্গে কেমন করে যেন কথা বলতো। তো আমি বলতাম যে কি ব্যাপার, ফোন দিতাম, কেমন যেন করতো, আচ্ছা ঠিক আছে এখন রাখতেছি পরে। আমি না মানে আমি বলতাম কি ব্যাপার এরকম কেন করতেছে, ও ফোন রেখে দিত, ওকে তো বলতাম না যে কেমন কেন করতেছে, পরে বলছি। তো হুট করে পয়লা ফাল্গুনের আগের দিন অযথায় কোনো কারণ নাই আমি ওকে ফোন দিয়ে বললাম যে কালকে তো পয়লা ফাল্গুন, আসো আমরা দেখা করি। বলে আমি তো বেরোতে পারবো না। আমি বলি কেন? বলে আব্বু থাকবে বা আম্মু থাকবে, আম্মু তো আমাকে বেরোতে দিবে না। দেখো না রিলেশন ও হয়েছে একটা এরকম কিছু, মানে একটা অধিকার নেই, বলতেছি যে এই টাইমে একটু দেখা করব আর তুমি বলতেছ না এরকম। বলে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করবো। কথা বলতে বলতে হুট করে ঝগড়া লেগে গেল ওর সঙ্গে, আমার তর্ক বিতর্ক প্রায় এরকম, আমরা দুজনকে তুই করে বলে রয়েছি, আমি তোর ফোন ধরবো না যা। আমি বললাম কেন তুই ধরবি না, মানে এরকম তো বলতে বলতে আমি রেখে দিলাম। ও রেখে দিলে দিক দিয়ে আমি আবার কল দিলাম না, প্রথমে ও রাখছিল, পরে আমি আবার কল দিলাম কি ব্যাপার তুমি ফোন রাখলা কেন, এই তুই ফোন রাখলি কেন, এরকম। জাস্ট এই তো আমাদের শুরু হলো, যে এই যে মুখ দিয়ে তুই এরকম ওয়ার্ডটা বের হয়ে গেল না, তো আরো ফ্রি হয়ে গেলাম, মানে আমরা রাগ হলেই এরকম বলে ফেলি। তখন তার বুঝি নাই যে ব্যাপারটা এত হতে হতে এরকম হতে হতে যে একটু বড় পর্যায়ে চলে যাবে। তো পরে সে মানে আমি ওর বাসার সামনে পরের দিন গেলাম, সে আমার ফোন ধরছে না। আমি বাসার সামনে পরের দিন গেলাম, আমি পাঞ্জাবি পরে গেলাম, হলুদ রঙের পাঞ্জাবি, পয়লা ফাল্গুনে আমি ওকে একটু দেখব। তো তারপরে ওকে দেখব চলে গেলাম বাসার সামনে, দেখি কি ও বাসায় নাই, ও বারান্দায় আসছে না। আমি ওকে মেসেজ পাঠাইলাম যে এসএমএস করলাম যে আমি তোমার বাসার সামনে, তুমি একটু বাসায় আসো, বাসার সামনে তুমি একটু বারান্দায় আসো। তো সে বললো কি যে মানে সে আর কোনো রিপ্লাই দিচ্ছে না। আমি বলি কি ব্যাপার, সমস্যা কি? কিন্তু ওর আম্মু আবার দাঁড়ায় আছে, বাট ওর আম্মুকে আমি দেখাতে যাচ্ছি না যে আমার ফেসটা, যে আমাকে চিনে বা এরকম কিছু। পরে দেখলে যদি বলে হ্যাঁ তোমাকে আমি দেখছি, আমার বাসার সামনে ঘোরাফেরা করছো, লুকায় থাকতাম। তো ওর আম্মু এদিক দিয়ে যাওয়া আসা করতো, এটা করতো এটা করতো। আমি বলি কি কি ব্যাপার, তো হুট করে মানে আমি ওকে জিজ্ঞেস করি যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি, এসএমএস করে পাঠিয়ে দিছি, আমি তাহলে চলে যাচ্ছি, তুমি তো আসলা না, পরে দেখা হবে। আমার একটা প্ল্যান ছিল যে আজকে কালকে তো আবার ভ্যালেন্টাইন্স ডে, ওর জন্য সবকিছু অ্যারেঞ্জ করতে হবে, মার্কেটে যেতে হবে, সবকিছু কিনতে হবে, ওইটা করতে হবে, ও যা পছন্দ করে ওইটা আমার ওকে শো করতে হবে, দিতে হবে, গিফট করতে হবে। সো পরে আমি তো এরকম করে গেলাম। তো আমি এমন একটা পর্যায়ে হলো যে ওর মানে মানে প্রায় আমি ওদের বাসায় যেতাম, মানে বাসায় কিরকম মানে ওদের বাসার সিঁড়িতে বা এরকম কিছু, যে আমি একটু দেখা হইলেও আমি একটু দেখা করে যাব তোমার সাথে, আসছি যখন জাস্ট তুমি একটু গেটটা খুলে দেখা করে তারপরে আমি চলে যাব। ওকে ফাইন। তা আমি ওদিকে গেলাম ওদের বাসায়, দারোয়ান আমাকে চিনে, তো এরকম আমি বললো হ্যাঁ ওনাকে আসতে দেন। তা গেলাম ভেতরে, এরকমই কিছু সবসময় আসা যাওয়া করতাম, কিন্তু ওর আম্মু জানতো না। তো ও না বের হইতো কেন, ওর আম্মু ওকে বারবার কোশ্চেন করতো, আমাকে বলতো যে আম্মু বারবার বলতেছে যে বের হইতো কেন, আমি তো বলতেছি বিড়াল ছিল, বিড়াল দেখতে গেছি বা এরকম কিছু, ডেলি তো কেমন না দেখো, হুট করে ধরা খেয়ে গেলে পর আরেক সমস্যা হবে। আমি বলি তা ঠিক। আর তারপরও তো আমি তো আর বেশিক্ষণ দেখা করি না, তোমার সাথে দেখা করে চলে আসি। আচ্ছা ঠিক আছে। তো আস্তে 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 পরে এখন আমার ইচ্ছা থাকলো যে ওর আম্মু আব্বু মানে আরেকটা বিষয় কি, ও মোবাইল ইউজ করতো, এটা কেউ জানতো না, এটা কেউ জানতো না যে ও মোবাইল ইউজ করতো। তো একসময় হুট করে ওর আম্মু বা ওর আব্বু ধরে ফেলে যে ও রাতে জাগে এত মানে একটু লেট করে উঠে, তো ওর হাতে নিশ্চয় মোবাইল আসে বা এরকম কিছু, কেন গুনগুন করে রাতের বেলা এরকম কান্দি শুনতো। এটা পরে বুঝতে পারি, কজ আগে তো আর বোঝা যায় না। তো পরের দিন ওর কাছে জিজ্ঞেস করলো তোর মোবাইল আছে, ওর আব্বু রেগে রেগে বলল, তো আমি এটা যা সুইটির কাছ থেকে শুনতে পারি, বলে না না আব্বু আমি মোবাইল ইউজ করবো কেন, মানে না তুই তো এরকম এরকম কেন করতেছিস বা এরকম কিছু। তো পরে আমি বললাম কি যে আচ্ছা মানে আমি তো আর কিছু জানতেছি না, পরে সে আমাকে বলল যে আব্বু এরকম আমাকে জারো করতেছে, আব্বু মনে হয় বুঝে যাচ্ছে তুমি আমাকে দুই তিন দিন এরকম কল টল দিও না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কল টল দিব না, কিছুই করবো না। তো পরে আমি কল দিইনি, আমি তিন দিন পরে, আমার খুব খারাপ লাগছিল যে তিন দিন যে কল দিইনি বা আমি ওর সাথে কথা হচ্ছে না, খুব খারাপ লাগছিল। পরে ও নিজেই মোবাইলটা অফ রাখে তিন দিন, ওর নাম্বারটা। তিন দিন পরে আমি তো আমি মনে করছি ও নাম্বারটা বন্ধ করে রাখছে যে যেন কাউকে বুঝতে না দেয় এরকম কিছু। ও তিন দিন পরে আমাকে মানে ফোন দিয়ে মানে হুট করে কলেজ থেকে ফোন দেয়, কলেজ থেকে না মানে বাইরে থেকে, সরি তখন তো কলেজ ছিল না, বাইরে থেকে কল দেয় ভার্সিটির বাইরে থেকে। তো বলে কি মানে এমন সুন্দরভাবে একটা ডাক দিয়ে বললো না যে জানো আমি মানে লাইক এরকম যে বলে না সবাই যে এরকম টাইপের বললো যে তুমি কোথায় তুমি কেমন আছো। আমি তো অস্থির হয়ে গেছি, আমি হ্যাঁ ভালো আছি তুমি কোথায়, বলে আমি এদিকে আছি তুমি কি আসবা। আমি জাস্ট ওর আসা মানে ও জাস্ট বলছে আমার বাসা থেকে বের হই তার দেরি নাই। তো পরে চলে গেলাম, চলে যাওয়ার পরে দেখা করলাম ওর সঙ্গে, দেখা করার পরে তো আমি ওকে বললাম যে কি হয়েছিল প্রবলেম কি, তো বলে কি আব্বু মোবাইল নিয়ে নিছে। আমি বলি আব্বু মোবাইল নিয়ে নিছে, আচ্ছা ঠিক আছে তোমার আব্বুকে মোবাইল নিতে দাও সমস্যা নেই, আমার কাছে এক্সট্রা একটা মোবাইল ছিল, তো আমি তোকে আমি তোমাকে ওকে বললাম যে আমি তোমাকে এই তুমি এই মোবাইলটা ইউজ করো, কারণ আমি তোমার সাথে কথা বলতে পারছি না আর অস্থির লাগতেছে এরকম। সো সে তখন একই কথা বলেছে, বলে আমারও ভালো লাগতেছে না যে কথা বলতে পারছি না এরকম কিছু। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে আমি মোবাইল দিলাম। তা আমি তো তখন স্টুডেন্ট, এখন বাসায় যেয়ে আমি কি বলবো যে এই মোবাইলটা কোথায়, কারণ এক্সট্রা আমার মোবাইল ছিল, বাসায় যেয়ে এখন কি বলবো। আমি আল্লাহর একটা কি আমার উপর হাত ছিল হয়তো বা এরকম কিছু, যে বাসায় যখন বললাম ওই মোবাইলটা হারাই গেছে, তখন আমাকে কেউ কিছু বললো না, বলে আচ্ছা ঠিক আছে হারাই গেছে, ঠিক আছে সমস্যা নাই, কিভাবে হারাইলো? আমি বললাম এরকম এরকম পকেট থেকে কিভাবে যেন চলে গেল আমি জানি না। তো সাধারণত এরকম হয়। তো পরে আমি ঠিক আছে ওই দিক থেকে বাঁচলাম, বাঁচা গেল বাসা থেকে। তো এখন তারপরে আমি নতুন নাম্বার একটা ওকে কিনে দেই, যে কিনা মানে যেহেতু কেউ নাম্বার জানে না ওর, সো ও আর আমি আর ওর কিছু ফ্রেন্ড জানলেই হয়, কারণ আসলে ও আর আমি কথা বলি তো সবকিছু না, ফ্রেন্ড সার্কেলের সাথে তো কথা বলার কিছু আছে প্রয়োজনীয়। তো ওর বাসা থেকে সবসময় মোবাইল দিত ওকে, তা আমি বলি কি আচ্ছা ঠিক আছে তুমি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাসায়, একটু মাত্র তো এখনো আমরা তো বড় হই নাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে সময়গুলো যেতে থাকে। তো পরে আমি হুট করে ওর সাথে মানে ওকে আমি একদিন কল দিই, আমি বলি কি তুমি কোথায়? বলে ইউনিভার্সিটিতে ক্লাস করতেছি। বলে আচ্ছা তুমি যে আজকে আমাকে প্রতিদিন সকালে সে আমাকে জানাই তো যে আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, তুমি কথা বলো, আর আজকে তুমি এরকম করে আমাকে না জানায় তুমি ইউনিভার্সিটিতে চলে আসলা কেন? তো বলে কি হ্যাঁ তো এরকম করে চলে আসছি, আমি তোমাকে জানাই নাই সরি। আরেকটা কথা তো এখানে আমি বলতে পারিনি, আরেকটা কথা ছিল কি আমাদের মধ্যে একটা সন্দেহ চলে আসে, সন্দেহটা আসে সেই পয়লা ফাল্গুনের কথায়। পরের দিন বললাম আমি যাব ওদের বাসায়, আমি ওকে সারপ্রাইজ দিব যে যেকোনো কিছু একটা গিফট করে তো আমি ওকে বলবো, ওকে ফাইন। তো আমি যেহেতু দিনে সারাদিন কথা হয় নাই, ঠিক 10:11 থেকে 9:00 আমার কথা হচ্ছে, রাত্র 10:11। আমি বলি তুমি কোথায় ছিলা? বল বাসায় ছিলাম। বলো আচ্ছা তুমি বাসায় যেহেতু ছিলা তো তখন আমি তোমাকে এত কল দিলাম, আমি একটু তোমার সাথে দেখা করে, আমি ইভেন বললাম তোমাকে আমি বারান্দায় আসো আমি একটু দেখা করে যাই, মনটা ভালো লাগতো, যাই হোক এরকম যেহেতু করছো তো ঠিক আছে। তো ওকে আমি ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারে কিছু বলি নাই। তো ও আসলে কি মানে তখনও বুঝতে পারেন নাই হয়তো, বা আমার মনে নাই এরকম কিছু আমি বলি নাই হয়তো যে পরের দিন কি করবা বা ঘুরতে যাবা কেন এরকম কিছু। আমি সব কিছু গিফট টিফট কিনে নিয়ে পরে মানে আমি ওদের বাসা গেটের সামনে যাই, আর এদিক দিয়ে আমি বাসায় বলে বের হয়েছি আমি ইয়াতে যাব মানে আমার এক মামার বাসায় ওদিক যাব, ওই মামাটার বাসায় যেয়ে আমি ওর সাথে তখন কথা বলবো, মানে ওদের বাসায় থাকবো। তো ওদের বাসায় থাকবো যেহেতু তো নিশ্চয়ই তখন যদি বেরো হই আম্মু কিছু বলবে না, আম্মু তো জানবেই না আর কি বলবে। সো আমি চলে যাই ওদের বাসার সামনে, আমি নক করি, নকও করি না এরকম সরি, কারণ নক করলে তো ওর আব্বু তখন ছিল না, ওর আব্বু ছিল পাবনায়, ওদের গ্রামের বাড়ি আর পাবনা। সো ওর আব্বু তখন পাবনায় চলে যায়, তো ওদিকে ওদের মানে বাসা মানে ঘর বানানো হয় কি বলে এটাকে, বিল্ডিং তৈরি করে, তো ওইখানে ওর থাকতে হচ্ছে, ওর আব্বুর থাকতে হচ্ছে, দেখাশোনা করতে হচ্ছে, প্রতি শুক্রবারে যেত শনিবারে যেত এরকম। তো আমি বলি কি আচ্ছা প্রতি বৃহস্পতিবারে যেত, উনি শুক্র শনি বন্ধ থাকতো রবিবারে চলে আসত। তো তখন পরের দিন ওর আব্বু নাই, আমি বলি কি আচ্ছা আব্বু তো নাই এখন আমরা তো তার মানে ভ্যালেন্টাইন্স ডে দেখা করতে পারবো, এটা কথাটা পরে আসে যখন আমি ওকে ফোন দিই যে তোমার ড্রয়িং রুমের গেটটা খুলো, ঠিক 12:03 এরকম, বলে মানে? আমি বলি হ্যাঁ গেটটা খুলো, ফুল ছিল সব ছিল। তো আমি সাইডে ছিলাম, তো বলতেছি কি যে মানে একটা মিউজিক কার্ড ছিল, সো ও বের হয়ে অবাক হয়ে গেছে যে তোমার মনে আছে? আমি বলি মনে না থাকলে কি আমি এদিকে তোমাকে বলি? তো খুব সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে একটা হাসি দিল না, মানে তখন আরো বেশি ভালো লাগলো যে ও মনে হয় এরকম সারপ্রাইজটা পছন্দ করে বেশি। তো আমি বলি কি আচ্ছা ঠিক আমার ওটা আমার মনেই রাখছি। তো পরে আমি ওর সাথে কথা বললাম যে আচ্ছা ঠিক আছে, তো বললো কি ড্রয়িং রুমে আসো, আমি বলি কি তুমি পাগল হয়ে গেছো ড্রয়িং রুমে আসবো? পরে বাসায় কে কে আছে? বলে কি যে আমি আস্তে আস্তে বের হয়েছি, বাসায় তো ইয়া বড় মামা আছে আর আম্মু আছে। আমি বলি কি তোমার ছোট ছোট ভাইগুলো কই? বলে ওরা ঘুমাচ্ছে। আমি বলি কি বড় মামা একটু চালাক টাইপের, চালাক চতুর। আমি বলি যে আচ্ছা বড় মামা যদি জানতে পারে এরকম কিছু, আচ্ছা ঠিক আছে আমি বেশিক্ষণ থাকবো না আমি চলে যাবো এখনই। বলে না না একটু থেকে যাও তুমি তারপর চলে যাও। আমি বলি এদিকে কথা বলে তাড়াতাড়ি করে চলে যাই। পরে আমি কথা বলে তাড়াতাড়ি করে চলে গেলাম। তো এমন একটা ইয়া ছিল যে মানে ওর আম্মু জানে না যে এরকম করে আমি আসছি গেছি বা ও এত, পরের দিন ও ফুল দেখাবে কিভাবে, ফুল কোত্থেকে আসলো, গিফট গুলো তো লোকে রাখতে পারবে না, এতে ফুল কোত্থেকে আসলো, ও আমাকে বলতেছে আমি এখন আম্মুকে কি বলবো ফুল কোত্থেকে আসলো। তাও ঠিক, তুমি এক কাজ করো এখান থেকে একটা ফুল নিয়ে আর বাকিগুলো তোমাদের ডাস্টবিনে ফেলে দাও। বলে কি আমার ফেলতে ইচ্ছা করতেছে না সবগুলো, আমি বুঝতে পারছি, সেই জন্যই তো আমি বললাম একটা ফুল নাও, এখানে একটা ফুল নিয়ে তুমি রেখে দাও আর বাকিগুলো ওদিকে সরে রাখো বা এরকম কিছু। বলে আচ্ছা ঠিক আছে। তো এরকম করেই তো কথা বলে গেলাম, আস্তে আস্তে খুব ভালো যাচ্ছিল, খুব ভালো যাচ্ছিল। ও আরেকটা কথা, যে আমি আমি আবার ওর ইয়াতে আমি বললাম কি আচ্ছা তোমার মোবাইলটা কই, তোমাকে আমি তখন এত কল দিলাম, তোমার মোবাইলে কি রিং বাজে না বা এরকম কিছু? বলে হ্যাঁ বাজে, আমি দেখি মোবাইলটা। তো আমাকে হুট করে কি যেন বললো যে তুমি SMS দেখো না। আমি বলি SMS দেখবো না কেন, আর আমি আমি কি দেখতে চাইছি, আমি জাস্ট দেখতে চাইছি যে এরকম মোবাইলটা দেখতে চাইছি, তুমি SMS দেখতে দেখো না এরকম কথা কেন বললা? তখন আরো কিন্তু যে ইয়া জায়গায় যে কি ব্যাপার ও কেন বললো। তা আমি আবার SMS দেখতে গেছি ইনবক্সে, আমি বলি SMS কি আছে, ফ্রেন্ড SMS করছে এটাই তো। তো বলে কি না দুষ্টামি করলাম। বলে আচ্ছা ঠিক আছে। তো আর ওর আমি বলি কি আচ্ছা ঠিক আছে তোমার মোবাইল থেকে আমি ছবি নেই কিছু। তো আমি ওর গেলাম ইমেজে, ইমেজ ফোল্ডারে, যে দেখি ও সারাদিন বাইরে ছিল, শাড়ি পরে ঘুরে টুরে আসছে ফ্রেন্ডদের সঙ্গে পয়লা ফাল্গুনে। আমার দেখে এত খারাপ লাগলো যে আমি যার জন্য এসে দাঁড়ায়েছিলাম, যাকে আমি এতটাই দেখতে ইচ্ছা করতেছিল এরকম কিছু, ও যদি আমাকে বলতো যে আমার ফ্রেন্ড, ও কখনো চায় না যে আমি ওর ফ্রেন্ডদের সঙ্গে মিশি এরকম কিছু, কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না কেন চায় না। তো আমি ওকে বললাম যে তুমি কি চাও না যে তোমার ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করতেছি, যে তোমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড হবে, আমরা সবকিছু শেয়ার করব, প্রয়োজনে তোমার ফ্রেন্ডরা আসবে আমাদের কোনো সমস্যা হলে বা এরকম কিছু, তাদের সঙ্গে আমাদের একটা গেট টুগেদার হবে বাইরে, খুব মজা করবো আমরা একসাথে মজা করব। বলেন না আমি এটা পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, তো তুমি আমাকে মিথ্যা কথা কেন বললা, বলে তুমি এটাতে রাজি হবো না প্লাস এরকম কিছু। তো আস্তে আস্তে না আমি দেখতে থাকলাম, নিচে গেলাম, আমি বলি কি মোহনা এক ফ্রেন্ডের কথা বললাম, যে ফ্রেন্ডটা ওকে বলছিল যে ওকে দেখ বিনোদ বা রবীন্দ্র তোকে পছন্দ করে এরকম কিছু, ওর বয়ফ্রেন্ড সহ গেল। আমি বলি ওর বয়ফ্রেন্ড সঙ্গে আসে, তা আমি গেলে সমস্যা কি ছিল, তুমি কি ওদেরকে জানাও নাই যে তোমার সাথে আমার এরকম রিলেশন? বলে হ্যাঁ জানে তো, তাহলে আমাকে কেন এখানে শো করছো না, সমস্যা কি ছিল? মাহিনকে তো আমি, একটা ওর ফ্রেন্ড ছিল মাহিন, ও গেছে তো আমি কেন যাব না, আমাকে কেন নাও না, আমার খুব কষ্ট লাগছে তখন, আমি না তখন চলে আসতেছিলাম, ও আমাকে মানে হাত জোর করে ধরে রাখছে যে প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম করব না। আমি বলতেছি কি দেখো তোমার সাথে আমার আর কথা বলতে ইচ্ছা করতেছে, আমাকে খুব খারাপ লাগতেছে, আমি চলে যাই। তো আমি না ওকে মানে ধাক্কা দিয়ে দিছি, শরত এরকম করে ধাক্কা দিয়ে দিছি, খুব ঘৃণা আসতেছিল ওর প্রতি যে আমাকে এরকম, মানে আমি তো কখনো ওর সঙ্গে কোনো কখনো মিথ্যা বলি না, আমি যেই জায়গায় গেছি ওকে বলে যাচ্ছি যে এই জায়গায় আজকে এই মজা করছি এরকম করছি, বাট ও কেন এরকম, মানে তার মানে ও চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই ও তখন বলতেছে প্লিজ 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 এরকম করো না, আমার কখনো হবে না। ওকে ফাইন। তো পরে আমি বললাম যে ওকে বললাম যে ঠিক আছে তুমি আর এরকম করবা না, তো মানে ও না মানে ওর চোখে জল চলে আসছিল, আমার দেখে খুব খারাপ লাগছে, মানে পুরো শরীরটা আমার শিশির করে উঠছে। আমি ওকে উঠায় বললাম কি মানে বসেছিল, আমি উঠায় বললাম কি তুমি কান্না করতেছো কেন, আমি কি তোমাকে ছেড়ে যাবো কখনো, আমি তোমাকে সবসময় বলছি যে তোমার রবীন্দ্র তোমারই থাকবে, রবীন্দ্র কখনো তোমাকে ছেড়ে যাবে না যত কষ্টই হোক না কেন। পরে আমি বললাম তুমি কান্না করতেছো কেন, খুব খারাপ লাগলো ওর কান্না দেখে আমার, আর ওর কান্না আমার খুব খারাপ লাগে, যে কোনো ব্যাপারে মানে ওর কিছু মানে অসুস্থতা বা এরকম কিছু আমার খুব মানে অস্থির হয়ে যায়। ও ভালো করে জানে, ও শুনতেছে এখনো, ও ভালো করে জানে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাদের সঙ্গে গেছো নিশ্চয়ই তোমার ফ্রেন্ডরা তোমাকে, তোমার ফ্রেন্ডরা তো তোমাকে বলতে পারতো যে তুই রবিনকে নিয়ে আয়, তখন তো তুমি ঠিকই যাই, তাই হয়তো বা তোমার ফ্রেন্ডরা তোমাকে বলে নাই, আর তোমার ফ্রেন্ডরা হয়তো বা চায় না আমার সঙ্গে তোমার রিলেশন হোক এরকম কিছু, তুমি ওদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করবা না। তোমার নাম্বার কেউ জানবে না, তুমি নাম্বার চেঞ্জ করবে, তোমার নাম্বার কেউ জানবে না, আমি তোমাকে নাম্বার কালকে দিয়ে যাব, তুমি নাম্বার কেউ জানবে না, তুমি মানে এরকম কারোর সাথে কন্ট্যাক্ট করবে না যেটা কিনা আমার পছন্দ অপছন্দনীয় পার্সনকে, তুমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট করবে না, ওকে কলও দিবে না। বলে আচ্ছা ঠিক আছে। তো মোহন আর হচ্ছে খুব ছোটবেলার বান্ধবী, তা আমি কখনো চাই না, ওইটা আমি আগে বলছিলাম যে ওর সাথে কখনো কোনো কন্ট্যাক্ট করবো না এরকম কিছু। তো পরে আমি পরের দিন কল দিয়েছি ঠিক সন্ধ্যা ছয়টা বাজতে নাই, সোজ ছয়টা, ওর নাম্বার যেটা আমি নতুন নাম্বার দিয়ে আসছি সকালবেলা ওইটা বন্ধ করে সে আবার পুরোনো নাম্বার চালাইছে। আমি বলি কি ব্যাপার, তুমি পুরোনো নাম্বার কেন চালাইছো? বলে আমার ইচ্ছা হয়েছে। আমি বলি ইচ্ছা হয়েছে, তুমি আবার এরকম শুরু করছো? এই যে আমাদের যে সমস্যাটা শুরু হয়, আমাদের ভ্যালেন্টাইন্স ডে আমাদের দেখাও হয় নাই, বাট ওকে আমি যে গিফটগুলো দিয়েছি, মানে আমি জানি এটা সবাই বলে নাকি আমি জানি না, বাট আমি ওকে মানে এক্সক্লুসিভ কিছু দিতে চাই সবসময়, মানে ওয়ান পিস থাকবে সেটা, যেটা কিনা সবাই সবাইকে দিবে না, আমি একটা খুঁজে নিয়ে আসবো যেটা কিনা আনকমন থাকবে। এরকম দিলাম, খুব সুন্দর ছিল শোপিসগুলো। তো পারলে তো আমি দোকান সহ দিয়ে দিই ওকে, যে খুব ভালো লাগবে, দিলেও খুশি হবে। তো আবার চিন্তা করতাম যে ওর বাসায় যদি জানতো তাহলে ওর বাসায় ফুল দিয়ে ভরে দিতাম, যেটা কিনা মানে কেউ কোষে কিনা যায় না, এরকম ইচ্ছা ছিল আমার। ঠিক আছে, যে তখন থেকে ইচ্ছা ছিল আমি ওর বাসায় কিভাবে জানাবো এরকম কিছু। তো তখন থেকে আমার ঝগড়া সব কিছু, আমি ওই দিন থেকে শুরু হইলো আমাদের ঝগড়া সন্দেহ সবকিছু। মানে আমি এমন করতাম দেখে ও এরকম করত, ও আমাকে ইচ্ছা করে সন্দেহ করতো। আমি বললাম তুমি আমাকে সন্দেহ করতেছো কেন, আমি তো এরকম কিছু তোমাকে বলি নাই, বা এরকম কিছু আমি আমার কোনো ইয়া প্রমাণও পাওয়া নাই যে আমি তোমাকে মিথ্যা কথা বলছি বা এরকম কিছু। আর তুমি আমার পাস্ট জানো, এখন প্রেজেন্টও জানতেছো, যে এমন কিছু আমি তোমার কাছে লুকাই নাই, আর তোমার পাস্টটা আমি জানি। বলে হ্যাঁ জানো, তাহলে আমাকে কেন এরকম বলতেছ? আমি বললাম কি, যে দেখো যেহেতু তুমি এরকম করে ফেলছো আর কখনো করবা না, আর কখনো মিথ্যা কখনো গোপন থাকে না, সবসময় প্রকাশ হবেই, তুমি আমার কাছে আজকে লুকাবা, কালকে, দুই দিন পরে, এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, ঠিকই তুমি ধরা খাবা, তখন ঠিকই তুমি তখন অবাক হয়ে যাবে যে আমি কিভাবে জানলাম, কিন্তু কিভাবে জানলাম এটা, এটা আমি যদি মিথ্যা কথা বলি এটা আমিও বুঝবো না, কখন বলে দিব তোমাকে, নিজে থেকে বলে দিব। এরকম বলে তারপর কথা চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, হুট করে ওর ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতে থাকে। ওকে আমি ফোন দিই, ও ক্লাসে থাকলে আগে ফোন ধরতো যে হ্যাঁ আমি ক্লাসে, আমি তোমার সাথে ক্লাস থেকে বের হয়ে কথা বলছি। বলে আচ্ছা ঠিক আছে। তো আমি না ওর ভার্সিটির সামনে যে দাঁড়ায় থাকতাম, তো দাঁড়ায় থাকতাম, তো হুট করে আমি আবার ভেতরে ঢুকে যেতাম, তো ক্লাসরুমে বাইরে থাকতাম আমি। তো বাইরে থেকে মানে এনএসইউর ইয়াগুলো ছিল কি, মানে কি বলবো, ডোরগুলো এরকম গ্লাস টাইপের ছিল যে বাইরে থেকে দেখা যায় স্টুডেন্টদের যে কি করছে ওরা, তা আমি ওকে দেখতাম, আমার খুব ভালো লাগতো কারণ আমার দেড়টা থেকে ক্লাস শুরু, আমি ওকে দেখতাম। আবার একটা ইয়া হলো কি, যে মানে আমার মধ্যে তখন এরকম কাজ করতো যে ও আচ্ছা ঠিক আছে দেখি তো কার সাথে কথা বলে, আমার ফোন ধরতেছে না কেন, আমি তাড়াতাড়ি করে যাই, কি ব্যাপার। এমন একটা ইয়া ছিল কি, আমি যেয়ে দেখতাম কি ওর পাশে কি মানে ছেলে মানুষ ঘেসে বসে থাকলে বা এরকম কিছু হলে আমার খুব রাগ উঠতো যে ওর পাশে কেন এরকম করে ছেলে বসবে, আর সুইটি ভালো করে জানে যে আমি এগুলো পছন্দ করি না। তো ঠিক আছে, আবার চিন্তা করতাম যে ভার্সিটি লেভেলে একসাথে বসতে পারে এরকম কিছু, কিন্তু নিজেকে তো আর বুঝাইতে পারতাম না যে না কেন বসবে এরকম কিছু ছিল। ওকে ফাইন, তা আমি এমন ছিলাম যে আমি যদি কিছু করি হয়তো আল্লাহ তরফ থেকে সুইটি এরকম কিছু করবে। তো আমি ক্লাসে বসতাম, আমি সবসময় মানে এটা আসলে কি মানে আমার ব্যাপার, মানে এখন এই জেনারেশনটা একটু অন্যরকম হয়েছে, কম্বাইন্ড হয়ে গেছে, তো কম্বাইন্ড হইলেও আমি সবসময় মানে চেষ্টা করতাম কি ওই জিনিসটা কাজ করতে, যে আমি যদি আজকে কোনো মেয়ের সাথে ফাইলামি করি আল্লাহর তরফ থেকে সুইটিও হয়তো বা কোনো ছেলের সাথে দুষ্টামি করবে এরকম কিছু। আমি সবসময় আলাদা থাকতাম ভার্সিটি থেকে মেয়েদের থেকে। তো এমন একটা সময় গেল যে আমি ওর ভার্সিটিতে যাই, দেখা করতাম, এরকম করে তাকায় থাকতাম। ক্লাস থেকে বের হইলো, আমি ক্লাসের বাইরে একটা করিডোর ছিল, এখানে বসেছিলাম। তো হুট করে একটা মেয়ে এসে আমার নাম্বার চাইল, মানে ইয়া চাইল, মোবাইল চাইল, বলে কি আমাকে কি একটা কল করতে দেওয়া যাবে, আমি একটা কল করবো, আমার মোবাইলে ব্যালেন্স নাই। ওকে ফাইন, তা আমি তো আমার চিন্তা ভাবনা ছিল ওকে তুমি কথা বলতে পারো, এখন একটা মানুষ বিব্রত বললে অবশ্যই উপকার করতে হয়। তো মেয়েটা কল ইয়া করলো, কল করার পরে সে ব্যাক করলো, ওকে ফাইন, পাশের রুম থেকে মানে ক্লাসরুম থেকে আরেকটা মেয়ে এসে বলতেছে কি তুমি কি, মানে ও কিন্তু স্টুডেন্ট, একটা মেয়ে, একটা মেয়েকেই তো জিজ্ঞেস করবে তাই না, তো ওকে ইগনোর করে আমাকে জিজ্ঞেস করতেছে। তো ওর জিনিসটা খারাপ লাগছে, আমি যখন ওর দিকে তাকাইলাম বললাম কি না আমি তোমাদের স্টুডেন্ট না, তুমি অন্য কাউকে জিজ্ঞেস করতে পারো, আমি জানি না। ও আচ্ছা, তো মেয়েটা আবার ওকেও জিজ্ঞেস করে চলে গেছে। তো ও দুই দিক দিয়ে রেগে গেছে যে তুমি ওই মেয়েকে মোবাইলটা দিলা কেন, আমি বললাম মোবাইলটা দিলাম কেন, একটা মানুষ, এখন তুমি যদি রাস্তায় কাউকে বলো ভাই আমাকে মোবাইলটা দেওয়া যাবে আমি একটা কল করবো, উনি কি দিবে না, তা আমি উপকার করছি, বলে না উনি তোমার নাম্বার নিছে। আমি বললাম আমার নাম্বার নিবে কেন, আর নাম্বার নিয়ে কি করবে, দেখতেছে তুমি আমার পাশে থেকে নাম্বার নিয়ে কি করবে, বলে না এরকম মেয়ের এরকমই। আমি বলি এরকম মেয়ে তো দেখতেছি মেয়েই, এখানে আবার এরকম ওরকম কি। তো পরে বললো কি আচ্ছা ঠিক আছে, ওর ভেতরে রাগ ছিল। তো পরে আমি যাচ্ছি, তো ওই মেয়েটা না আনফর্চুনেটলি আমার সাথে ধাক্কা খেয়ে যায়। তো সুইটি দেখে আরো রেগে যায়, মেয়েটা এরকম করে সরি বলে চলে যায়। বলে কি দেখছো, আমি বলি কি দেখলাম, আমি তো ইচ্ছে বলে কি ধাক্কা খেতে খুব ভালো লাগে তাই না মেয়েদের সাথে, তুমি আর ভার্সিটিতে আসবা না, আমি বলতেছি আমি ভার্সিটিতে আসি তো তোমাকে দেখার জন্যই, এরকম কেন রাগ করছো, এই এটা তো কিছু না আমি তো ইচ্ছা করে এরকম হয় নাই। তো এরকম করে চলে গেল। তো বলে কি মেয়েটাকে যে আমি এখনই মারবো বা এরকম কিছু, আমি বলি কি তুমি কি পাগল হয়ে গেছো, বললে হ্যাঁ তোমার সাথে কেন ধাক্কা খাইলো এরকম কিছু, আমি বলি এটা তো হইতেই পারে, এটা তো কোনো ইয়া বিষয় না। তো আমার কাছে ভেতরে যেমন লাগতো না যে ওর সঙ্গে এরকম কেন টাচ খাবে বা এরকম কিছু, তো ও দেখলাম কি ওর ভেতরে একই ঘটনা ঘটতেছে। হুট করে ওকে আমি বললাম কি যে তোমার কি গাড়ি আসবে না আজকে, বলে না আসবে না, আমি বলি আমার তো ক্লাস শুরু দেড়টা থেকে, আমি তোমাকে সিএনজিতে উঠাই দিই, বলে আচ্ছা ঠিক আছে উঠাই দাও। পরে আমি সিএনজিতে উঠাই দিলাম, ও চলে গেল। তো পরে আমি ক্লাস শেষ, আমার চারটা সাড়ে চারটায় ক্লাস শেষ, হুট করে আমাকে কল দিয়ে বলতেছে তুমি কোথায়, তুমি আমার, আমি বলি হ্যাঁ আমি তোমার, না তুমি শুধু আমার, আমি বলতেছি হ্যাঁ তুমি আমার, তো হইছে কি, বলতে বলতে যে ওই মেয়েটা তোমার নাম্বার নিছে, ও দেখো তোমাকে কল দিবে। আমি বলি কি আমার নাম্বার কেনই বা নিবে, সে কেন নিবে, আসলে যে একটা মেয়ে তো একটা মেয়েকে বুঝতে হয়, আমি তার বুঝি নাই, ঠিকই মেয়েটা আমাকে কল দেয়। আমি বলতেছি কি ব্যাপার, আচ্ছা ঠিক আছে আপনি কল দিচ্ছেন কেন, বলে এরকম এরকম আপনি আপনার সাথে আজকে দেখা হয়েছিল এরকম, আমি এমন একটা ঝাড়ি দিছি মেয়েকে যে যেটা কিনা আমি বলতে পারবো না, তো ওই মেয়ে সেকেন্ড টাইম আর আমাকে কল দেয় নাই।
যাই হোক, এতক্ষণ দীর্ঘক্ষণ আমরা কথা শুনছি রবিন এবং সুইটি, এবং এই দীর্ঘক্ষণ কথোপকথনের সবচাইতে চুম্বকীয় যে অংশটা সেটি হচ্ছে তুমি আমার, হ্যাঁ আমি তোমার, তুমি আমার, হ্যাঁ আমি তোমার। তো যাই হোক, এই বিষয়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকেছে, এটা শুধুমাত্রই রবিনের পক্ষ থেকে পজিটিভনেস ছিল, অথবা যেমন রবিন কথা প্রসঙ্গে বলছিল যে পৃথিবী তো এমন ভাবে ধাই ধাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার চাইতে তো স্মার্ট মানুষের সংখ্যা পৃথিবীতে কম নাই, আমি সবসময় একটা মেন্টাল ইনসিকিউরিটিতে ভুগতাম যে মানুষটাকে আমি হারিয়ে না ফেলি, যাকে হারালে আমার গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়। তো ব্যাপারটা আদতেই তাই ছিল নাকি, তার হারানোর ভয় এমনভাবে তাকে তাড়িত করেছে যে কারণে হয়তো যে জিনিসগুলো করা ঠিক না এমন কিছু ব্যাপার হয়তো ঘটে গেছে সুইটির সাথে, সে ব্যাপারগুলো হয়তো জানতে পারবো আমরা। তো বন্ধুরা, তোমরা কেউ কোথায় একেবারেই যাবে না, আমরা হয়তো খুব অল্প ছোট্ট একটি ব্রেক নিয়ে এখনই ফিরে আসছি।
তো প্রিয় বন্ধুরা, শুনছিলাম তুমি আমার আমি তোমার। যাই হোক না কেন, আমার ভালোবাসা তো এগিয়ে চলছে, আর আমাদের ভালোবাসাও এগিয়ে চলছে, আর আপনাদের অনেক ভালোবাসা সমৃদ্ধ এসএমএসগুলো আমরা পাচ্ছি। তো বন্ধুরা, চাইলে এখনো মনের কথাগুলো পাঠিয়ে দিতে পারেন 2323 নম্বরে। ছোট্ট করে বলে দাও কি করতে হবে।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন, আর এদিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা দিন, স্পেস দিয়ে মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে।
আর প্রিয় বন্ধুরা, চমৎকার একটি আনরিলিজ ট্র্যাক এখন প্লে করছি মনিরের কণ্ঠে, একটু যদি ধরবে হাত, একটু কেন ছাড়ো।
গ্রিটিংস, নিউজ, স্পোর্টস, বিনোদন, পাবলিক ইনফো সহ আরো অনেক কিছু। আর দেরি নয়, এবার আপনিও শুরু করুন 4848। যেখানে দিন বদলের চেষ্টা সেখানেই বাংলালিংক।
ভিট ডায়মন্ড অফার। ভিট ব্যবহারে তোমার সৌন্দর্যের অনুভূতিটি প্যাকের ভিতরে লিখে পাঠিয়ে দাও ভিট ডায়মন্ড অফার জিবিএ বক্স 643 আর প্রতি সপ্তাহে সেরা তিন উত্তরদাতা জিতে নাও দারুণ ডায়মন্ড রিং। আরো হতে পারো ভিট চ্যানেল টপ মডেল 2011 গালা রাউন্ডের সম্মানিত অতিথি। অফারটি শুধুমাত্র 50 ও 100 গ্রাম প্যাকের ক্ষেত্রে প্রযোজ্য।
ভিট সৌন্দর্যের অনুভূতি।
ঈদ কাতে হাত মুখ বিজি আনন্দে পাতাই হলো রাজি কাজ করে ছন্দে
মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে মুখ বিজি তো হাত বিজি।
ক্রিকেট ও ফুটবলের সর্বশেষ আপডেট পেতে গ্রামীণ ফোন বাংলা লিংক রবি ও এয়ারটেল গ্রাহকরা ডায়াল করুন 2323 এই নম্বরে।
ঢাকার প্রাণকেন্দ্র এলিফ্যান্ট রোড কাটাবনে অবস্থিত ওয়েস্টার্ন কলেজে একাদশ শ্রেণীর সকল শাখায় ভর্তি চলছে। ওয়েস্টার্ন কলেজে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, ক্যাফেটেরিয়া ও আবাসিক সুবিধা। অন্য কলেজে ভর্তির পূর্বে অবশ্যই একবার ওয়েস্টার্ন কলেজ পরিদর্শন করুন। 255 এলিফ্যান্ট রোড কাটাবন মোড় ঢাকা 1205। ফোন 9667528। মোবাইল 01914818081। ওয়েস্টার্ন কলেজ, এডুকেশন ফর বেটার টুমরো।
এলো নতুন ডেটল শেভিং ক্রিম, মসৃণ শেভ ও ডেটল সুরক্ষা দুটি একসাথে পাওয়া যাচ্ছে ফ্রেশ ও কুল সৌরভে। জলদি কিনুন ডেটল, বি 100% শিওর।
হৃদয় ছিঁড়িয়া যদি দেখাবার হতো দেখাতাম আমি তোমায় ভালোবাসি কত।
দূর আকাশে চাঁদ উঠে যেমন হাসি হাসে, আমার জীবন ধন্য করব তোমায় ভালোবেসে।
এরকম ভালোবাসার উক্তি আপনার মোবাইলে পেতে গ্রামীণ ফোন ও রবি সংযোগ থেকে সাবস্ক্রাইব করুন। টাইপ করুন LOVE লাভ আর পাঠিয়ে দিন 2323 নম্বরে। প্রতিদিন পাবেন একটি ভালোবাসার উক্তি। প্রিমিয়াম চার্জ প্রযোজ্য।
রেডিও আমার বাংলাদেশের প্রতিধ্বনি।
সবসময় রেডিও আমার 88.4 FM আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 12:58 চলছে ভালোবাসার বিশেষ আয়োজন আমার ভালোবাসা। আর এই মুহূর্তে সাথে আছি আমি মেঘনা, আর আছে টুটুল, এবং আর আছেন আমাদের সবার প্রিয় লাভ গুরু এবং আজকের বিশেষ অতিথি। শুনছিলাম তার মনের অনেক মিষ্টি মিষ্টি কথা। আর বন্ধু, এস এম এস করতে থাকুন আমাদেরকে বেশি বেশি করে। এস এম এস এর নিয়মটা জানিয়ে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, দেন স্পেস দিয়ে মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 2323 নম্বরে।
আর বন্ধুরা, এই মধ্যরাতে একটা চরম খবর জানিয়ে দিই যে আরো কিন্তু আসছে অনেক টিভি চ্যানেল এবং আরো এফএম রেডিও। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, এখানে কিন্তু প্রচুর দক্ষ লোকের অভাব রয়েছে, প্রয়োজন যোগ্য লোক। মিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন সেই যোগ্য লোক তৈরিতে সাহায্য করে থাকে। একটি কথা অবধারিত সত্য যে সঠিক প্রশিক্ষণ পেলে আপনিও হতে পারেন আরজে বা ভিজে। আর সঠিক চাকরির ক্ষেত্রে নয়, জীবন চলার পথের ক্ষেত্রেও কিন্তু সেটা খুব বেশি প্রয়োজন, কারণ আপনি ভালো করে কথা বলতে জানলে সেটা সবচেয়ে বড় একটা কার্যকর একটা উপমা হবে আপনার জন্য। তো এই দেশের সেরা মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে পরিচালিত মিডিয়া কোর্স আগামী 10 এবং 11 জুন এবং অষ্টম ব্যাচের ভর্তিও চলবে। ঠিকানাটা বলে দিই বন্ধু, বন্ধু, 33/C দিলু রোড, মগবাজার, ঢাকা। আর ফোন নাম্বারটা একটু খেয়াল করে শুনবেন, 01812116622। আমি আবার বলছি, 01812116622। সো বন্ধু, এখন আর দেরি করছি না, অতিথির বাকি কথাগুলো তো আমরা শুনবই এবং চলে যাচ্ছি সরাসরি আমাদের ভালোবাসার গুরু লাভ গুরুর কাছে।
বন্ধুরা, আমরা শুনছিলাম রবিনের কথা। রবিনের কথা এমন, রবিনের জীবনের কথা এমন একটি বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে রবিন বলছিল যে ওদের সম্পর্কটা কেন জানি মনে হচ্ছে যে ক্রান্তিকাল অতিক্রম করছে, যে একের পর এক কোইনসিডেন্টই বলবো কাকতুলীয় ঘটনা ঘটে গেছে তার সাথে, যেখানে দেখা যাচ্ছে যে একটা উটকো মেয়ে হঠাৎ করে তার ফোন থেকে কল দেয় এবং পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে। এটা নিয়ে কষ্ট পায় তার প্রিয়তমা সে মানুষটি, সুইটি যার নাম, এবং এই নিয়ে সন্দেহটা আসলে কোন পর্যায়ে পৌঁছালো এবং তাদের সম্পর্কটার এখন বর্তমান অবস্থায় কি, সবকিছু এখন জেনে নিচ্ছি সরাসরি রবিনের কাছ থেকে।
আচ্ছা, তো তখন সে তো বলল এরকম, তুমি আমার এরকম এরকম। আমি তখন রাজি হয়ে, আচ্ছা ঠিক আছে, ওকে, এরকম তো কিছু না, আমার প্রতি তো তোমার বিশ্বাস আছে নাকি? নাই বলে, হ্যাঁ আছে। ওকে ফাইন, সো আমি এভাবে বললাম, আমার উপর বিশ্বাস রাখো। তো এরকম করে চলতে থাকে, কিন্তু তার ভেতরে একটা জিনিস কাজ করে যে তোমাকে কি ওই মেয়েটাকে কল দিছিল? আর মানে প্রতিটা মানে কয়েকদিন পরপরই আমি না কখনো কল দেয় নাই। আবার এর মাঝে আমি হুট করে বলে ফেলেছি কি জানো, মানে জাস্ট ওর ভেতরের খবরটা জানার জন্য, যে জানো ওই মেয়েটা আবার কল দিছিল আমাকে, বলে কি আমি যে কালকে ওর সঙ্গে আমি ঝগড়া করবো এরকম কিছু রাগারাগি। আমি বলি কি না এরকম কল দেয় নাই, আমি জাস্ট তোমাকে দুষ্টামি করলাম। তো গেলাম, তো আস্তে আস্তে মানে তো কিছুদিন হলো যে ওর মামা থাকে পাবনায়, সো ঢাকায় আসলো ওর মামার বাসায়। আমি বললাম যে ওর মামার বাসায় কিছুদিন ছিল, ওর মামা মানে ওদের বাসায় কিছুদিন ছিল, তো ওকে নিয়ে যেত। তো হুট করে মানে আগে যেমন একটা টান ছিল যে আমি কল দিলাম, কল দেওয়ার পরে ও ধরতো, অস্থির হয়ে যেত কেন ধরতে হবে, তো কেমন যেন একটু মানে ছাড়া ছাড়া এরকম টাইপের। আমি বলি কি ব্যাপার, তুমি কি এরকম কিছু, বাট আমার ভেতরে তো কাজ করছে যে কি ব্যাপার, ও এরকম আস্তে আস্তে কমে যাচ্ছে কেন আমাদের কথা, বা এরকম কিছু তোমাকে কল দিচ্ছি বলে, কিন্তু ও আমাকে, আমি এটা বুঝিয়ে নেই যে ব্যস্ততার মাঝে যে আমার কল ধরতে পারছে না এরকম কিছু, আমাকে শেয়ারও করতেছে না, তো সব বিষয়ে তো শেয়ার করতে হবে। সে বললো কি আমি এদিকে অ্যাসাইনমেন্ট করতেছি, আমি তোমার সাথে কতবার কথা বলবো। আমি বলি হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যাসাইনমেন্ট কোনটা করতে হবে আমাকে বলো। তো ইয়াতে এনেছি তো ইংলিশে অনার্স করতেছিল, তো আমি বিবিএ করতেছিলাম, তো আমি বলি কি তোমার কোন অ্যাসাইনমেন্ট করতে আমাকে দাও, বলে এরকম টপিক। মানে মোট কথা কি, ও যদি অন্য কারোর সাথে মিশে, কেউ যদি ওকে পটায় নিয়ে যাবে এরকম কিছু, অনেকে থাকে তো এরকম, আমার ভেতরে এরকম কাজ করতো যে আমি ওকে যদি হারাই ফেলি এরকম কিছু, তো আমি ওর অ্যাসাইনমেন্টগুলো আমি করে দিতাম যেন ও এতটা না মিশে ক্লাসের মধ্যে। হাই হ্যালো হ্যাঁ ফ্রেন্ড থাকতেই পারে, তো পরে তো আমি দাঁড়ায় থাকতাম, ওকে দেখতাম মানে এরকম কিছু। ও ভাবতো কি যে ও আমাকে কেন পাহারা দিচ্ছে, ওর ভেতরে একটা অসহ্যতা চলে আসে যে কি ব্যাপার আমাকে ও কেন পাহারা দিবে। তা আমি তো আর ওইটা বুঝতাম না, আমি বুঝতাম যে আমি একটু দেখবো, আমি ওকে দেখতেছি, প্লাস ও বের হবে ওকে, মানে মোট কথা কি যে ওর ফ্রেন্ড সার্কেল কি জানে কি না যে ওর কেউ আছে, সবসময় এরকম জানাইতে যেতাম আমি। বাট আমি মানে এটা তখন কেন ছিল আমি জানি না,
পাশাপাশি হয়তো এটাও হতে পারে যে তুমি তোমার এক্সিস্টেন্সটা সবার চোখে দেখে নিতে চাইতে।
হ্যাঁ,
ওর জীবনে তোমার অবস্থানটা আদৌ
আছে কি না
পরিষ্কার হতে চাই,
যে ও কি মানে একেবারেই ধরে নিল যে না রবিনই, অন্য কেউ আসতে পারবে না এরকম কিছু। কেমন যেন মানে ওই সেই পয়লা ফাল করে মানে ওর কিছু কথা আমি মানে বলি কি তুমি কি সত্যি বলতেছ, বলে হ্যাঁ সত্যি বলতেছি, তুমি কেন ইয়া করতেছ। এইভাবে করতে করতে ওর সাথে আমার একদিন দুই দিন তিন দিন কথা হয় নাই প্রথম প্রথম। ওকে ফাইন, কি ব্যাপার তোমার সাথে কথা হচ্ছে না কেন, তুমি ফোন ধরছো না কেন, দিয়ে একটু ওর ভার্সিটিতে এসে আমি ওকে বললাম কি ব্যাপার তুমি আমার ফোন ধরতেছ না কেন, খুব রেগে বললাম, বলে ইচ্ছা হয়েছে আমি ফোন ধরি না কেন, কি হয়েছে? আমি বলি কি এইভাবে কথা বলতেছ কেন, তুমি তো এরকম ছিল না, এরকম হয়ে যাচ্ছ কেন? এইভাবে কথায় তর্ক বিতর্কের মধ্যে আমি বলি এখন মনে হয় আমাকে ভাল লাগে না তাই না, এখানে অনেক ছেলে টেলে দেখছো এখন খুব ভালো, এরকম বাজে কথা বলবো না, ও একটা ওয়ার্ড ছিল যে এরকম দেখো বাজে কথা বলবো না। আমি বলি তাহলে আমি কি বলবো, তুমি এরকম কেন ফোন ধরছো না? তো আমি এইভাবে করে কথা বলে গেলাম, এমন জোর একটা বকা দিছি, বকা দেওয়ার পর ও না বাধ্য হয়ে মানে বলে কি আমি আজকেই মামাকে বলবো, মানে ওর মামা ওকে নিতে আসছে। আমি বলি মামাকে বলবো, আচ্ছা ঠিক আছে, তুই মামাকে বলবা কেন, লাইক তুমি আমার সাথে, মানে মোট কথা কি আমি ওকে মানে তুই বলে একটা স্ল্যাং ইউজ করে ফেলছি। তো পরে ও বলল কি যে তুমি এরকম করে কথা বলতেছো কেন আমার সঙ্গে, দেখো রবিন আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না আপাতত। আমি বলি মানে তখন ওই যে তুই চলে আসলো না, তো আমি বলবো কেন তুই আমার সাথে কন্ট্যাক্ট রাখবি না, আমাকে ভালো লাগে না তাই না, এরকম মানে আমার ভেতর তখন অস্থির লাগতেছিল প্লাস রাগ উঠতেছিল কি ব্যাপার ও আমার সাথে এরকম কেন করতেছে, না আমার সাথে কথা বলবে কেন। তো বের হয়ে গেল হুট করে, ওরা মামাকে যে বললো দেখো মামা ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে। আমি না অবাক হয়ে গেলাম, আমি বলি কি ওই ছেলেটা ডিস্টার্ব করতেছে, আমি না ওর মামার সামনে যে ও মামাকে বলে এই শুনেন এদিকে আসেন আপনার সাথে এরকম করে কথা বলছেন কেন। তো তখন আমি বলি কি কিরকম করে কথা বলছি, আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি ওকে একটা ধাক্কা দিছিলাম, মানে এদিকে একটা ধাক্কা দিছিলাম ঘাড়ের পাশে ধাক্কা দিয়ে বলছিলাম কথাটা খুব রেগে যে। তো তখন ওর মামাকে বলে দেয় যে মামা আমাকে মারছে, ধাক্কাটা যে দিছিলাম না এরকম মারছে। তো ওর মামা বলে কি যে আপনাকে মারছেন কেন। আমি বলি মামা আপনার সাথে আমি যদি পার্সোনালি কথা বলতে পারতাম হয়তো বা বোঝাতে পারতাম। মানে না আপনি ওর গায়ে হাত তুলছেন কেন। আমি বলি ওর গায়ে হাত তুলি না, আমি জাস্ট আপনাকে বুঝিয়ে দিয়েছি মামা এরকম কিছু। তো বলে ঠিক আছে আপনার সাথে, মামা তখন হয়তো বা বুঝতে পারছে দেখে আর কথা না বাড়ায় বলে ঠিক আছে আমি আপনার সাথে পরে কথা বলবো, ওকে নিয়ে চলে গেল। আমার এত খারাপ লাগছে যে ওই ওয়ার্ডটা যে সুইটি বললো এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে, এতটা কষ্ট লাগলো যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম বনানীর দিক দিয়ে, একটা মসজিদ ছিল, আমি বলি কি আমার সুইটি এরকম হয়ে যাচ্ছে কেন, এত কেন এরকম হয়ে যাচ্ছে। আমি মসজিদে যে জুতো ছিল পায়ে খুলে টুলে আমি উজু করে নামাজ পড়তেছিলাম আল্লাহ আল্লাহর কাছে, মানে সবসময় এরকম হলে না আমি মানে আমার রিলেশনটা এতটাই সেন্সিটিভ ছিল আমার কাছে যেটা কিনা আমি সবসময় ভয় পেতাম যে আমি কি হারাই ফেলবো নাকি। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ মাফ করে দাও আমাকে এরকম কিছু, যে এরকম কেন হচ্ছে, আমি তো এরকম চাচ্ছি না তবু এরকম কেন হচ্ছে। তো পরে আমি বের হইলাম, বের হওয়ার পরে আমার পকেটে এরকম টাকা ছিল না, তো আমার মানে যাওয়া আসা করতাম, তো যাওয়া আসা করতাম তো আমার গাড়ি ভাড়া ছিল মানে সিএনজি ভাড়া ছিল তখন 100 টাকা, তো এরকম ছিল। তো আমি যদি এখন মানে একটা ফকির দাঁড়ায় ছিল, ফকির বলতেছে কি আমি খাই নাই আজকে দুপুরে খাই নাই এরকম কিছু, আমার আবার এরকম গরিব মানুষের উপর একটু মনটা সবসময় নরম থাকে যখন খাই নাই বলে, প্লাস এরকম আমি খুব কষ্টে আছি বাবা, তো আমার খুব খারাপ লাগে। তো তখন আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে কি খাবেন আপনি, আপনি আসেন আমি আপনাকে আমি সবসময় সঙ্গে নিয়ে খাওয়াই দিতাম, বলে আপনি টাকা দিলেই হবে। আমি বলি না টাকা যাবেন কেন, আপনাকে আমি খাওয়াই দিই কি খাবেন, বলে ওষুধে কিনতে হবে এরকম। আমি ওকে তখন পকেটে সম্পূর্ণ ভাঙ দিয়েছিল 120 টাকা না কত টাকা ছিল, তো তখন তো স্টুডেন্ট এরকম তো আর বাসা থেকে তো এত টাকা তো আর পকেটে রাখা যায় না যে 300-400-500 এরকম। তো পরে আমি না তাকে 70-80 টাকা এরকম দিয়ে দিলাম, আমি বলি কি কি লাগবে এরকম, আর বলে কি আরো লাগতো এরকম। আমি বলি কি দেখেন আমি তো স্টুডেন্ট, আপনি তো একজনের কাছ থেকে নিয়ে সবকিছু হবে না, আপনি দেখেন না অন্য কারো কাছ থেকে নিতে পারেন কিনা, ইনশাল্লাহ পারার এতটুক দিয়ে আপনি একটু চেষ্টা করেন। তো পরে আমি চলে গেলাম নামাজ পড়ে এরকম, তো আমি ওকে কল দিচ্ছি ও ফোন ধরছে না, 2 দিন পরে ওর নাম্বার অফ, আমি অবাক হয়ে গেছি কি ব্যাপার ওর নাম্বার অফ কেন, আমি অস্থির। আমি ওর আমি বলি কি মানে ওকে জানাই নাই আমি ওর বাসায় যাব। আমি একদিন ওর 3 নম্বরে কল দিই, ওর আম্মুকে বলি যে আমি তোমাদের বাসায় ওর আম্মুকে আমি মা বলে ডাকি ফার্স্টেই, যে মা আমি আপনাদের বাসায় একটু আসতে চাই আমি একটু কথা বলবো আপনার সঙ্গে। ওর আম্মু বলে যে মা আচ্ছা ঠিক আছে আসো। তো গেলাম, যাওয়ার পরে সুইটি আমাকে দেখে অবাক হয়ে গেছে যে আমি ওর বাসায়, ও তো আর রুম থেকে বের হয় না, তা অবাক হয়ে গেছে। তো আমি এর মাঝে ওরা যে ওরা কিছুদিন আগে পাবনায় গেছিল, তো আমি ওর নানুর বাসায় যাই সব জায়গায় ঘুরে টুরে আসি যদি সম্পর্কে মানে ও কই থাকে বা এরকম কিছু ঘুরে আসি, মোট কথা কি ও কই থাকে আমি ওদিকে ওর সাথে দেখা করে আসবো তারপর আবার চলে আসবো, যেহেতু আমারও সিরাজগঞ্জ পাবনা আমারও গ্রামের বাড়ি, আমি ছোটবেলায় গেছি আর যাই নাই। পরে যেহেতু ওর আব্বু আমি বলছি কি ফোনের আগে আমি বলছি যে ওর আম্মুকে যে ওর আব্বু কখন থাকবেন আমি তখন আসবো আপনার সাথে কথা বলবো, তারপর ওর আব্বু আসুক সমস্যা নাই, বলে তুমি 4টার দিকে আসো তাহলে ওর আব্বু আসতে আসতে 5-6টা বাজবে। আমি ঠিক আছে গেলাম, কিছুদিন পরে মানে কিছুক্ষণ পরে ওর আব্বু চলে আসলো, ওর মামা চলে আসলো, বড় মামা। ওর মামা বললো, তুমি এখানে? আমি বলি, মামা হ্যাঁ আমি একটু কথা বলতে আসছি। বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। তো পরে আমি বলি, কি আজকে আমি একটু জানাইতে আসছি যে এরকম। বলে, এটা জানানো কি হইলো? পরে আমি ওর আম্মুকে বললাম, ওর আম্মু না কেমন যেন মানে আমাকে দেখে মনে হচ্ছে কি আমি নতুন জামে এরকম গেছি, এতটাই মানে হাসতেছে, কথা বলতেছে, খুব ভালো ব্যবহার করছে আমার সঙ্গে। তো আমি বসেছিলাম, ওর আব্বু কিছুক্ষণ পরে এসে বলতেছে, এটা কে? ওর আম্মু দিয়ে বলে, কি সুইটের ফ্রেন্ড, ছেলে মানুষও বাসায় আসে এখন, ওর আব্বু এরকম একটাই বোর্ড ছিল। তো পরে ও কিছু বললো না, তো বলে, কি কি বলতে আসছে, কি অবস্থা দেখি। ওর আব্বু এসে কথা বললো, কি খবর, তুমি কোথায় পড়ো? পরিচয় দিলাম, এখানে তোমাদের পরিচয় কি হবে, মানে সবকিছু জানতে চায়। পরে আমি ওকে বললাম, ওর আব্বুকে বললাম, এরকম এরকম পরিচয়, আসলে তোমার বাবা কি করে? আমি বললাম যে আমার বাবা এরকম জব করে এরকম। বলে, আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা তো ঠিক, মানে খুশি হয়ে উনি কথা বলতেছে, মজা করতেছে। একটু পরে ওর আম্মু এসে মানে মিষ্টি দিচ্ছে, দই দিচ্ছে, ওইটা দিচ্ছে, ওইটা দিচ্ছে। তা আমি ব্যাপারটা দেখে আমি বললাম, কি হয়তো বা কোনো পজিটিভ কিছু আছে ওনাদের মনে, সেজন্য এরকম করতেছে। তো এইভাবে আমি এটা করে গেলাম। সুইটির নাম্বারটা আমি ওই আগের নাম্বারটা অন পেলাম, কল দিলাম, বের হয়ে বিদায় টিদায় নিয়ে বের হয়ে ওরা বলল, আশায় বাসায় এসো, সবকিছু আমি মন খুলে বললাম যে এরকম পছন্দ করি এরকম। তোর আব্বু লাভ দিয়ে উঠে বলে, কি সুইটিকে ডাক দাও তো। সুইটিকে ডাক দিল, বলে সুইটিতে আসে না, বলে আমি যাচ্ছি। ওর আব্বু যে বললো যে তুমি কি তোমাদের সঙ্গে কি ওর কোনো তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক বা ও তোমাকে পছন্দ করে, সুইটির কোনো কিচ্ছু বলে না, হ্যাঁ বা না। তোর আব্বু চলে ওইদিকে বলে, বকা টকা দিয়ে বলে, এখন এই অবস্থা, এর ভবিষ্যতে কি হবে তোমাদের? তোর আব্বু বললো, কি যে ঠিক আছে বাবা, তোমরা বাইরে দেখা সাক্ষাৎ করো না, যেহেতু আমাদের বাসা চিনো, আমাদের বাসায় আসো, তোমরা বাসায় দেখা করো। আমি বললাম, কি এই সুযোগটা তো সবসময় সবাই পায় না আমার মনে হয়, তো বাসায় দেখা করতে চাইলো, আমি ঠিক আছে বাসায় এসে দেখা করবো, বাইরে তাহলে তো দেখা করো, তোমার দরকার, মোট কথা আমার সাথে দেখা হওয়া। আসলাম বাসায়, আসতাম প্রায় আসতাম, আসলে তখন কি ছিল কি যে আমি ওকে এসে দেখে যাব। কিন্তু আস্তে আস্তে যে মানে ওদের ফ্যামিলি বা ওর বাবা বা মা ওদের মেন্টালিটিটা কিরকম ছিল, মানে হয়ে গেছিল যে এত আসে কেন, আমার মধ্যে কিন্তু এই কাজটা করতেছিল না। তো সুইটির সঙ্গে হয়তো বা রাগ করছিল, সুইটি আমাকে রেগে বলছিল যে তুমি এত আসো কেন, যে এরকম কিছু। আমি বললাম, এই কথা বললে কেন বুঝলাম না। তখন মাথার মধ্যে আরেকটা সন্দেহ, কি কোনো কি ঘটনা বা কাউকে পছন্দ করে সেজন্য আমাকে বলছে, নাহলে তো এরকম তো রামমোর মধ্যে ওই ব্যবহারটা পাই নাই যে কিরকম। পরে আস্তে আস্তে ঠিক আছে, এই তো শুরু হইলো। তো ওর আব্বু বললো, কি ওর আম্মু বললো, কি কম কম কথা বলো, এরকম করতে করতে কম কম কথা বলতে বলতে কয়েকদিন পর বলে, কি যে ঠিক কয়েকটা দিন পরেই বলে, তোমরা এখন তো পড়াশোনা করবা, এরকম করবা তোমরা, আগে বলতো দুই এক ঘন্টা কথা বলে, এখন বলে কি আধা ঘন্টা দশ পনেরো মিনিট কথা বললেই তো হয়, পড়াশোনার উপর ইয়ে দাও। আমি বলি, হ্যাঁ দিচ্ছি। তো তবু আমরা লোকায় লোকায় একটু কথা বলতাম, এভাবে চলে যাই গেল, সময় যেতে থাকলো। তো হুট করে ও আমি এনএসইউ ব্যাপারটা বললাম যে প্রথমত যে এরকম, তো হুট করে কেন যেন আমাকে বললো যে আমি ইউ ল্যাবে ভর্তি হব পরের সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে। আমি বলি, কেন কি সমস্যা? তো বলে, তুমি তো পছন্দ করো না এরকম কিছু, তুমি তো পছন্দ করো না এরকম কিছু, সো এরকম। তো পরে বললো কি যে যে না তুমি তাহলে ওইদিকে ইউ ল্যাবে ভর্তি হয়ে যাও। আমি বলি, আমরা এক ভার্সিটিতে ভর্তি হব না, আর আর আমাদের টাইমিং এ মিলবে না। তো ইউ ল্যাব এই পারে ধানমন্ডিতে বা সাইডে, আর ডান সাইড হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি। তো আমি নিউবিতে ভর্তি হই, ও এটাতে ভর্তি, আমি এটাতে ভর্তি হই। তো ওই দিক দিয়ে ওর বাবা
চেঞ্জটা কি সেকেন্ড সেমিস্টারে,
সেকেন্ড সেমিস্টারে, এটা আমারও সেকেন্ড সেমিস্টারে। মোট কথা কি, আমি ওকে যখন বললাম যে আমার সেকেন্ড সেমিস্টার, আমি কিভাবে যাব, আমার পরে বললো কি তার মানে কি তুমি যেতে যাচ্ছ না এখন, এরকম জাস্ট অন্য অনেক ধরনের কথা। তারপর চলে গেলাম, ভর্তি হয়ে চলে গেলাম। ওর আব্বু যে এদিক দিয়ে আমাকে ইগনোর করতেছে এটা আমি বুঝতেছি না, অ্যাভয়েড করার চেষ্টা করতেছে যে না এরকম কিছু। তো ওনার মাথায় কি কি হইল কি আমি জানি না, এখন পর্যন্ত জানি না, তো কিছুটা জানি একটু হইলো। তো পরে আমি ওর আব্বু মানে ওদের বাসায় যাওয়া আসা করতাম, সেই থেকে খাওয়ার জন্য ওর আম্মুকে বলতাম, আমি আসতেছি আম্মু, আমি খাবো আজকে, খাওয়া দাওয়া করতো, খুব সুন্দর রিলেশন ছিল। তো হুট করে ওর আব্বুর মনে হয় কেউ মনে হয় কোনো প্রপোজ দেয় যে এরকম ছেলে আছে এরকম, আমি একটু অন্য ইন্টারনাল ভাবে শুনতে পারি। তো আমার খুব খারাপ লাগে তখন যে ওর আব্বু আমার সাথে এরকম করে কথা বলে কিভাবে আরেকটা প্রপোজাল একসেপ্ট করে বা এরকম কিছু, একসেপ্ট না করলো কিভাবে শুনে বা এরকম কিছু, সেই জন্য আমাকে অ্যাভয়েড করতে যাচ্ছে। তো পরে আমি ঠিক আছে যাই হোক সুইটি ঠিক থাকলে তো আমি সব ঠিক, তো আমি ঠিক আছে এইভাবে করতে 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 ভার্সিটিতে ওই দিক দিয়ে আমি আর জানি না যে সুইটির ইয়াটা ছিল যে আমি সুইটিকে এনএসএতে ডিস্টার্ব করে দেখে ও এই ইউ ল্যাবে ভর্তি হয়েছে, ওর বাবা এটা জানে বাট আমি জানি যে ও ভর্তি হচ্ছে আও আমি পছন্দ করি না এরকম কিছু। তো পরে আমি এরকম শুনি তো হুট করে ও আর আমি বের হই, ওর সাথে আমার ঝগড়া হয় খুব রোডের মধ্যে, ওর করে ওদের বাসায় একদিন যাই আমি ওকে নিয়ে বের হবো, বের হওয়ার পরে বাইরে লাঞ্চ করবো এরকম কিছু। তো আর ওই ভার্সিটিতে আমি ওই যে ঠিক ওই এরকম যেরকম এনএবিতে যে এনএসএতে যে আমি দাঁড়ায় থাকতাম বাইরে যে দেখি ও কি করে এরকম কিছু, ওই সন্দেহটা না বাড়তে থাকে। তো ওরও এমন একটা বিষয় ছিল যে ও সন্দেহটাকে সবসময় প্রশ্রয় দিত, মানে অ্যাভয়েড করতে যে ও প্রশ্রয় দিত কিরকম টাইপের, ও করতেছে করুক আমি আমার মতো চলবো, কিন্তু আমাকে কখনো বুঝাইতো না যে তুমি কেন এরকম করতেছো, বুঝাইলে কিন্তু একটা মানুষ বুঝে। তো আমি আমি চাইতাম ওরকম কিছু। তো পরে আমি ওকে কয়েকদিন বলছে, আমি বলি কি এইভাবে বলো, এইভাবে বললে আমার ঠিক হয়ে যাবে। তো পরে আস্তে আস্তে আমি ইয়ে করি, তো এদিক দিয়ে ওর বাবা মানে ওর সঙ্গে আমার তুমুল ঝগড়া হয়, খুব ঝগড়া হয় যেটা কিনা মানে সন্দেহ প্রবণতার কারণে ঝগড়া হয় যে তুমি মনে হয় আমাকে পছন্দ করে না এরকম গেছো, তুই তুই এরকম জাস্ট মানে এমন পর্যায়ে যে দুইজন দুজনের প্রতি মানে এতটাই যে আমরা ধাক্কা এরকম হাত উঠে যায়। তো পরে আমি খুব মানে রাগ করে আমি অনেকবারই এরকম ইয়ে করে ফেলছিলাম, সাইন ইউজ করে ফেলছিলাম। তো পরে আমি ও এতটাই আমাকে অ্যাভয়েড করা শুরু করলো যে ওর দেশের বাইরে চলে যাবে, এটা আমি জানি না তো দেশের বাইরে চলে যাবে কেন, আমি ওর জন্য এখানে এনএবিতে ভর্তি হলাম ও এটাতে ভর্তি হলো এখন চলে যাবে কেন, ও বলে আর ক্লাস করবে না। তো আমরা ইভেন এমন ঘটনা ঘটছে আমাদের মধ্যে যে মাঝে ঝগড়া এসে এমন রাস্তায় পুলিশ ছিল, ও একটা সময় মানে ওর যে বাসায় গেছি ওর ভাইকে নিয়ে বের হবে, মানে ও চাচ্ছে না বের হতে আমিও চাচ্ছি না বের হতে, যে ওর ভাই এখন একটা জায়গায় যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি তো পরে আমরা তো বের হব, তো যদি সিয়াম যায় তাহলে আমরা বের কেমন লাগবে ও তো থাকবে এরকম। তো বললো কি আছে ঠিক আছে যে তো ও বললো যে ঠিক আছে আম্মুকে যদি তুমি বুঝাতে পারো তাহলে ও যাবে না। তো পরে আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে তো পরে যাবে না যখন, ওকে সো ওকে নিয়ে বের হইলাম, বের হইতে হইতে হুট করে আমি ওকে বকা দিচ্ছি এই তোমার জন্য এরকম হচ্ছে বা এরকম হয়েছে, তুমি বললে তো পারতা, তুমি আম্মুকে বললে তো হইতো, আমি বললে একবার বসে আমি কি বারবার বলতে পারবো, এরকম অধিকার নিয়ে তোমার মতো কি বলতে পারবো যে না নিব না। এখন আম্মু যদি বলে যে হ্যাঁ সঙ্গে যাও তখন আমি কে না বলবো, অবশ্যই বলবো, কারণ সবসময় তো যাই ওদের নিয়ে বাইরে, আজকে একটা দিন না গেলে সমস্যা কি, আমি তো বলছি যে থাকো সিয়াম এরকম ওকে বুঝাইছিলাম। তো পরে আমি বের হলাম, ওকে ফাইন ওকে বাইরে দেশ মানে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তো বাইরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আমি অবাক হয়ে গেলাম যে ও আইএলটিএস করার জন্য ও ভর্তি হয়ে গেল মানে ধানমন্ডি একটা প্রাইভেট কোচিং এ। সো আমি অবাক হয়ে গেলাম সেন্ট জোসেফ কিরকম একটা নাম ছিল, তারপরে তার মধ্যে ভর্তি হয়ে গেল। তো ভর্তি হয়ে যাওয়ার পরে তো তারপর আমি পরে অবাক হয়ে গেলাম, তো ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি এতটা ইয়ে করছি যে আমি ওর কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছিলাম না, চলে গেল। চলে যাওয়ার পরে আমি আমার খুব খারাপ লাগতেছিল কি ব্যাপার চলে যাবে কেন এরকম কিছু, হুট করে অনেক দিন গেল যাওয়ার পরে ওর দেখা পায় না। তো ওর আব্বু ইন্ডিয়া যায়, ওর ছোট ভাই অসুস্থ হয়ে যায় তো ওইটার জন্য ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যায়। তো ইন্ডিয়া যাওয়ার পরে সো ওকে পরে বলে কি আচ্ছা ঠিক আছে তুমি ওর ফ্যামিলি ডিসাইড করে যে ও ইন্ডিয়া যাবে ওরা থাকবে। তো পরের দিনই ওর আব্বু সকালে যায় ও আবার কোচিং এ বের, আমি সারা দিন ওদের বাসার সামনে দাঁড়ায় থাকতাম যে ওকে আমি একটু দেখবো, ও আমাকে দেখলেই রুমের ভেতরে চলে যেত, আমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই। ও বের হলো একদিন গাড়ি দিয়ে, আমি গাড়ি থামাইলাম, ড্রাইভার থামলো, আমি ওকে ডাক দিলাম একটু আসো তোমার সাথে কথা আছে, কথা আছে তুমি বের হবো তোমার সঙ্গে। তো বের হইলো, বের হওয়ার পরে আমি ওকে রিক্সায় উঠে নিয়ে চলে গেলাম। তো ওরা তো আমাকে খোঁজাখুঁজি, আমি মোবাইল অফ করে দিছে আমার, ওর মোবাইল অফ করে দিছে, আমি করে দিছি, সবাই এখন আমাকে কল দেওয়ার জন্য ট্রাই করতেছে। আমি বলি দেখো এখন আমার কত কষ্ট লাগতেছিল এখন তাদের কত কষ্ট লাগতেছে, আমি একটা কন্ট্যাক্টও করতে পারতেছিলাম, তুমি আমার সাথে এমন কেন করতেছো, বাট ও আমার সঙ্গে এতটাই ভালো ব্যবহার করতেছিল যে আমার অবাক লাগতেছিল যে ও তো ভালো ব্যাপারই করতেছে, এরকম কেন? তো আমরা লালবাগ কেল্লায় চলে যাই ডিরেক্ট। তো ওদিক থেকে আমরা বাইরে চলে, আমি বলি কি যে চলো আমরা কোথায় যাবো ঘুরে আসি। ও বললে কি, আমি বলি কি আছি সারাদিন তোমাকে ছাড়বো না। বলে সারাদিন যেহেতু ছাড়বো না তাহলে তুমি চলো ইয়াতে চলো নন্দন পার্কে। ঠিক আছে নন্দন পার্কে যাবো। নন্দন পার্কে চলে গেলাম, ঘুরে আসলাম। তো ওই দিন আমি ওকে বলে কি আমি তোমাকে আজকে আজকে ছাড়বো না। বলে কি কেন? আমি বলি তোমাকে বিয়ে করে ফেলবো। আমি বলি তুমি কি বলতেছ? আমি বলি কি হ্যাঁ, মানে ওকে আমি জানতে যাচ্ছি যে ও কি এগুলোতে রাজি বা এরকম কিছু কিনা। চলে গেলাম, তো ওকে নিয়ে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমি এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে আমি এরকম থাকবো এরকম কিছু। তো বলতেছে যে কি পাগল হয়ে গেছিস তোরা এরকম করতেছিস। আমি ওরা বলতেছে যে পাগল হয়ে, আমি বলি পাগল হয়ে নেই, পাগলের থেকে বড় কিছু হয়ে গেছে, আমার খুব ইয়ে উঠতেছে এরকম কিছু। তো ফ্রেন্ডের বাসায় ওর বোন ছিল এরকম কিছু, তো ওর বোনের সঙ্গেও থাকে, আমি থাকি আমার বাসায়, ও চলে যাই। তো পরের দিন আমরা আবার ফ্যান্টাসি কিংডম ঘুরে টুরে, তারপর এরকম থানা পুলিশের ব্যাপার স্যাপার হয় যে আমি নাকি ওকে কিডন্যাপ করে নিয়ে গেছি। তো পরে কিডন্যাপ করে নিয়ে গেছি এরকম কিছু হয়। তো থানা থেকে আমি আমার নাম্বার অন করি রাত্র তখন 10:11 সময়। তো রমনা থানার ওসি আমাকে কল দেয়, বলে কি তোমরা কোথায়? আমি বলতেছি আমি তো একটু আমি বাইরে, কে আপনি? বলে তুমি টেনশন করো না, তোমরা চলে আসো, তোমরা কি চাও এটা আমরা মেনে নিব, তুমি চলে আসো, এরকম ভয় পেও না। পরে আমার ভাবি ছিল, ভাইয়া ছিল ওইখানে। পরে এদিক দিয়ে যে আগের দিন রাতে বেলা এত ঘটনা ঘটে গেছে কিছু একটা, কারণ একটা মেয়ে বাসায় না থাকলে যা হয়, যেটা কিনা আমি খুব মানে ওকে চাই, তো সেজন্য আমি এতটা মানে কিভাবে যে কি করে ফেলছি এখন বুঝতেছি, আসলে এটা ভুল ছিল। পরে আমি বের হয়ে গেলাম, ওকে এরকম করতে করতে নিয়ে গেল বাসায়। ওর আব্বু ইন্ডিয়া থেকে আসলো থানা থেকে, ও বললো কি কিভাবে কি হইলো যে এরকম কিছু, তোমরা কি চাও? ওনা বলে কি আমি এরকম কিছু ইয়া করি নাই। তো ওরা বলতেছে কি তোমাকে তো আমাকে বলতেছে
দিন কি তাহলে তোমরা বাইরে ছিলে?
হ্যাঁ
দিন তোমরা রমনা থানা ওসি যেদিন ফোন দেয়।
হ্যাঁ হ্যাঁ বাইরে ছিলাম আমরা।
তারপর
তো পরে আবার চলে গেলাম যে ওসির কাছে গেলাম, ওসির কাছে ওসি বললো কি যে এরকম কিছু যে তুমি তুমি মার, তোমার কি সমস্যা, কি হয়েছিল, তোমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে? বলে মানে বুঝি নাই। তো বলতেছে কি তোমার যখন তোমাকে নিয়ে যায় ওর সঙ্গে ফ্রেন্ড ছিল বা ওর সঙ্গে কোনো গাড়ি ছিল? বলে না, বলে তো ওকে তো কিডন্যাপের কেস দেওয়া হয় এরকম কিছু। আমি বলি যে আমি অবাক হয়ে গেছি, বলে কিডন্যাপের কেস দিবে এটা কেমন কথা?
সুইটি কি বলেছিল?
সুইটি তখন বলেছিল যে না, ও আমাকে ডাক দেয় গাড়ি থেকে, বলে কি তোমার সাথে কথা বলো, পরে আমাকে রিক্সাতে উঠে নিয়ে যায় এরকম কিছু। বাট ওদিক দিয়ে ওরা লিখছে যে এরকম কিডন্যাপ করে ওকে জোর করে।
আমরা আসলে অনুষ্ঠানটাকে একদম শেষের দিকে চলে আসছি ধীরে ধীরে, তো আমরা এরই মধ্যে চেষ্টা করব সুইটির সাথে কথা বলার জন্য। তার আগে আমি আর 2-3 মিনিটের মধ্যে হয়তো কিছুটা আরেকটু এগিয়ে নিতে চাইব, সেটা হচ্ছে যে তোমার এই বিষয়টা, যেমন তুমি এর মধ্যে বললে যে বাইরে যাওয়ার কথা, এই ব্যাপারটা আদৌ আসছিল কিনা, যে পর্যায়টা তুমি বললে যে তার বাবা ইন্ডিয়া থেকে ফিরে আসলো, ফিরে আসার পর জানলো যে ধরনের ঘটনা,
পরে পাঠিয়ে দেয় দেশের বাইরে,
পুরো আর বাকি যে ব্যাপারটা আছে সেটা যদি 2-4 মিনিটে তুমি রিক্যাপ করো।
আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তো ওকে পাঠিয়ে দেয়, তখন আমাকে না জানায়, মানে যে চলে আসে না তো না জানায় পাঠিয়ে দেয়। তো এরকম পাঠিয়ে দেওয়ার পরেই সে চলে যায়। সে আগের দিন পর্যন্ত আমার কাছে এত খারাপ লাগলো যে আগের দিন পর্যন্ত আমাকে না জানায় মন বলতেছিল যে ওকে ও চলে যাবে 2-1 দিনের মধ্যে চলে যাবে। তো আগের দিন রাতে গেল আমার সাথে দেখা করবেই, তো আমার সাথে দেখা করলো, দেখা করেই সে চলে গেল, পরের দিন চলে গেল। পরে আমি অবাক হয়ে গেছি। তো আমি পরে অবাক হয়ে যাওয়ার পরে আমি পরের দিন চলে গেল, আমি তো কয়েকদিন একদম অস্থির হয়ে গেছিলাম যে কি ব্যাপার, ওর কোনো কন্ট্যাক্ট নেই। ওর আম্মুকে আমি বললাম যে কি ব্যাপার, যে এরকম চলে গেল, আমাকে বললেন না কোথায় গেল, কোন দেশে গেল বা এরকম কিছু আমাকে বলেন, বলে না। তো পরে আমি বললাম যে কি অবস্থা। পরে ঠিক 1-7 দিন পরে সুইটির সাথে আমার কথা হয়, কিন্তু ওর আম্মু আব্বু জানে না সেটা।
রবিন, আমরা যতদূর এই পর্যন্ত কথা শুনলাম, তুমি যেটা বলছিলে যে এর মধ্যে সে কোন দেশে চলে যাচ্ছে?
মালয়েশিয়াতে।
মালয়েশিয়ায় চলে গেল,
এটা আমি জানতাম না তখন আদৌ, বাট পরে জানি।
আচ্ছা, মালয়েশিয়ায় চলে গেল। আমরা এর মধ্যে সুইটির সাথে ফোনে নিয়ে নিতে পারি, দেন এরই মধ্যে হয়তো তোমার যদি শেষ কোনো অংশ থেকে থাকে কথা বলার, তখন আমরা আবার তোমার কাছে ফিরে আসব। আমরা চেষ্টা করি সুইটিকে ফোনে নেওয়া যায় কিনা।
হ্যালো।
হ্যালো,
আমরা আপনাকে শুনতে পাচ্ছি এই মুহূর্তে। আর যে টুটুল আছে, মেঘলা আছে, লাভগুরু আছে এবং আপনার সেই মানুষটি আছেন।
হ্যালো
জি গুরু,
সুইটা, তুমি তো শুনছিলে এতক্ষণ তোমার জীবনের যে কথাগুলো জড়িয়ে আছে রবিনের সাথে, এখন আমরা তোমার মুখ থেকে কিছু শুনে নিতে চাচ্ছি এবং পরবর্তীতে হয়তো তোমাদের সম্পর্কটা এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং কিভাবে দেখতে চাচ্ছ পরবর্তী সম্পর্কটাকে, এবং রবিনের কথাবার্তা যেগুলো আমরা শুনে এসেছি তার মধ্যে কোনো ফাঁক ছিল কিনা, বা রবিন যা যে কথাগুলো বলেছে তোমাকে ঘিরে সে কথাগুলোর মধ্যে কতটুকু সত্যতা ছিল একটু যাচাই করে নিব। আমি এখন চলে যাচ্ছি সরাসরি তোমার কাছে, তোমার দৃষ্টিকোণ থেকে, তোমার 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 দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টা কি ছিল সেটা যদি একটু বলতে।
হ্যালো
জি গুরু, আমি আমি আসলে ওর ব্যাপারটা নিয়ে কি বলবো, আসলে আমার বলার মতন সেরকম কিছু নাই, আমি জাস্ট এতটুকুই বলতে চাই, ও ওর মধ্যে আমার সবচেয়ে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগতো সেটা হইতেছে ও খুব মানে মানুষের মানুষকে যে কনভিন্স করানো এই জিনিসটা ও খুব ভালো করতে পারে, ও মানুষকে খুব সুন্দর ভাবে কনভিন্স করতে পারে আর মানুষের সাথে সে এত সুন্দর ভাবে কথা বলতে পারে, যেটা কিনা আসলে ও যেটা বলছে যে ওর সাথে আমার 9 মাস ধরে মানে ও আমাকে ফার্স্টে যেটা আমি ওকে কোশ্চেন করছিলাম যে ওর সাথে আমার ও আমাকে পছন্দ করে কিনা, আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে ও হয়তো বা আমাকে পছন্দ করে, তো আমি ওকে আস্ক করার পরে ও আমাকে বলছো যে হ্যাঁ আমি করি, বাট আমি ওইটা চাইতাম না, কারণ কি আমরা যেহেতু সেম এজ, আমার ফার্স্ট অফ অল আমার সেম এজ রিলেশনটা পছন্দ ছিল না, আর ও যেহেতু আমি আর ও একই সাথে পড়াশোনা করি এই কারণে আমি মানে ফার্স্টের দিকে চাইনি, তো তারপরে ও আমাকে অনেকভাবে সেটা আমার ফ্রেন্ড মোহনা ও এখন শুনতেছে ও ওকে আমি বলি যে এটা আসলে সম্ভব না, ও ওকে অনেকভাবে বোঝায় যে দেখো এখন যদি ওর ফ্যামিলি থেকে ও একটা মেয়ে ওর বিয়ে কিন্তু আগে হয়ে যেতে পারে তোমার থেকে, তো ওর ফ্যামিলি থেকে এখন যদি একটা বিয়ে প্রপোজাল আসে যে ছেলেটা ডক্টর অথবা ইঞ্জিনিয়ার ভালো একটা ছেলে, তো ওর ফ্যামিলি কি তখন তোমাকে মেনে নিবে নাকি ওই ছেলেদেরকে মেনে নিবে, তারপরে সে অনেকভাবে বলে যে না ওর জন্য আমার যা করতে হয় আমি তাই করব, তো যাই হোক একটা সময় ওর সাথে আমার রিলেশন হয়, বাট রিলেশনের ফার্স্টের দিকে সবকিছুই ঠিক ছিল, একটা জিনিস যেটা ওর সাথে আমার প্রবলেম ছিল সেটা হচ্ছে ও আমাকে প্রচন্ড সন্দেহ করতো, আর সন্দেহগুলো এমন জিনিস নিয়ে করতো যে যেটা ওকে বোঝানোর মতন কিছু ছিল না, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করতাম, ও বলছে যে আমি ওকে বোঝাইতে চাইতাম না যে আসলে আমি সন্দেহ করতেছি কেন কি কারণে সন্দেহ করতেছি, ওকে আমি বোঝাইলেই ও বুঝতো, বাট আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করতাম বাট ও সেটা বুঝতে চাইতো না, মানে সন্দেহগুলো এমন ছিল, ও পছন্দ করতো না যে আমি কোনো ছেলের সাথে কিংবা কোনো মেয়ের সাথে আমার কোনো ফ্রেন্ড থাকুক, ও এদিক দিয়ে আমি জানি না এটা ওর কোনো প্রবলেম এটা কোনো সিকনেস কিনা, ও এটা কোনোভাবে এটা তো খুবই নর্মাল কারণ লাভ জিনিসটা একটা বয়ফ্রেন্ড হোক অথবা বিয়ের পরে হাজবেন্ড সেটা তো একটা লাইফের একটা পার্ট তাই না, কিন্তু এটাই তো মানুষের লাইফের সবকিছু 100% হতে পারে না, একটা লাইফে বাবা থাকে মা থাকে ফ্রেন্ডস থাকে একটা সোসাইটি থাকে, বাট ওর জিনিস যেটা ছিল ও আস্তে আস্তে আমার প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছিল যে ও চাইতো যে জাস্ট শুধু ও আমার লাইফে থাকবে আর কিছু আমার লাইফে থাকবে না, হ্যাঁ আমার কোনো ফ্রেন্ড থাকতে পারবে না, তো আমি যখন দেখতাম আস্তে আস্তে যে হ্যাঁ আমার আরো 10টা ফ্রেন্ড তার কথা বলতেছে বাট ও নিজেই স্বীকার করছে যে ও আমাকে কিভাবে আমাকে সন্দেহ করতে কিভাবে নষ্ট হতে কেটে সে আমাকে দাঁড়ায় থাকতো, ইভেন সে সেটা বলে নাই যে সে আমাকে থাপ্পড় মারছিল সে আমাকে গায়ে হাত তুলছে যখন আমার ফ্যামিলিকে আমি জানাতে বাধ্য, আমার ফ্যামিলি ও কথাটা জানতো, জানার পরে আমার ফ্যামিলিতে ও আসে আমার ফ্যামিলিতে বলে যে হ্যাঁ সে আমাকে পছন্দ করে, আমার বাবা মা কিন্তু নর্মালি অনেক ফ্যামিলিতে মানে না বাট আমার ফ্যামিলিতে এটা মেনে নিচ্ছিল কজ আমার ফ্যামিলি চাইতো না যে তারা যদি মানে এটা ডিনাই করে আমরা হয়তো বা এখন আমরা ছোট হয়তো অনেক কিছু করে ফেলবো, এখন আমার ফ্যামিলিতে কে মেনে নিচ্ছিল যে বলছিল যে ঠিক আছে তুমি এখনো ছোট তুমি পড়াশোনা করো তুমি ভালো কিছু এস্টাবলিশ হতে পারলে তুমি যদি আসো আমাদের কোনো প্রবলেম থাকবে না, তো ওর সাথে আমাদের ফ্যামিলির এই কমিটমেন্টটাই ছিল, তো কিন্তু সে আস্তে আস্তে ধীরে ধীরে আমাকে যখন সে ফার্স্ট নষ্ট হতে আমি পড়া অবস্থায় আমাকে কোন একটা কারণে আমার গায়ে হাত তুলে তখন আমি এই জিনিসটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারতাম না, আমার ফ্যামিলিতে আমি ছোট থেকে বড় হয়েছি আমার বাবা মা কখনো আমার গায়ে হাত তুলে নাই বাট এই ছেলেটা কেন আমার গায়ে হাত তুলবে এই জিনিসটা আমি কখনোই মেনে নিতে পারতাম না, তখন আমি একদম মানে খুবই খারাপ লাগে আমি বাসায় এসে আমার আম্মুকে কান্না করে বলি যে মা ওর সাথে তুমি জানো যে আমার সাথে এরকম রিলেশন ও আজকে আমার গায়ে হাত তুলছে, তা সে আমাকে নিয়ে যায় নষ্টর থেকে সে আমাকে রিক্সা করে নিয়ে যায় তার এক ফ্রেন্ড সুজন না সবুজ কি জানি নাম তার কাছে ফোন দিয়ে বলে যে তুই কাজই ঠিক কর আজকে ওকে আমি বিয়ে করবো, তখন আমি ওকে অনেক ভয় পেয়ে যাই বলি তুমি কি বলতেছো এগুলা, পরে সে আমাকে হয়তো ভয় দেখানোর জন্যই বলছিল পরে যাই হোক আমাকে পরে ছেড়ে দাম পরে বাসায় চলে আসি, তো এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হতে থাকে মানে প্রচন্ড সন্দেহ করতে প্লাস পয়লা ফাল্গুনের কথা সে বলছে পয়লা ফাল্গুনে কি হয়েছিল আমি বলি ও আমাকে এত এতটা সন্দেহ করতো, কারণ এতটা সন্দেহ করার কারণে আমি একটা সময় মানে একটু ফেলে হয়ে গেছিলাম যে আমার আর দশটা ফ্রেন্ড দেখতেছি তারা নর্মাল লাইফ শীত করতেছে, একটা ফ্রেন্ডের সাথে একটা ফ্রেন্ড কথা বলতেই পারে, বাট ও কেন আমাকে এই ধরনের রেস্ট্রিকশন দিচ্ছে যে ও ছাড়া আমি কারোর সাথে কথা বলতে পারবো না। হয়তো আমার কাজিন আমাকে ফোন দিছে, আমার খালাতো বোন আমাকে ফোন দিচ্ছে, তার সাথে আমি কথা বলতেছি বাট একটু বেশি সময় কথা বলছি, কেন ওয়েটিং, এতক্ষণ কিসের কথা, একটা মেয়ের সাথে একটা মেয়ের এত কিসের কথা থাকতে পারে, এই ধরনের কোশ্চেন গুলো করতো। তো আমি এগুলো দিনে দিনে প্রতিটা দিন হইতে হইতে আমি এতটাই ফেরা হয়ে গেছিলাম। তো তখন আমার ভালো লাগতো না, আমার মনে হতো কি আমারও তো একটা লাইফ আছে, আমার তো পাঁচটা ফ্রেন্ড থাকতে পারে, তো আমার কি লাইফে সবকিছু নেই নাকি, ও কেন আমাকে এত প্রেশার ক্রিয়েট করবে। তো ওই পয়লা ফাল্গুনে আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম এই কারণে, কারণ আমি মানে এরকম ভাবে থাকতে থাকতে আমি একটা মানে ঠিক হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে ও যেটা বলছে আমাকে গায়ে হাত তোলার পরে আমি নর্সারিতে পড়তে পারি না, কারণ প্রতিনিয়ত সে আমাকে নর্সারিতে পড়ার কারণে আমাকে মেন্টালি প্রেশার করত যে তুমি নর্সারি চেঞ্জ করো। ওর একটা মানে ইয়ে ছিল যে ও ভাবতো যে নর্সারিতে অনেক হাই ফ্যামিলি হাই ক্লাস ফ্যামিলি ছেলেমেয়েরা পড়াশোনা করে, আমি হয়তো বা তাদের ইয়েতে পড়ে আমি হয়তো বকে ছেড়ে চলে যাবো। আমি ওকে কখনোই বুঝে নিতে পারতাম না যে দেখো আমি তোমার যা তোমার আসছে আমি তোমাকে দেখেই তো আসছি, আমি কেন চলে যাবো, আমি কখনোই যাবো না। বাট সে কোনোভাবেই বুঝতে পারতো না তার মনে কি সন্দেহ ছিল, সে সবসময় আমাকে মানে সবসময় একটা সন্দেহ মধ্যে রাখতো, আর ওই জিনিসগুলো আমার পছন্দ হইতো না। তো আমি অ্যাট লাস্ট আমি যখন মানে এতটা মেন্টালি প্রেশারে ছিলাম, পরে আমি আমার বাবাকে বলি যে আমি নর্সারিতে পড়বো না, বাট আমার বাবার খুব ইচ্ছে ছিল, আমি ফ্যামিলির বড় মেয়ে, আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি একটা ভালো একটা ইয়েতে কিছু একটা করি, আমি স্টাবলিশ হই, আর আমার বাবার ইচ্ছে ছিল নর্সারি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করি, বাট সে কোনোভাবেই মেনে নেয় না। আমি পরে বাবাকে বলি যে আমার নর্সারিতে এই সমস্যা ওই সমস্যা, আমি পড়বো না, আমি এটা চেঞ্জ করবো। পরে বাবার সাথে আমার একটু মানে ইয়ে হয়, সে রাগ করে যে না তোমাকে এখানেই পড়তে হবে, আমি বলি আমি এখানে পড়বো না। তো এই নিয়ে কিছুদিন আমি ইউনিভার্সিটিতেও যাই না। পরে আমার বাবা আমাকে বলে যে ঠিক আছে তুমি কোথায় পড়তে চাও বলো, তাও তুমি পড়াশোনা করো। তো তখন ওর ইচ্ছা ছিল যে আমি মানে ধানমন্ডি এরিয়াতে পড়ি, যেটা আমার বাসা থেকেও কাছে ওর বাসা থেকেও কাছে। তো পরে আছে ঠিক আছে আমি তাহলে ধানমন্ডিতে ইলেভে আমার একটা ফ্রেন্ড মোহনা ওর সাথে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওখানে যে আমি ক্লাস করতাম ওখানেও সে একই সমস্যা করতো, ওখানে যে আমাকে ফোন দিত, সে জানতো যে আমার মানে ক্লাস কয়টা বাজে শেষ হবে, সে ঠিক ওই টাইমটাতেই ফোন দিত। ক্লাস শেষ হওয়ার পরে তো মানুষের হয়তো টিচারের সাথে কথা বলতে পারি অথবা কোন একটা কত কাজই তো থাকতে পারে, বাট সে তো একটা সেকেন্ড একটা মিনিট যদি আমি তার ফোনে রিসিভ করে যদি ইয়ে করতে লেট করতাম, কারণ ক্লাসে তো অনেক সময় হয়তো মোবাইল সাইলেন্ট করে রাখতাম, লেকিন বাজলে তো প্রবলেম হতে পারে। তো ও কি করতো ওইটা নিয়ে মানে এমন সন্দেহ করতো, আর সে তার খুব একটা বাজে অভ্যাস যেটা আমার সেটা কখনোই পছন্দ ছিল না, সে কথায় কথায় খুবই ক্লিয়ার করে কথা বলতো, স্ল্যাং ইউজ করতো, আর কাছে পাইলে আমাকে মানে ফিজিক্যালি টর্চারিং করতো, গায়ে হাত তুলতো। এই জিনিসগুলো ও ভালো করেও জানে
হয়েছে ঘটনা
করতে পারবে না, এটা আমার পছন্দ ছিল না। তো ইভেন পড়ার সময় যেটা ও আমার সাথে প্রবলেম গুলো করে, তখন আমি বাবাকে বলি যে আমি এখানে পড়বো না, তখন আমার বাবা আমাকে বলে ঠিক আছে তোমাকে আমি ইস্ট ওয়েস্টে ভর্তি
করবো। হ্যালো, হ্যাঁ সুইটি, তোমার গায়ে যে হাত তোলার ব্যাপারটা সেটা কয়বার ঘটেছে এই রবিনের মাধ্যমে?
সেটা ওর সাথে যখন আমার দেখা হইতো, হয়তো ভার্সিটিতে সে যাইতো আমার সাথে তার দেখা হইতো, তখন হয়তো এই সন্দেহ নিয়ে মানে আমার গায়ে হাত গুলা তুলতো,
এটা বেশ কয়েকবার হয়েছে তোমার সাথে,
মানে কেন এটা করলো এটা করলো এই ধরনের গায়ে হাত তোলা আর কি।
আচ্ছা, তারপর
তারপরে আমার বাবা আমাকে বলে যে ঠিক আছে তোমাকে ইলেভে পড়তে হবে না, তুমি তোমাকে আমি ইস্টোয়েস্টে ভর্তি করবো। তখন আমি বলি ঠিক আছে ইস্টোয়েস্টে আমি অ্যাডমিশন দিতে যাই, আমার যদি অ্যাডমিশন টেস্ট ছিল সেদিন, আমি জানি না সে কিভাবে জানতে পারে, তার সাথে মাঝে আমার এই মানে সে আমার গায়ে হাত তুলতো, সে আমার সাথে এরকম সন্দেহ করতো, এই নিয়ে আমার কন্ট্যাক্ট প্লেস থাকি আমরা। তো আমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাই, আমি গাড়ি দিয়ে যাই, আমার সাথে কেউ যায় না, আমাকে ড্রাইভার নামাই দিয়ে আসে। তো তখন সে আমাকে কিভাবে যেন আমি জানি না, সে ইস্টোয়েস্টের গেটে থাকে, সে আমাকে ধরে ধরে বলে যে তুমি এখানে পরীক্ষা দিবে কেন, তুমি এখানে পরীক্ষা দিতে পারবো না। আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা সিটি কলেজে একই সাথে পড়তাম, ওর নাম ছিল মাহিম, তো ও পড়তো ওখানে ইস্টোয়েস্টে, ওরকম ভালো ফ্রেন্ড ছিল, বাট ও কোনো মানে মেয়েকেও সহ্য করতে পারতো না, কোনো ছেলে তো দূরের কথা, মানে ও চাইতো না যে আমি ওকে ছাড়া কাউকে এভাবে টাইম দিই, ও চাইতো যে আমি সবসময় ওর সাথে বেশি কথা বলি। তো পরে আমি ওখানে অ্যাডমিশন দিয়ে যখন আমি গেট দিয়ে ঢুকতে যাই, আমার অলরেডি 11টায় পরীক্ষা ছিল, অলরেডি আমার 5 মিনিট লেট হয়ে গেছিল, তো আমি ঢুকতে যাই, তখন সে আমি ওকে আমি খেয়াল করিনি, আমি জাস্ট গেট দিয়ে ঢুকতে যাই, তখন আমার হাত ধরে, হাত ধরে বলে কি তুমি কোথায় যাচ্ছ, আমি বলি তুমি এখানে, বলে হ্যাঁ তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিতে পারবো না, আমি বলি কেন, বলে এখানে মাহিন পড়ে সেই জন্য তুমি এখানে ভর্তি হবা, আমি বলি তুমি এগুলো কি ধরনের কথা বলতেছো, আমি তো এখানে আসছি, তুমি বলে না তুমি এখানে ভর্তি হতে পারবা না। তো এই গেল, আমি নার্সারিতে ওর জন্য পড়তে পারলাম না, আমি ইউলে ওর জন্য পড়তে পারলাম না, আমি এসএসসি পরীক্ষা দিতে গেলাম ওখানেও পড়তে পারলাম না। পরে আমি ওই দিন বাসায় এসে আমি আমার বাবাকে বলি যে আমি এখানে পড়াশোনা করতে পারতেছি না, এ ছেলেটার জন্য আমি আমাকে তুমি বাহিরে পাঠিয়ে দাও। তখন আমার বাবা বলে ঠিক আছে, তো আমাকে বাহিরে পাঠিয়ে দেওয়ার জন্য সবকিছু ঠিক করে আমি বাহিরে চলে যাই। বাহিরে যাওয়ার পরে আমাকে ফার্স্টে আমি লন্ডনের জন্য অ্যাপ্লাই করি ব্রুনাল ইউনিভার্সিটিতে, এটা সাউথ লন্ডনে। বাট সেখানে সে ও যেটা বলছে আমাকে একদিন আমার সাথে কন্ট্যাক্ট ছিল না জন্য আমাকে রাস্তার মাঝখানে সে আমাকে গাড়ি থেকে মানে ইয়ে করে নেয়, বাহির করে আমার সাথে কথা বলে। তো সেই দিনই সে আমি আইএসএ কোচিং এ যাচ্ছিলাম, তো আমার ব্যাগের মধ্যে আমার মানে ওই ইউনিভার্সিটির কিছু পেপার ছিল। তো ওকে আমি জানাতে চাইনি কারণ যেহেতু আমার পড়াশোনা ইয়েতে ওর সাথে রিলেশনের জন্য আমার প্রবলেম হচ্ছে, এখানে আমি চাচ্ছিলাম যে ওর সাথে কোনো রিলেশন রাখে আমি আমার লাইফ থেকে এস্টাবলিশ করি। আর আমি নিজেও মেন্টালি সিক হয়ে যাচ্ছিলাম কারণ এত সন্দেহের মধ্যে থেকে আমি মানে নিজেই একটা কেমন যেন সিক হয়ে যাচ্ছি, মেন্টালি আপসেট। তো পরে আমি ও ওই দিন জানতে পারে আমার ব্যাগে সব কাগজপত্রগুলো পেপার দেখে ও বলে কি তুমি লন্ডনে যাবা, তুমি কোথায় ভর্তি হবা। তো পরে আমি যাই হোক পরে লন্ডন ক্যান্সেল করে দিয়ে আমার কাজিন থাকে মালয়েশিয়াতে, তো আমাকে বলে যে মালয়েশিয়াতে বেশ ভালো কিছু লন্ডন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির সাথে লিঙ্ক কিছু ইউনিভার্সিটি আছে, তো আমি ওদিকে ভর্তি হয়ে অ্যাডমিশন নিয়ে আমি ওখানে চলে যাই। বাট সত্যি কথা বলতে গুরু যেটা আমি ওকে অনেক মানে পছন্দ করতাম, অনেক লাভ করতাম আর সেও করতো, বাট তার মধ্যে যে সমস্যাটা ছিল ওটা হচ্ছে ও যে সন্দেহ গুলা আর গায়ে হাত তুলতো ওগুলো আমি কোনোভাবেই মানতাম না। তো পরে আমি বাহিরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয়, সে আর মাঝে দিয়ে ওর একটা ফ্রেন্ড সিঙ্গাপুরে থাকে, তো ওই ভাইটার সাথে আমার মাঝে দিয়ে কথা হয়, ওরও কথা হয়, তিনজন আমরা কনফারেন্সে কথা বলি। তো তখন আমার আমি ওই ভাইটা আমাকে বলে যে দেখো ওর যে সমস্যাগুলো সন্দেহ করে আমি তো জানি, আর বাহিরে গেলে মানুষের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়, তুমি যদি ওকে সত্যি পছন্দ করো তাহলে তুমি এক কাজ করো ও মালয়েশিয়াতে যাক, মালয়েশিয়াতে গেলে আমার মনে হয় যে ওর মেন্টালিটি ডেভেলপ করবে, ওর যে সন্দেহগুলো যে সিকনেস গুলো ওগুলো হয়তো আর থাকবে না, ও হয়তো একটা মানে ওগুলো দূর হয়ে যাবে। তা আমি চিন্তা করি এটা হয়তো এটা সত্যি কথা, বাহিরে আসলে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়, ওর যদি চেঞ্জ হয়, কারণ আমি সবসময় চাইতাম যে কোনো ওয়েটা হোক ও সুস্থ হোক ও ভালো হোক ও যেন সন্দেহ না করে। আমাদের রিলেশনে যে এত প্রবলেম সন্দেহের কারণে, কারোর কারোর সাথে রিলেশন নেই, আমারও কোনো ছেলের সাথে ইভেন কোনো ছেলের ফ্রেন্ডই নাই সেখানে, রিলেশন থাকা তো দূরের কথা, ওরও কোনো মেয়ের সাথে কোনো ইয়ে নেই, তো এত কিছু তো দরকার নেই। আমি চাইতাম যে সবসময় ওর মধ্যে যেন সন্দেহ না থাকে, ওই জন্য একটা সুস্থ মানুষ হয়, আমরা সুন্দরভাবে দুজন পড়াশোনা করি স্টাবলিশলি, যেন ফ্যামিলি থেকে যেটা হওয়ার হবে। বাট ও সেটা যায় ওখানে, ও মালয়েশিয়াতে যায়, ও এখন পর্যন্ত এই কথাগুলো বলে নাই। আমি কি গুরু এই কথাগুলো বলবো নাকি আপনি ওর মুখ থেকে শুনবেন?
না তুমি বলতে থাকো।
হ্যাঁ, তারপরে সে মালয়েশিয়াতে যায়, মালয়েশিয়াতে যাওয়ার পরে সে কি করে, সে মানে দেখতাম কি তার মধ্যে যে তার সাথে তো আমার যে বাংলাদেশে থাকতে ঢাকাতে থাকতে যে রিলেশনটা ছিল, আমি তো তাকে আসলে ওইভাবে তার সাথে আমার অতটা আমি মেশার সুযোগ পাইনি, কারণ আমার সাথে তার ফোনেই কথা হইতো, তার সাথে আমার মানে অতটা দেখা হইতো না। তো ওখানে যাওয়ার পরে যেটা হয়, ও আমাকে ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে ও সন্দেহগুলো তো মোটেও কমে নেই, উল্টা আরো ডাবলের ডাবলের ডাবল হয়ে গেছে, এতটাই সন্দেহ করতো, খুব নর্মাল নর্মাল বিষয়ে সে আমাকে ফিজিক্যালি টর্চারিং করতো, মেন্টালি টর্চারিং করতো, ফিজিক্যালি মেন্টালি বোথ সে আমাকে টর্চারিং করতো, যে জিনিসগুলো আমি আসলে খুব হেল্পলেস হয়ে যাই। আমি ভাবি যে আমি আমার বাবাকে বললাম, আমার বাবা কি করে নেই, আমি একটা ইউনিভার্সিটি চেঞ্জ করতে চাইছি, আমার বাবা সেটাই মেনে নিয়েছে।
সুইটি তুমি যে মালয়েশিয়া,
সেটাই মেনে নিয়েছে।
হ্যালো হ্যালো, তুমি যে মালয়েশিয়ায় ওকে যাওয়ার জন্য বললে এবং ও যে মালয়েশিয়ায় গেল এবং তোমার সাথে দেখা করলো ওখানে, এই ব্যাপারগুলো কি বাড়ির লোকজন জানতো তখন?
হ্যাঁ, বাসার আমার ফ্যামিলি মানে ও যাওয়ার পরে জানে এটা, আমি আমি নিজে থেকেই বলছিলাম, ও জানতো না, কারণ ও আমাকে নিষেধ করছিল যে তোমার আব্বু আম্মুকে জানায় না, জানালে হয়তো বা
তোমাকে, তুমি বলেছো পরে তাই তো,
নিয়ে যাবে,
তুমি বলেছো,
ও তো জানতো না, বাট আমি আমার আম্মুকে ফোন দিয়ে এটা আগেই বলছিলাম যে মা ও ওখানে আসছে। তো তারপরে ওর সাথে এই সমস্যাগুলো হইতে থাকে।
তুমি বলেছো যে তুমি শেষবারের মতো চেষ্টা করছো যাতে করে ওকে ওখানে নিয়ে আসলে যদি ওর মানসিক পরিবর্তন হয়, ও যদি সঠিক হয়।
ওর সাথে আমার মেইন প্রবলেম ছিল সন্দেহ, প্লাস ও যখন আমাকে কাছে পাইতো টুকটাক গায়ে হাত তুলতো, বাট তখনও আমি এত বুঝি নাই, মানুষের সাথে যাওয়ার পর আমি বুঝলাম যেটা যে ও আমাকে মানে ও এতটাই মানে সিক হয়ে গেছে, আমি ওখানে যাওয়ার পর পুরো একদম মানে ভয় পেয়ে গেছি, আমি একদম মানে কি করবো, কারণ আমার ফ্যামিলি আমাকে ওর থেকে বাঁচার জন্য আমাকে মানুষের সাথে পাঠাইছে। তারপর সে ওখানে গেছে, ওখানে যাওয়ার পর আবার একটা সমস্যার সৃষ্টি হয়েছে, তখন আমি আমার স্বামীকে কিভাবে বলবো? এটা নিয়ে আমি খুব একটা টেনশনের মধ্যে পড়ে যাই। যাই হোক, পরে আমি আমার ফ্যামিলিকে জানাই, জানানোর পরে আমি ওখানে পরীক্ষা দিয়ে আমার এক্সাম দিয়ে আমি চলে আসি। আমি চলে আসার পরে সেও চলে আসে, সে আসার পরে তার সাথে আমার টোটালি একদম কন্ট্যাক্ট বন্ধ। আমার ফ্যামিলিতে সে মানে সবসময় মানে দিন নাই রাত নাই, রাত দুইটা তিনটা, মানে একটা মানুষের তো একটা কমন সেন্স থাকে। আমার বাবার মোবাইলে সে রাতের তিনটা বাজে ফোন দেয়, তাহলে আমার বাবা তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে? নসবে থাকতে সে আমার গায়ে হাত তোলে, এই কথাটা যখন আমার বাবা জানতে পারে তখন কিভাবে সে আমার বাবা মেনে নিবে যে এই ছেলে বিয়ের আগেই এই মেয়ে আমার মেয়ের গায়ে হাত তুলে? তাহলে বিয়ের পরে কি করবে? এটা তো ইম্পসিবল, কোনো বাবা মা জেনে শুনে তো এভাবে মেনে নিবে না। পরে আমার বাবা মা তো ওখান থেকে তখন থেকে মানে আস্তে 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 ওর প্রতি একটা ইয়ে হয়ে যায়। তো মালয়েশিয়া থেকে আসার পরে আমি বাবা মাকে বলি, বাবা মা তো পুরাই ওর উপরে রাগ, আমারও প্রচন্ড রাগ, আমি ওর সাথে টোটালি কন্ট্যাক্টলেস। সে আমার ফ্যামিলি আমার বাবাকে ফোন দেয়, আমার মাকে ফোন দেয়, মানে এমন কোনো মানুষ নাই, আমার মামি আমার মামা আমার খালা সবাইকে ফোন দেয়, আমার কাজিন সবাইকে ফোন দিয়ে সে মানে জ্বালাইতে থাকে যে প্লিজ ওদের সাথে আমার কথা হইতেছে না, ওদের সাথে প্লিজ একটু দেখো না কি করা যায় এই সেই, মানে সে সবাইকে জানাইতে থাকে। তো সে যাই করুক আমি কোনোভাবে ইয়ে করি নাই, আমি বলছি যে ঠিক আছে ওর যা ইচ্ছা করুক, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। আমাকে যখন সে গায়ে হাত তুলছে আমাকে সে ভালোবাসে, যেহেতু ভালোবাসে যদি বিশ্বাসই না থাকে তাহলে ভালোবাসাটা কোথেকে আসে সেটা আমার মাথায় আসে না। ও বলে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি, ঠিক আছে সে ভালোবাসার জন্য এত কিছু করছে, সে আমার জন্য এতটাই পাগল, সে অনেক ক্রেজি, বাট বিশ্বাসই যেখানে নাই সে জানে যে আমি কেমন মেয়ে, বিশ্বাসই যেখানে নাই সেখানে সে আমাকে ভালোবাসে কিভাবে সেটা আমি জানি না। তো তারপরে এখানে আসার পরে অনেক ঝামেলা হয়, আমার সাথে সে বিভিন্ন ভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। গুরু আপনি কি বলবো, আপনি আসলে যে প্রবলেমটা যে ফেস করে একমাত্র সেই জানে যে কতটা কষ্টের। আমি কিভাবে দিন কাটাইছি, আমি বাসা থেকে বের হইতে পারতাম না, আমি যখন বাসা থেকে বের হইতাম সে আমার বাসার আশেপাশে থাকতো, অথবা সে দুনিয়ার মানুষকে জানাইছে আমার, হয়তো আমি জানি না সে কিভাবে, আমি বাইরে গেলে সে কোনো না কোনো ভাবে খবর পাইতো, সে তখনই এখানে হাজির হয়ে যেত। আরেকটা ঝামেলার সৃষ্টি হইতো, আমার মাকে রিকোয়েস্ট দুইটা মিনিট বসেন একটু কথা আছে, আবার বিভিন্ন ভাবে। আর আমি তো ফার্স্টেই বলছি যে তার এই একটাই জিনিস আছে যে গড গিফটেড হয়তো বা আমি জানি না, যে সে খুব সুন্দর ভাবে কথা বলতে পারে, সুন্দর ভাবে মানুষকে কনভিন্স করতে পারে। আর তার ওই কথাগুলো যখন ফেস টু ফেস শুনতাম না, তখন আমি আবার মানে একটা উইক হয়ে যেতাম যে না ও আবার এভাবে বলতেছে, হয়তো বা ও হয়তো বা আবার একটু সুযোগ দিয়ে দেখি হয়তো বা ও ভালো হইতে পারে, এরকম মনে করতাম। এরকম করে করে আমি বারবার ভুল করছি। এখন আমাকে জানেন আমার ফ্রেন্ডরা আমার রিলেটিভ যারা আছে যারা ওর কথা জানে, এখন তারা আমাকে বলে যে তোমার আরো আগে, তুমি যেহেতু জানছো এই ছেলে এরকম, তোমার আরো আগে ওর থেকে সরে যাওয়া উচিত ছিল, তুমি কেন এতদিন পর্যন্ত এই ছেলের সাথে রিলেশন রাখছো? বাট এটাই যে ও যে বারবার এভাবে কান্না করে একটু নরম সুরে বলতো, ওর চেহারাটা দেখে আমি বারবার ভুলে যেতাম, ভাবতাম কি
ঘটনাটা কতবার হয়েছে তোমার সাথে যে বারবার বলা, বারবার যে তোমাকে বলা যায় না এই ঘটনা তুমি দেখতে হবে না?
এটা হয়েছে আমার সাথে, আমার মার সাথে, আমার ফ্যামিলির সাথে। আমার বাবা তাকে কখনোই প্রশ্রয় দেয়, আমার বাবা তাকে আগে থেকেই পছন্দ করতো না, বাট আমার মাকে সে মা বলে ডাকতো, আমার মা একটু সফট টাইপের, মানে মা বলে ডাকছে একটু নরম ভাবে কথা বলছে, সে একদম বলে গেছে যে হ্যাঁ মনে হয় ছেলে আমাকে এত ভালোবাসে, মা মা বলে ডাকে, আমার মা একদম তার প্রতি একদম ভক্ত। তো এরকম ভাবে সে আমার মাকে সফট পাইছিল, আর আমার দুর্বলতা সে পাইছে যে আমি বারবার থেকে ক্ষমা করছি, বারবার সে ওই সরি বলছে, মাফ চাইছে, আবার ওই একই ভুল করছে। এরকম ভাবে গুরু যে কতবার মাফ চাইছে, কতবার ওকে ক্ষমা করছে, আর কতবার সে ওই একই ভুল করছে, তার আমি কোনো হিসাব দিতে পারবো না। এখন আমার যে সব কথাগুলো যখন আমি শুনতেছিলাম আমার হাসি আসতেছিল। আর এখন আমি গতবার গতবার যখন আমি মালয়েশিয়া থেকে আসি, এবার আমি এখন যে দেশে, এটা আমি সেকেন্ড টাইম থার্ড টাইম আসছি, আমি ফার্স্ট টাইম যাই, আসার পরে মালয়েশিয়াতে আবার যাই, তখন ও যায়, তখন আসার পরে আবার আমি চাই যে এটা আবার থার্ড টাইম হবে। তো আমি ওই গতবার মালয়েশিয়া থেকে আসার পরে ও বিভিন্ন ভাবে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তখন ওর ফ্যামিলি থেকে মানে ইয়ে করে ডিসাইড করে যে ঠিক আছে কি সমস্যাটা, আসলে এটা সমস্যাটা কি। আমার ফ্যামিলি থেকে বসি, ও ফ্যামিলি আমার ফ্যামিলি বোধ তো জানে যে আমাদের প্রবলেম এরকম, তো আমরা বসি, বসার পরে ডিসাইড করি যে আচ্ছা ঠিক আছে ও যা ভুল করার করছে ওকে আর একটা বার লাস্ট বার চান্স দেওয়া হোক, যে ও আর এই ভুল লাস্ট সেকেন্ড টাইম করবে না, যদি করে তখন ওর সাথে আমার আর লাইফ টাইমে কখনো আর কখনো কোনো ধরনের কোনো রিলেশন থাকবে।
বর্ষাটা কবে হয়েছিল?
এটা গতবার হচ্ছে আমি বাংলাদেশে আসি ডিসেম্বরের দিকে, তখন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারি 20 তারিখে আমরা আবার মালয়েশিয়াতে একসাথে যাই। তার আগে ফ্যামিলি থেকে বসে আমরা ডিসাইড করি যে ঠিক আছে আমরা ও ইয়ে করে আমার বাবাকে কথা দেয় যে সে মানে ওখানে অনেক মানুষই ছিল, ওখানে সবার সামনে সে অনেক ইমোশনাল হয়ে যায়, অনেক কামাকাটিও করে, সে অনেক কথা চায় যে ঠিক আছে সে ভুল করছে তার আর ভুল হবে না। আমার বাবাও ঠিক আছে, মানছে, আমার মাও মানছে যে ঠিক আছে। আমার মা ওকে বলছি তো আগে যে গুরু আপনাকে, যে আমার মা ওকে মামা বলে ডাকতো, আমার মা ওকে খুব ভালোবাসতো, আদর করতো। আর আমিও ওকে বারবার ওর চেহারা দেখে, ওর ভদ্রতা দেখে, ওর ওই যে মানুষকে কনভিন্স করতে পারে একটু নরম সুরে কথা বলতো, আমি বারবার গুরু ভুল করছি।
এরপরের অবস্থা দেখি,
বারবার হ্যাঁ আমি বারবার ভুল করছি, আমি ভাবছি যে হয়তো বা এবার ভালো হবে, হয়তো বা এবার ভালো হবে, আর একবার সুযোগ দিয়ে দেখি। এই করে করে ঠিক আছে আমরা গত বড় মালয়েশিয়াতে গেলাম, তো এবার আমার আমি ফাইনাল এক্সাম দিয়ে আসলাম, আমার ফার্স্ট ইয়ার ফাইনাল কমপ্লিট। তো এবার গুরু আমি যেভাবে ছিলাম, আমি কি বলবো, আমি এটা আপনাকে বলে বুঝাইতে পারবো না।
প্রত্যেকটা কথা বলো,
কি করছে
অন এয়ারে প্রত্যেকটা কথা বলো, কি কি ধরনের টর্চার তোমার সাথে হয়েছে বলো।
সে আমাকে ফিজিক্যালি প্লাস মেন্টালি দুটোই টর্চারিং করছে। সে আমাকে দুই ফ্যামিলির বসাতে সে তো কথা দিছিল যে সে আর কোনো ভুল করবে না, আর যদি কোনো ভুল করে থাকি তাহলে ওর নেক্সট টাইম ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট থাকবে না, কোনো রিলেশনই থাকবে না। তো এটা তো সে কথা দিছিল, আর ওর ফ্যামিলি থেকে আমাকে বলেছে।
কলেজ ক্যাম্পাসে থাকতে সুইটি?
জি।
তুমি কি ওখানে কলেজ ক্যাম্পাসে থাকতে, না তুমি কোথায় থাকতে ওখানে?
না ওখানে আমি হোস্টেলে থাকতাম।
আর রবিন থাকতো কোথায়?
ওখানে আমি হোস্টেলে থাকতাম, পরে আমি হোস্টেল ছেড়ে ওখানে একটা মানে আমি কাপড় সাথে থাকতাম, বাসাতে থাকতাম, ও পাশাপাশি থাকতাম আমরা।
আচ্ছা তারপর বলো।
তারপরে আমরা ওখানে ও যখন আমার সাথে মানে টর্চারিং গুলো করতো, আমি তখন ফার্স্ট টাইম ও আমাকে মানে একটা ছোটখাটো একটা কথা নিয়ে ওর সাথে আমার ইয়ে হয়, তখন আমাকে করে কি ওর মানি ব্যাগ দিয়ে আমার পিঠে বাড়ি মারে, তখন আমি এটা শুনে আর ও গালিগালাজ করে। ওর তো আগে থেকেই অভ্যাস যে প্রচুর স্ল্যাং ইউজ করে, আর স্ল্যাং ইউজ করাটা আমি মোটেও পছন্দ করি না, আমি কখনোই করতাম না, মানে ওর গুলো আমি সহ্য করতে পারতাম না। তো পরে আমি ওই দিন অনেক মানে সে আমার সাথে এতটাই দুর্ব্যবহার করে আর এতটাই সে আমাকে মেন্টালি প্রেশারে রাখে, তো পরে ওই দিন আমি আমার বাবাকে কল দেই, মাকে কল দেই, কল দিয়ে বলি যে আমি আর এখানে থাকবো না, আমি আমি এখনই প্লেনের টিকিট কাটবো, আমি এখনই বাংলাদেশে চলে আসবো, আর ও আমার সাথে এগুলো করতেছে, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। তখন আর ওর ফ্যামিলি তো আমাকে মালয়েশিয়াতে যাওয়ার আগেই বলছিল যে যদি এবার কোনো তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা তুমি কল দিয়ে আমাদেরকে জানাবা, তখন আমরা এটা হ্যান্ডেল করবো। তো আমি আমার আমি ওদের ফ্যামিলিকে জানাই না, আমি আমার বাবা আমাকে জানাই, আমার বাবা ওর ফ্যামিলিকে কল দিয়ে জানাই যে আপনারা তো এরকম কমিটমেন্ট করছিলেন, বাট আপনাদের ছেলে এখন মালয়েশিয়াতে যে আমাদের মেয়েকে এরকম আবার টর্চারিং করতেছে, তো এখন আপনারা কি করবেন। তো ওইটা নিয়েও ও আমার সাথে অনেক ইয়ে করে যে এরকম ছোটখাটো ব্যাপারে আমি কেন আবার আমার মাকে জানালাম, বাবাকে জানালাম, এটা কেন আমার ফ্যামিলি আবার ওর ফ্যামিলিকে জানাইলো, ওর ফ্যামিলি কেন এটা জানলো, এটা নিয়েও সে আমার সাথে অনেক ঝামেলা। তা আমি বললাম যে দেখো তোমরা কথা দিছিলা, এখন আমি কি এটা জানাবো না, এটা তো তুমি আমার সাথে এরকম কেন করবা, তাহলে তুমি কথা দেওয়ার সত্ত্বেও আমার সাথে কেন এরকম করবা।
এখন অবস্থা কি, সবকিছুর পরে এখন অবস্থাটা কি, কতদিন তোমাদের মধ্যে কন্টাক্ট নাই?
কিছুর পরে সে আমি সে আমার সাথে যা করছে এটা আমি গতবারই তার সাথে আমি কোনো রিলেশন কোনো কন্ট্যাক্ট রাখার ইচ্ছা ছিল না, তারপরেও তার সেই মানে সে আমাকে যখন কাছে পায় তখন সে মনে হয় কি সে মনে হয় রাজত্বটা পেয়ে গেছে, তার হাতে মনে হয় পুরো পৃথিবীর শাসন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, সে যা ইচ্ছে তাই করতে পারবে। আর যখন আমি তার কাছ থেকে দূরে চলে আসি, যখন ওর সাথে কোনো কন্ট্যাক্ট থাকে না, তখন গুরু আপনি জানি না ও এখন ওর সাথে আমার দেখাও হয় না কথাও হয় না,
ওখানে
গেছে আমি জানি না ওর কি অবস্থা, বাট ওর সাথে যখন আমার কন্ট্যাক্ট থাকে না তখন ওকে দেখলে মনে হয় একটা মানে দেবদাস টাইপের মানুষ থাকে না, ওই টাইপের একটা মানুষ ওকে দেখলে মনে হয়। তো আমি ওকে এটাই বুঝি না, আমি ওকে বলি যে দেখো তুমি যখন আমাকে কাছে পাও, যখন আমার সাথে তোমার কন্ট্যাক্ট থাকে, রিলেশন থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তখন তুমি সব কিছু পেয়েও কেন এরকম পাগলামি করো, এরকম করো যেটা কেন। আর আমি ওখানে থাকতে মায়ের সাথে থাকতে যখন আমি আম্মুর সাথে কথা বলতাম তখন ও খুব সন্দেহ করতো, ও শুধু ওইটা নিয়ে অনেক ঝামেলা করতো, বলতো কি তুমি তোমার আম্মুর কাছে কি বলতেছো, মানে ওর মনে সবসময় একটা ভয়।
এখন কতদিন তোমাদের মধ্যে যোগাযোগ নাই?
আমি আমার আম্মুর সাথে যদি কথা বলি আমি কি কথা বলবো, আমি তোমার সম্বন্ধে খারাপ কথা বলবো কেন, তোমার মনে ভয় কেন, তুমি কি খারাপ কিছু কাজ করছো, আমাকে তুমি এমন কোন কষ্ট দিছো যেটা আমি আমার মাকে বলবো, তোমার মনে ভয় কেন, নিশ্চয়ই তুমি এমন কিছু করছো, তো সবসময় আমাকে সন্দেহ।
এখন কি অবস্থা, এখন কতদিন তোমাদের সাথে যোগাযোগ নাই?
এখন এই তো আমি মালয়েশিয়াতে থাকা অবস্থাতেই তার সাথে কোনো কন্ট্যাক্ট করতাম না, সে এমন মানে আমি জানি না ওর এখন মনে আছে কিনা, ও ওকে আমি একটা বাক্যে একটা কথাই বলতে পারি, সে টোটালি একটা সাইকো। সাইকো ছাড়া সে কিছুই না। আমি আমার মামার বাসাতে থাকতাম, আমি মামার বাসাতে অনেকদিন ছিলাম, ওখানে আমার মামা থাকে, আমি মামার বাসাতে থাকা অবস্থা আমার মামা আমাকে মানে ও আমাকে কাছে পাইলেই ফিজিক্যালি টর্চারিং করতো, আর প্লাস এমন ভাবে সে আমাকে ভয় দেখে তো হুমকি দিত, মানে ওর চেহারার দিকে আমি তাকাই না, ওর চেহারার দিকে তাকাইলেই না আমার না মানে আমার হাতটা ঠান্ডা হয়ে আসতো, আমি মনে হতো কি আমি আর কিছু করতে পারবো না, মানে ছেলেটা আমার সাথে এরকম করতেছে, মানে আমাকে শেষ করে ফেলবে। আমি মনে হয় মানে আমার খুবই ভয় লাগতো।
আনুমানিক কতদিন যোগাযোগ নাই তোমাদের সাথে?
না, আমাদের আর কোনো যোগাযোগ নাই।
প্রায় কতদিন
থেকে আমার পরীক্ষাটাও দিছি, আমি অনেক কষ্ট করে পরীক্ষা দিছি। আমার মামা আমাকে নিয়ে যেত, নিয়ে যেয়ে আমাকে দাঁড়ায় থেকে সে আমাকে, তারা তো বাহিরে থাকে, তারা তাদের তো কাজ থাকে। আমি মামাকে অনেক বললাম যে মামা আমি যেতে পারবো না, তুমি আমাকে দিয়ে আসো। সে আমাকে দাঁড়ায় থেকে সে আমি পরীক্ষা দিছি। পরীক্ষার আগের দিন সে আমার মাকে, তার কত বড় মানে সে তার কতটুকু কমন সেন্স, সে আমার মাকে ফোন দিয়ে বলে যে এমনিতে আমি বাহিরে থাকি, একটা মেয়ে, আমার বাবা মার তো টেনশন হওয়াটা স্বাভাবিক। সে আমার আবার মাকে ফোন দিয়ে বলে যে কালকে সুইটি ভার্সিটিতে আসুক, ওকে আমি জবাই করব। আমার মা ফোনে মানে মানে কি বলবে, সে আমাকে তখনই ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি কোথায়? আমি বললাম আমি আমার মামার বাসায়। বলে তুমি কালকে খবরদার, তুমি কালকে একে একে ভার্সিটিতে যাবে না, রবিন বলছো নাকি তোমাকে জবাই করবে। আমি বলি তুমি ওর কথাতে আমার ভয় পেও না, ও আমাকে কিচ্ছু করতে পারবে না, আর আমার মামা থাকবে আমার সাথে। তো ওর কতটুকু কমন সেন্স হলো, একটা মানুষের কতটুকু কমন সেন্স হলো যে সে একটা মাকে দেশে থাকে, বাহিরে তার মেয়ে থাকে, তার মাকে সে ফোন দিয়ে এই ধরনের কথাবার্তা বলে। সে তো কোনো ঝামেলা হলেও সে বলবে যে না ঠিক আছে টেনশন করবেন না, সে এই ধরনের কথাবার্তা বলে। তো যাই হোক, আমি অনেক ঝামেলার মধ্যে দিয়ে মানে ওইটা।
কতদিন যোগাযোগ নাই তোমাদের?
না, এখন ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, কোনো ধরনের।
প্রায় কয় মাস যোগাযোগ নাই রবিন? এক মাসের মতো যোগাযোগ নাই। এখন এখন এই যে অবস্থা মোটামুটি শুনলাম, তুমি কি চাও? এক লাইনে বলো তুমি কি চাও সম্পর্কটা। আমি তোমার কাছে আসছি সুইটি, আমি তোমার কাছে আসছি, এক মিনিট আমি আগে ওর কাছে শুনে নি।
আমি ওর সাথে গুরু আমি অনেক কষ্ট পাইছি। আমি প্রথমে আপনারা শুনছেন আমাদের রিলেশনটা কেমন ছিল, আমি একে সত্যি কথা বলতে অনেক ভালোবাসতাম। আমি এখন চাই না যে ওর সাথে আমার কোনো রিলেশন থাক। আবু আমাকে অনেক কষ্ট দিচ্ছে, এতটা কষ্ট দিচ্ছে যে আমি সেটা আপনাদেরকে এখন বুঝা বলতে পারবো না। গতবার আসছিলাম, গতবার আমি অনেক কষ্ট পাইছিলাম, কিন্তু গতবার আমার একটা কান্না করে যে মানুষ দুঃখ পেয়ে সেটার একটা এনার্জি ছিল। বাট এইবার আমাকে এতটাই কষ্ট দিচ্ছে, আমি এতটাই হার্ট হয়েছি যে আমার এখন কান্না বলতে যে জিনিসটা সেটাও এখন আমি ইচ্ছা করলে আমি কান্না করতে পারি না। আমি অনেক যখন আমার খারাপ লাগে তখন আমি কান্না করার চেষ্টা করি, বাট আমার চোখ দিয়ে পানি বের হয় না।
আমি আমি আমরা সবাই সুইটির কথা শুনলাম যে তোমার প্রশ্নে তার ধারণাটা কি, এবং সে সম্পর্কটা আর কোনোভাবে সামনের দিকে নিতে চায় না। তোমার কি ধারণা, মানে এক লাইনে বলো যে তুমি কি চাও এখন?
আমি এখন একটা কথাই বলতে চাই যে ভুল তো সবাই করে, আর আগেও করেছি। আর একটা বিষয় আমি একটা কথাই বলবো যে এখন এটা বেয়াদবি হবে নাকি যাই না, বাট আমি এটা বলিনি যে আমি ওকে জবাই করব। আমি এমন কিছু সুইটিকে শো করেছিলাম, তখন ওর আম্মুকে বলেছিলাম যে আমি এমন কিছু ওকে শো করছি যে মানুষকে জবাই করলেই তার জবাই হয় না, ও কেমন কিছু শো করেছে যে অটোমেটিক্যালি ও এরকম হয়ে যাবে, এরকম ঘটনা আমার জাস্ট ভয়, জাস্ট নর্মালি।
তুমি চাও কি
এখন? আমি একটা জিনিসই চাই সুইটি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে কি মানে তুমি ভালো করে জানো যে তুমি স্টিল, আমি আমার মন এখনো জানে যে তুমি স্টিল আমাকে এখনো চাও। তোমার আব্বু আম্মুকে আমি কনভিন্স করব, জাস্ট আমাকে তুমি দেখো। তোমার আব্বু আম্মু হয়তো চাচ্ছে যে অন্য কারোর সঙ্গে তোমাকে
বিয়ে দিতে। আমি চাচ্ছি না যে ও কোনো কথা বলুক
এখন
এখানে আমার, মানে ওর সাথে কথা বলার মতন কিংবা কোনো কিছু শেয়ার করার মতন কোনো মেন্টালিটি নাই।
আমি 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 একটু ফ্লোরটা নিই, তুমি একটু লাইনে থাকো।
সেখানে আমার বাবা মার করার কিছু নাই, আর আমার মা তাকে এত কিছু করার পরে, এত ভালোবাসার পরে সে কিভাবে ভাবতে পারে যে আমার মা তাকে, এক্সকিউজ মি, আমি এমনি তো খুব ফিজিক্যালি মানে
ঠিক আছে
মালয়েশিয়া থেকে আসার পরে অনেক সিক হয়ে গেছিলাম। আমি গত দুটো দিন
আমি তোমার সাথে কথা বলছি, তুমি একটু লাইনে থাকো, আর তুমি তো আছোই লাইনে। আমি এর মধ্যে একটা বিষয় অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে যে অনেক সময় কথা আসে, বন্ধুদের কাছ থেকেও ধরনের কথা আসে যে আমরা পরস্পরের মধ্যে ভালোবাসা নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করি, একজন আরেকজনের দিকে অঙ্গুলি তুলি। ভালোবাসা তো এই শিক্ষা কখনোই দেয় না, তাহলে ভালোবাসা করে লাভ কি, আর ভালোবাসার এই ধরনের ঘটনা শুনে আমাদের লাভ কি? তো ভালোবাসা তো ভালোবাসাই, ভালোবাসাকে আমরা নিজেরা বিতর্কিত করে তুলি। ভালোবাসার এমনই একটা মহিয়ান জিনিস যেটা কিন্তু কখনোই বিতর্কিত না, বিতর্কিত করি আমরা নিজেরা মানুষ। তো আমি আমি দুইজনকেই, সুইটি তো তুমি আমাদের সাথে ফোনে আছোই আর তুমি তো সাথে আছোই, দুইজনকেই একটু একটু শুধু আমি কিছু বিষয়গুলো তুলে নিয়ে আসার চেষ্টা করছি। সুইটি একটা কথা খুব যথার্থই বলেছ, সেটা হচ্ছে যে তোমার কনভিন্সিং পাওয়ার, তোমার হিপনোটাইজিং ক্যাপাসিটি। এবং মজার ব্যাপার যে তোমাকে দেখে যেরকম মনে হচ্ছে, মানে তোমার লুক, তোমার এক্সপ্রেশন, তোমার ডেলিভারি,
তোমার তোমার পুরো দেহভঙ্গি সমস্ত কিছু এবং তোমার থ্রোয়িং সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থা, লাভগুরু নিজেও কিন্তু কনভিন্সড। কেন জানি আমার মনে হচ্ছে যে তোমার পক্ষ হয়ে বলি, এই ছেলেটা হাজারবার ভুল করেছে, লক্ষবার ভুল করেছে, তারপরও এই ছেলেটাকে তুমি ক্ষমা করে দাও, আবার তার সাথে সম্পর্ক নতুন করে সম্পর্ক করো। মানে আমি নিজেও কনভিন্সড। সুইটি তুমি কি শুনছো আমার কথা? আচ্ছা তুমি কিন্তু কথা বলবে না, তুমি কথা বলবে না, আমি আগে শেষ করি। আমি কথা শেষ করি, বাট তুমি ফোনে থাকো। তো বিষয়টা এটাই যে তোমার মধ্যে আসলেই কিছু মানুষের মধ্যে গড গিফটেড ক্যাপাবিলিটি থাকে মানুষকে হিপনোটাইজ করার, তো সেই জিনিসটা আছে। এখন তোমার পরীক্ষা হবে তুমি মানুষ হিসেবে কতখানি সৎ। তুমি বারবার কথা প্রসঙ্গে বলছিলে যে একজন দুঃখী মানুষের কষ্ট তোমার হৃদয়কে ছুঁয়ে যায়, কারো কষ্টের মধ্যে তুমি পড়লেই তুমি বেসামাল হয়ে যাও। তুমি এটাও বলেছিলে যে যখন কোনো খারাপ কিছু হয় সাথে সাথে তুমি স্রষ্টাকে স্মরণ করো এবং তার কাছে তুমি প্রার্থনা করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো যে আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। এবং নিজেও কয়েকবার স্বীকার করেছো যে তোমার দ্বারা ভুল হয়েছে, তুমি অন্যায় করে ভাবে কথা বলেছো, স্ল্যাং ইউজ করেছো ফ্রিকোয়েন্টলি, তার গায়ে হাত তুলেছো যে কোনো জায়গায়, কি ঘরে কি বাইরে বিভিন্নভাবে হাত তুলেছো। সবচেয়ে দুঃখজনক যেটা বিষয় সেটা আমি বলে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি, সবচেয়ে দুঃখজনক পার্ট তোমাদের সম্পর্কে সেটি হচ্ছে এইরকম যে আমরা প্রায়শই কিন্তু আমাদের বাবা মাকে অনেক সময় দোষারোপ করার চেষ্টা করি, তারা কেন আমাদের অনুভূতিটাকে গ্রহণ করে না, তারা কেন আমাদের অনুভূতিকে পাত্তা দেয় না। কিন্তু দেখো এই রবিন এবং সুইটির যে ভালোবাসার কথা এখানে আসলো, সেখানে কিন্তু দুই পক্ষের বাবা মাই তাদের তরফ থেকে চেষ্টা করেছে ওরা যেন পরস্পরের সাথে ভালো থাকে। এ ধরনের পরিবার হয়তো এ ধরনের মানে বিনয় পরিবারের কাছ থেকে, পিতামাতার কাছ থেকে হয়তো খুব কম দেখা যায়, যেখানে সুইটির ফ্যামিলি তাকে অ্যালাউ করেছে যে ঠিক আছে কথা যদি বলতে হয় তোমরা এখানে কথা বলো, অথবা এত কিছুর পরেও তার মেয়েকে রাস্তাতে হয়তো ওইভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হচ্ছে, তাকে অপদস্থ করা হচ্ছে, তারপরে মালয়েশিয়া গেছে যখন ফাইনালি, তখনও কিন্তু সুইটি জানিয়েছে তার মা বাবা মাকে যে এখানে রবিন ফিরে এসেছে, এবং রবিনকেও কিন্তু সেভাবে ব্যাক আপ করেছে তার বাড়ি। যে সময় তাদের ক্যারিয়ার তৈরি করার কথা ছিল, যে সময় তাদের নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে বড় করার কথা ছিল, সেই সময় তারা ভার্সিটি লুকোচুরি খেলেছে, কখনো নর্থ সাউথ, কখনো সে সিটি ইউনিভার্সিটি, দেন চলে আসছে ইউ ল্যাব, মানে ফ্রিকোয়েন্টলি তাদের চেঞ্জ, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এক জায়গা থেকে আর এক জায়গায়, দেন ফাইনালি মালয়েশিয়া। তো যাই করেছে সবগুলোর সাথেই কিন্তু পরিবারের মানে ওই অর্থে সমর্থন ছিল যে ফাইনালি যেন তারা কাম ব্যাক করে এবং ফাইনালি যেন তারা ভালো থাকে, কিন্তু ঘটনাটা তোমাদের হাত দিয়ে ঘটেনি। এটা কিন্তু আমাদের জন্য সত্যি দুঃখজনক, আমাদের জন্য সত্যি কষ্টের, যে কারণে বাবা মারা কিন্তু সাহস পায় না যখন ছেলেমেয়েরা এরকম প্রিভিলেজ পাওয়ার পরেও তারা যখন সেটা সত্যিকারের সদ্ব্যবহার না করে, এটা খুব দুঃখজনক। এবার চলে আসি তোমাদের কাছে, তোমাদের ঘটনাটা কিন্তু এত বেশি জটিল না, তোমাদের ঘটনাটা খুবই আমার কাছে সরল এবং খুব সহজ মনে হয়েছে। এই কারণে ঘটনার পুরো অংশ জুড়ে আছে একটা জিনিস, সেটি হচ্ছে সন্দেহ। ঘটনার আরেকটি অংশ জুড়ে আছে তুমি, যার বর্ণনা আমি দিচ্ছিলাম যে তোমার টোটাল অ্যাপ্রোচ, তোমার ডেলিভারি একটা মানুষকে সহজেই কনভিন্স করে ফেলতে পারে, হিপনোটাইজ করে ফেলতে পারে। আমি নিজেও হয়েছি, আমি তাই বলছি যে আমার কেন জানি মন চাচ্ছে তোমার পক্ষ হয়ে বলি যে ঠিক আছে রবিনকে আরেকবার শেষবারের মতো ক্ষমা করে দাও। কয়েকবার হয়তো শখানেকের মতো ক্ষমা করেছ, আরেকবার লাস্ট টাইম ক্ষমা করো, আবার নতুন করে সম্পর্ক শুরু করো। কিন্তু এই কথা আমি যেমন স্বীকার করে নিচ্ছি যে তোমার কনভিন্সিং পাওয়ারের কারণে আমি কনভিন্সড, পাশাপাশি এটাও বলছি যে এখন সময় এসেছে তোমার নিজেকে পরীক্ষা দেওয়ার। এখন এই মুহূর্তে তুমি সে পরীক্ষাটা দিবে, এই পরীক্ষাতে যদি তুমি যদি সৎ থাকতে পারো তাহলে আমি পরবর্তী কথাগুলো বলবো, আদারওয়াইজ আমি প্রোগ্রামটা শেষ করে নিয়ে আসব। পরীক্ষাটা এইরকম, দেখো এখন খুব মূল্যবান একটি সময়, মূল্যবান সময় এই অর্থে যে তুমি আছো আর তোমার জীবনে ধ্যান জ্ঞান সবকিছু মিলিয়ে যে মানুষটি, সে মানুষটিও কিন্তু ফোনে আছে, আর আছে স্রষ্টার সবচেয়ে মূল্যবান যে সৃষ্টি মানুষ, মানে হাজারেও না, শখেও না, শয়েও না, লাখে লাখে মানুষ তোমাদেরকে এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে শুনছে। ঠিক এইরকম একটি মুহূর্তে তোমাকে যদি আমি কনফেস করতে বলি তাহলে নিঃসন্দেহে তুমি কোনো ঘটনাকে বা কোনো বাস্তবতাকে পাশ কাটিয়ে যাবে না। রবিনের হাত ধরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রবিনকে যদি রবিনের জায়গাতে, রবিন যে কাজগুলো করেছে সেই জায়গাতে যদি রবিনকে রাখতাম, এবং রবিনের তৃতীয় চক্ষু, রবিনের থার্ড আইকে যদি আমি উপর থেকে দেখতে দিতাম যে রবিন সুইটির সাথে কি কি ধরনের ব্যবহারগুলো করছে, সেই ব্যাপারগুলো রবিন মেনে নিতে পারত কিনা। সুইটির সাথে তার কথোপকথনের এক পর্যায়ে সুইটিকে সে ধাক্কা দিচ্ছে। তার ড্রয়িং রুমের সামনে কথা বলতে গিয়ে অবলীলায় তার গায়ে হাত তুলছে। রাস্তাঘাটে মানুষ চলাচল করছে, হাজারো মানুষ রাস্তাতে, তার সামনে তার সাথে তার গায়ে হাত তুলতে সে দ্বিধান্বিত হচ্ছে না। ফ্রিকোয়েন্টলি যে কোনো ভাষায়, অকথ্য ভাষায় তার সাথে কথাবার্তা বলছে, গালি গালাজ যে কোনো ভাবে। এই যদি রবিনের চরিত্র হয়, এই যদি রবিনের পরিস্থিতি হয়, এবং বারবার এই ঘটনাগুলো ঘটানোর পরেই সে আবার পরক্ষণে তাকে কনভিন্স করার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করছে, তৃতীয় ব্যক্তি হিসেবে যে রবিনটা উপর থেকে দেখছে, সে দেখছে এই জিনিস যে সবচেয়ে ভালোবাসার মানুষটিকে নিয়ে রবিন নামের একজন মানুষ এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে তাকে ফেলে দিয়েছে, যার ম্যানিয়াক এই 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 অ্যাক্টিভিটিজের কারণে তার সবচেয়ে ভালোবাসার মানুষটি সুইটি এইভাবে পদে পদে বিপর্যস্ত হচ্ছে। সেই তৃতীয় ব্যক্তি রবিন এটাকে কি সঠিকভাবে মেনে নিতে পারবে, মন থেকে কি এটাকে সাপোর্ট করবে, তোমার কি মনে হয়? একটা বাক্যে শুধু বলো, তুমি কি সেই তৃতীয় ব্যক্তি রবিন কি এটা মেনে নিবে?
না, এটা কখনোই
মেনে নিবে না। তাই যদি হয়, আমি এই ঘটনাটার অনেক মনোযোগ দিয়ে তোমাদের দুইজনের পক্ষ থেকেই শুনেছি এবং পোস্টমর্টম করে শুধু একটা জিনিসই পেয়েছি, সেটা হচ্ছে যে তুমি প্রচন্ড পরিমাণে ভালোবাসো সুইটিকে। বাট ভালোবাসা বললে এই কথাটা কি অসম্পূর্ণ থেকে যায়, অসম্পূর্ণ বলা হয়, কারণ ভালোবাসার শিক্ষা কখনো এটা দেয় না যে ভালোবাসার মানুষকে বিশ্বাস করা যাবে না। তোমার পুরো গল্প জুড়ে একটা বারের জন্য এরকম কোন পরিস্থিতি আসেনি যেখানে এরকম এসেছে যে সুইটির কারোর সাথে সম্পর্ক আছে বা সুইটির এমন কোন ঘটনা তোমার চোখের সামনে পড়েছে যার কারণে তাকে সন্দেহ করা যায়। কিন্তু অহেতুকভাবে, অযাচিতভাবে অনেক সময় অনেক ঘটনার নিজের মতো করে সাজিয়ে নিয়ে তুমি ওকে ওর প্রতি হয়তো মানসিকভাবে তাকে বিপর্যস্ত করার চেষ্টা করেছ, কখনো গালিগালাজ করে, কখনো তুইতুকারি করে, কখনো রাস্তাঘাটে তার গায়ে হাত তুলে। তো বিষয়টা এইরকম, এবং এই পরিস্থিতিতে এসে আমি আমার পক্ষ থেকে শুধু এতটুকুই বলতে পারি যে ভালোবাসার কথাটা এখানে সত্যিকার অর্থে পরিপূর্ণ কোনো শব্দ এটা বলবো না আমি, এটা অসম্পূর্ণ শব্দ এই কারণেই যে যেখানে বিশ্বাস নাই, যেখানে সন্দেহের এত বীজ বোনা আছে সেটাকে আমি কখনোই, আই এম সরি টু সে, এটাকে কখনো আমি ভালোবাসা বলতে পারছি না। আর তোমার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটত, তুমি নিজে নিজের ক্যারিয়ারটাকে ওয়ান স্টেপ ফরওয়ার্ড হয়েছে তো টু স্টেপ ব্যাকওয়ার্ডে চলে এসেছো। তুমি এই ভালোবাসা বা তাকে নিয়ে, আমি 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 তাকে নিয়ে ভালোবাসায় ইনভলভ হওয়া আমি বলবো না, বরং তাকে নিয়ে তুমি এত বেশি মাত্রায় সম্পৃক্ত ছিলে যে কারণে তুমি তোমার ক্যারিয়ারের দিকে এতটুকু ফোকাস করনি, দিনকে দিন নিজেকে এমনভাবে পিছিয়ে ফেলেছো যে তুমি সবসময় কিন্তু ইনসিকিউর ফিল করেছো, নিরাপত্তাহীনতায় ভুগেছো যে এই মানুষটার জন্য মনে হয় যতখানি যোগ্য হওয়ার কথা ছিল, এই মানুষটার জন্য যতটুকু কনফিডেন্ট পার্সন হিসেবে নিজেকে তৈরি করার দরকার ছিল আমি মনে হয় ঠিক ততখানি তৈরি করতে পারছি না। এই জীবনযুদ্ধের যে দৌড়, সেই দৌড়ে হয়তো অনেক ছেলের সাথে আমি পিছিয়ে পড়ব, তখন হয়তো আমার সুইটিকে আমার ফিরে পাওয়া হবে না। এই টাইপের একটা দুর্বলতা, এই টাইপের একটা কষ্ট তোমার মধ্যে সবসময় কাজ করত, যে কারণে যেখান থেকে তোমার মধ্যে এই ধরনের মানে বিহেভিয়ার অ্যাপ্রোচগুলো তোমার মধ্যে চলে আসত, এবং তুমি ওকে হারানোর ভয়টা তোমাকে সবসময় তোমাকে এভাবে এই ধরনের কাজের দিকে প্রলুব্ধ করত, যেখানে তুমি নিজেও খুব ভালো করে জানো। আজকে তারিখে তুমি অন্তত একটা কথা সঠিকভাবে বলে যাও, সেটা হচ্ছে যে তাকে যে তুমি এভাবে অপদস্থ করেছো, ব্যবহার দিয়ে, কথা দিয়ে, গালিগালাজ করে, হাত তুলে, বিভিন্ন জায়গায় যেখানে সেখানে তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ, সবচেয়ে মূল্যবান মানুষটাকে যেখানে সেখানে তুমি অপদস্থ করেছো, এই যে কাজগুলো করেছো, এই কাজগুলো করাটা কখনোই তার জন্য প্রাপ্য ছিল না, এটা তো মানো তুমি।
হ্যাঁ, সেটা মানি, কিন্তু এখানে একটা কথা ছিল কি যে অনেক কথা আসলে ও বলতে পেরেছে, কিন্তু কোন মানুষই চায় না কারো ভালোবাসার মানুষের গায়ে হাত তোলা প্লাস ওর সঙ্গে খারাপ বিহেভ করা। তো এমন কিছু প্রবলেম ছিল যেটা কি না মানে আমি ফেস করেছি, সে আমাদেরকে কিছুই বলেনি। সো যাই হোক,
আমরা কথা শুনেছি, অনেক কথা শুনেছি, আর প্রবলেমের যে ধরনগুলো শুনেছি সেগুলো আমি জেনেছি, যে সে তার বন্ধুদের সাথে তোমার কথা অমান্য করে ঘুরতে বেরিয়েছিল যেখানে তার বান্ধবীরা ছিল।
না না, শুধু
যেমন এই মারামারি যে কথাগুলো তুমি বলেছো, যেমন পয়লা ফাল্গুনে ঘোরার ব্যাপারটা তুমি যে যখন একটা সেনক্রিয়েট করলে, সেখানে কিন্তু এরকম বিষয়ই ছিল। এরকম যতগুলো বিষয় এসেছে আমরা যতটুকু মনোযোগ দিয়ে শুনেছি পুরো সময়টা তোমার এবং সুইটির কথা, সবগুলোতে ব্যাপারটা এইরকমই এসেছে যে যে জিনিসগুলোর জন্য হয়তো তার হাতে তাকে গালিগালাজ করা বা তার গায়ে হাত তোলাটা কখনোই তার প্রাপ্য ছিল না, বাট এই কাজগুলো তুমি ফ্রিকোয়েন্টলি করেছো। তো এই যদি বিষয় হয় তাহলে আমি বলবো আজকে যে মনুষ্যত্বের পরীক্ষার কথা বললাম, মানুষ হিসেবে তুমি কেমন সেই জিনিসটা পরীক্ষা করার সময় যখন এখন এসেছে, তাতে আমি বলবো তোমার উপস্থিতিতে, তোমার সান্নিধ্যে সে তোমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি ধরেই নিলাম সে এখনো তোমাকে ভালোবাসে, কিন্তু সেই মানুষটি তোমার সান্নিধ্যে ভালো থাকতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য, কারণ তুমি কখনোই পারবে না তোমার এই সন্দেহের বলয় থেকে নিজেকে বের করে নিয়ে আসতে। একটা মানুষের জন্য যদি শয়ে শয়ে ঘটনা ঘটে যাতে করে সে তাকে সন্দেহের বেড়াজালে বারবার আবদ্ধ করে, যেখানে সন্দেহ করার মতো সামান্যতম কোনো কারণ কখনোই খুঁজে পাওয়া যায় না, তাহলে আমি এটাকে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অথবা ওর ভাষায় ও যেটা বলেছে যে একটা সাইকো, আমি তা না বলে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সেটা আমার মধ্যেও থাকতে পারে কোনো একটা বিষয় নিয়ে, এই বিষয়টা নিয়ে মোস্ট প্রবাবলি তোমার মধ্যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, যে কারণে তুমি এরকম ম্যানিয়াকের মতো আচরণ করেছো সবসময়, যাতে করে নিজের ইনসিকিউরিটি, নিজের যে নিরাপত্তাহীনতায় ভোগো, নিজের প্রতি যে তোমার কনফিডেন্স লেভেল কম, এই জীবনযুদ্ধের দৌড়ে তুমি যে কুলিয়ে উঠতে পারবে না, তাকে হয়তো কোনো রাজপুত্র এসে বিয়ে করে নিয়ে চলে যাবে, এই ভয়ে এই তোমার নিজস্ব এই ভাবনাগুলো, তোমার এই ভীতিগুলো চাপিয়ে দিয়েছে তার উপরে, তাতে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন এবং তার সামাজিক জীবন সম্পূর্ণভাবে বিনষ্ট করেছ। তোমার সাথে ওর কি হবে সেটা পরের হিসাব, এতটুকুর প্রেক্ষিতে তুমি বলো তো, তুমি কি চাও যে তোমার সান্নিধ্যে সে কষ্টে থাকুক? তারপর আমি এর ফিনিশিংটা কিভাবে টানবো সেটা পরে 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 আসি, বাট তুমি কি চাও এই যদি পরিস্থিতি হয়, তোমার কারণে যদি একটা মানুষ, যে মানুষটাকে তুমি ভালোবাসো, সেই মানুষটার পারিবারিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবন বিপর্যস্ত হয়ে যায়, তুমি কি চাও যে তোমার সান্নিধ্যে সেই জীবনটা সে পাক যাকে তুমি প্রচন্ড ভালোবাসো? চাও কি চাও না, আমি শুধু এটা শুনব। তোমার উপস্থিতি, তোমার সান্নিধ্য, আমি তোমার তোমার কথা কিন্তু আমি উইদাউট এনি ইন্টারাপশন, আমি এত দীর্ঘক্ষণ ধরে হয়তো কখনো কোনো অতিথি বন্ধুকে আমি কথা বলতে হয়তো অ্যালাউ করতে পারি না সময়ের সীমাবদ্ধতার জন্য, কিন্তু তোমার কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি কোন রকম ইন্টারাপশন ছাড়া। এবং মজার ব্যাপার কি, আমি তোমার কথার মধ্যে হারিয়েছিলাম, তুমি কথা বলতে বলতে আমাকে কেমন যেন একটু হ্যালোসিনেসিক বা কেমন একটু নস্টালজিক করে দিচ্ছ, এক এক সময় এক এক জগতে নিয়ে যাচ্ছ তোমার কথাতে, আমিও যেন তোমার সাথে জগতে ওইভাবেই যাচ্ছিলাম। বাট এখন আমি কিন্তু একদম বাস্তবতার কাছাকাছি, লাভগুরু তার কিন্তু আসল চরিত্রে কিন্তু উদ্ভাসিত এখন, কারণ লাভগুরুর উপরে কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে, যেখানে সে মানুষকে সাথে সামনে রেখে যেটার মধ্যে অ্যাকচুয়ালিটি আছে সেই নিয়ে কথা বলতে চায়। তোমার মনুষ্যত্বের পরীক্ষা নিচ্ছে আমি, যে স্রষ্টাকে তুমি ভয় পাও, ভালোবাসো বা যার আরাধনা তুমি করো তাকে মাথায় রেখে বলো, যে মানুষটি ফোনে আছে তাকে মাথায় রেখে বলো, তোমার সান্নিধ্য যদি কোনো তোমার সবচেয়ে ভালোবাসা মানুষের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনকে বিপর্যস্ত করে তোলে, তাহলে কি তুমি চাও যে তোমার সান্নিধ্যে বাকি জীবনটা এইভাবে বিপর্যস্ত হোক?
না,
চাও না। সুইটি তুমি কি ফোনে আছো?
জি গুরু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, এবং তুমি তো শুনলে যে সেও চায় না যে তার উপস্থিতিতে তোমার জীবনটা বিপর্যস্ত।
গুরু আমি একটা কথা বলতে চাই, যে আমি আসলে তাকে সত্যি কথা বলতে আমি অনেক তাকে চাইতাম, হ্যাঁ অনেক চাইতাম যে তার সাথে আমার বিয়ে হোক, আমি তাকে মানে চাই দেখেই, না হলে আমি এটা করতাম না। আমি তার ফ্যামিলিকে বলি যে আমি জানি না তার ফ্যামিলি তার এই সমস্যাগুলো বুঝতে পারে কিনা, তো সে ছোটবেলা থেকে বড় হয়েছে, অবশ্যই সে যদি প্রবলেম করে থাকে যে অকারণে হুট করে রেগে যাওয়া, রেগে জিনিসপত্র ভাঙচুর করা, প্লাস অকারণে সন্দেহ করা, মানে রেগে গেলে তার নিজেরও সেন্স থাকে না যে সে কি করতেছে।
সুইটি আমরা এই কথাগুলো শুনেছি তোমাদেরকে অনেকক্ষণ আমরা কথা বলার, হ্যাঁ আমরা এই কথাগুলো শুনেছি। আমি যে কথাটা এখন বলতে চেয়েছি যে ফাইনালি একদম লাস্ট স্টেজে এসে তোমাদের দুইজনের কথাতেই উঠে এসেছে যে শুধুই মাত্র সন্দেহ ছিল, সন্দেহ ছিল আর সন্দেহ ছিল, যে সন্দেহের মানে বিষ বাষ্প তোমার পারিবারিক, ব্যক্তিগত এবং সামাজিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছে আর কি, এবং সেই জিনিসটা সে অকপটে স্বীকার করেছে যে একবার না দুইবার না বারে বারে আমি ওকে অপদস্থ করেছি, কি গালিগালাজ করে, কথাবার্তায় কি মারধর করে। তাই সে নিজেও স্বীকার করেছে যে সে আসলে চায় না যে ভবিষ্যতে হয়তো তার দ্বারা এই ঘটনাগুলো পুনর্বার ঘটতে থাকবে, তাই সে চায় না যে তার উপস্থিতিতে তোমার জীবন বিপর্যস্ত হোক। সে কথাটা কিন্তু সে নিজেও স্বীকার করেছে, আমি তো ঠিক বলছি রবিন? সে নিজেও স্বীকার করেছে যে তা সেও চায় না যে তার উপস্থিতিতে, যদিও তোমাকে ভালোবাসে, তোমার সাথে চায় যে তার পরবর্তী জীবনটা কন্টিনিউ করুক, কিন্তু তারপরেও যেহেতু সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যে কথাটা আমরা বলছি, যেটা ফ্রিকোয়েন্টলি তার সাথে ঘটছে, সেই কারণে সে নিজেও চায় না। আমি শেষ করে আসছি তোমার কাছে।
সে নিজেও চায় না যে তার উপস্থিতিতে তার সান্নিধ্যে তোমার ব্যক্তিগত জীবন আর বিপর্যস্ত হোক। শেষ মুহূর্তে তোমার যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো, আমরা পেছনে যাব না, আমরা পেছনে যাব না। এখন তো সেও বলল যে তোমার ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবন সে বিপর্যস্ত করতে চায় না, তুমি যদি এর প্রেক্ষিতে কিছু বলার থাকে।
গুরু, ও সম্পর্কে আমার এতটুকু বলার আছে যে সে আমাকে অনেক কষ্ট দিছে, আমার হাড়টাকে সে পুরো ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ করে দিছে। এখন এই হাড়টাকে জোড়া লাগানো কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। আমি অনেক কষ্ট পাইছি, আমি চাই যে আমার সাথে তার রিলেশন থাকুক আর না থাকুক, সে তার পার্সোনাল লাইফ সে ভালোভাবে থাকুক, সে সুস্থতার মধ্যে থাকুক। তো আমি চাই যে আমি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করছি যে তার কিছু মেন্টালি যেটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে এটা ট্রিটমেন্ট করলে সে হয়তো সে ভালো হয়ে যেতে পারে। তার ফ্যামিলিকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, বাট তার ফ্যামিলিতে ডিনাই করছে যে না ওর কোনো প্রবলেম নাই। তো আমি যেটা দেখছি গুরু, আপনি নিজেও এখন বললেন যে ওর হ্যাঁ সত্যি কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে যেটার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমি এটাই বলবো যে সে ভালো থাকুক, সে সবসময় ভালো থাকুক, আমি এটাই চাই, তার সুস্থতা কামনা করি। আর একটা লাস্ট টাইমের জন্য একটা রিকোয়েস্টই করতে চাই যে সে যদি পারে সে যেন একটা ভালো একটা সাইকিয়াট্রিস্টকে দেখায়, তাহলে সে নিজেও ভালো থাকবে আর আশেপাশের মানুষকে নিয়ে আশেপাশের মানুষও তার জন্য ভালো থাকবে, আশেপাশের মানুষকেও সে কোনো প্রবলেম করবে না। কারণ আমি
হ্যাঁ তোমার তোমার মেসেজ অলরেডি আমরা পেয়েছি, এই তো ছিল আমার রবিনের সাথে কথা। রবিনকে আমি অন্তত এই কারণে ধন্যবাদ দিব, টুটুল এবং মেঘলা, যে রবিন এরকম একটি পরিস্থিতিতে এসে সে অলরেডি বলেছে যে আমি সেই মানুষ মেয়েটির জন্য সেই মানুষটির জন্য আমি অবশ্যই তার প্রতি অনেক দুর্বল, তাকে আমি ভালোবাসি, তাকে আমি এখনো চাই। কিন্তু তারপরও সে বলল যে আসলে পরিস্থিতি যখন বারবার আমার দ্বারা এরকম ঘটনা ঘটে যাচ্ছে, বারংবার আমার দ্বারা এরকম ভুল হয়ে যাচ্ছে, একটা মানুষ স্বাভাবিক যে আচরণ করা উচিত সে স্বাভাবিক আচরণ কোনোভাবেই আমি তার সাথে করতে পারছি না, তাই আসলে আমিও মন থেকে তাকে ভালোবাসলেও তার সাথে সারা জীবন থাকতে চাইলেও আমি পরিস্থিতির কারণে আসলেই এখন বলতে বাধ্য হচ্ছি যে আমি চাই না যে আমার উপস্থিতিতে আমার সান্নিধ্যে তার জীবন নতুন করে আর এই ধরনের ঝামেলা বা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ুক। এই হচ্ছে আপাতত পরিস্থিতি, অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি। তোমাকে শেষবারের মতো একটি কথা তোমাকেও বলার আছে আমার, সেটি হচ্ছে এই, আমি সুইটি তোমাকে বলছি, একটা বিশ্বস্ততার পরীক্ষা দিয়েছে রবিন এবং সে স্বীকার করেছে যে সে চায় না যে তার উপস্থিতিতে তুমি যেন নতুন করে আর কষ্ট না পাও। তা আমি রবিনকে ধন্যবাদ যে অন্তত সে এই এই স্বীকারোক্তিটা এতগুলো মানুষের সামনে স্রষ্টাকে মাথায় রেখে এবং তোমাকে ফোনে রেখে তার মূল্য দিয়ে সেই স্বীকারোক্তিটা সে করেছে। তুমি একটা স্বীকারোক্তি করো এবং সরল স্বীকারোক্তি করো। তুমি তো বুঝেছই যে আমরা যেটা অ্যাকচুয়াল ঘটনা বিষয়টাকে ইনভেস্টিগেট করে যেটা আমাদের কাছে অ্যাকচুয়াল মনে হয়েছে সেই ব্যাপারটাই কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছি গত 15-20 মিনিট ধরে, এবং তোমার পক্ষেই কিন্তু কথাগুলো আছে যেহেতু তোমাকে এইভাবে সে অপদস্থ করেছে। কিন্তু তুমি একটা সরল স্বীকারোক্তি দিবে শেষ মুহূর্তে, সেই সরল স্বীকারোক্তিটা দিচ্ছ তাদেরকে, একই কথা তোমার সামনেও প্রযোজ্য, তুমি নিঃসন্দেহে আস্তিক, তুমিও স্রষ্টার প্রতি বিশ্বাস রাখো, এখানে তোমার সেই মানুষটি আছে যার সাথে তোমার জীবনের অনেকগুলো উত্থান পতন সহ জীবন কেটে এসেছে। শেষ মুহূর্তে বলো তো, সম্পর্কটা যেদিকেই যাক না কেন শেষ মুহূর্তে বলো, ছেলে মানুষের কারণে হোক বা ইম্যাচুরিটির কারণে হোক, বিভিন্ন সময় তোমার দ্বারা বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কমিউনিকেট করা, ফোনে বা সাক্ষাতে কথা বলা, এই জিনিসটা প্রায়শই ঘটে যেত, হয়তো ছেলে মানুষের জন্য, হয়তো মজা করার জন্য, যেমন মজা করেছিল খুব অল্প বয়সে রবিনের দ্বারা মজা করার মতো একটা ঘটনা ঘটেছিল, সে কিন্তু ভালোবাসে না, তারপরে অনন্যা তো তার নাম, তাই তো, অনন্যার সাথে হয়তো কথা বলেছে এবং তাকে বলেছে যে হ্যাঁ তোমাকে আমি পছন্দ করতে পারি, তুমি আমার এই কাজটা আগে করে দাও, এ ধরনের ছেলে মানুষের সে করেছে যে অকপটে স্বীকার করেছে রবিন। এবং ফাইনালি আর একটা কথা তুমি বলেছিলে যে আমি দেখছিলাম যে কে বেশি সুন্দর, সুইটি বেশি সুন্দর নাকি অনন্যা সুন্দর, তারপরে হয়তো আমি চিন্তা ভাবনা করবো বা এরকম কিছু। এই ধরনের সরল স্বীকারোক্তি কিন্তু ঘটনার প্রথমে সে করেছিল। তুমি একটা সরল স্বীকারোক্তি করো তোমার দ্বারা, ছেলে মানুষের কারণে হোক বা মজার ছলে হোক বা কৌতূহলোদ্দীপক হয়ে হোক, তুমি হয়তো অনেক সময় তোমার অবচেতন মনে তোমার সহপাঠীদের সাথে বা তোমার বন্ধুদের সাথে তোমার এইভাবে যোগাযোগ করা বা একটু কথা বলা বা তাদের একটু সান্নিধ্যে আসা এই ব্যাপারগুলো ঘটত তোমার তোমার দ্বারা, এই ব্যাপারটা সত্য নাকি মিথ্যা? আমি সংক্ষেপে তুমি বলো হ্যাঁ কি না, অনেক কথা শুনেছি, অনুষ্ঠান প্রায় শেষ, শুধু বলো যে হ্যাঁ কি না, তোমার দ্বারা এই ধরনের ছেলে মানুষ কি হয়েছে?
গুরু একটা কথা আমি একটু জাস্ট শর্টকাটে বলতে চাই যে ওর সাথে আমার যে রিলেশনটা ছিল সন্দেহ সেটা সবাই এখন
ওই ব্যাপার ক্লিয়ার, ওটা নিয়ে আর কথা না, তুমি শুধু বলো যে তোমার দ্বারা এই ধরনের ছেলে মানুষই হয়েছে কিনা। তুমি অবচেতন মনে খেয়ালের বসে বা মজা করে হলেও হয়তো কোনো তুমি তোমার বন্ধুর সাথে কমিউনিকেট করছো বা ফোনে কথা বলছো বা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, এই ধরনের ঘটনা ঘটেছে?
আমি কমিউনিকেট করছি, বাট ওর অতিরিক্ত প্রেসারের কারণে। আমি এক সময় আমার মধ্যে জিদ কাজ করতো যে আমার আর দশটা ফ্রেন্ড এরকম করতেছে, আমাকে কেন করবে, ওদের তো বয়ফ্রেন্ড আছে, তো ও আমার সাথে কেন করবে। এই কারণে আমি জিদের বসে হয়তো বা আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলতে চাইতাম, বাট সেটা ও জানে, ও ভালো করে জানে যে সেটা হয়তো বা খুব কম। আমি ওভাবে কখনো আমার ফ্রেন্ডের সাথে ওভাবে আমি ইয়ে করি নাই, কখনো দেখা করি নাই, যেভাবে করে নর্মালি মানুষ ফ্রেন্ডের সাথে ঘুরে ফিরে এখানে যায় সেখানে যায়, বাট আমার কখনো সেটা হয়নি।
আমরা তোমার কথা শুনেছি, এবার আমি কথা শেষ করবো, প্রোগ্রাম শেষ করে নিয়ে আসবো। আমরা আজকে ব্যর্থ, আজকে তারিখটা লিখে রাখো টুটুল এবং মেঘলা, আজকে তারিখে আমার ভালোবাসা স্টুডিও, আমাদের অনুষ্ঠান এবং ভালোবাসা সবকিছুই ব্যর্থ। শুধু তো ভালোবাসার কথা বলবে, ভালোবাসার জয়গান হবে, ভালোবাসার পূজা করবে, দিয়ে অনুষ্ঠানে টিআরপি বাড়িয়ে দিবে, অনুষ্ঠান বিখ্যাত হয়ে গেল, হাজার হাজার মেসেজ আসলো। আজকে ব্যর্থ, লিখে রাখো তারিখটা। ব্যর্থ এই কারণে, প্রায় এর এ ধরনের মেসেজ তোমরা পাও না যে পরিবার কেন সাপোর্ট দিচ্ছে না, পরিবার কেন সাথে থাকে না, এ ধরনের অবজেকশন দিয়ে প্রচুর মেসেজ আসে না, যেগুলো বন্ধুরা আমাদের কাছে পাঠায়। কিভাবে বিশ্বাস করবে? এখানে রবিন এবং সুইটি যে ফোনে আছে, সে যে পরিমাণ সাপোর্ট পেয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে, ইভেন তো তারা দেশের বাইরে চলে গেছে মালয়েশিয়াতে, সেখানে দুইবার দুই পরিবারের লোকজনই কিন্তু সাপোর্ট করেছে, ঠিক আছে অন্তত ওখানে গিয়ে তারা সেটেল করুক, ভুলে গেলে চলবে না। তাদের মধ্যে কিন্তু বিয়ে শাদী হয়নি, তাদের বয়সটা কিন্তু খুব বেশি অল্প ছিল, ইন্টারমিডিয়েটের আগ দিয়ে তাদের সম্পর্ক শুরু হয়েছে, এবং তারপরে তারা ক্যারিয়ারের দিকে এতটুকু ফোকাস না করে একের পর এক সেমিস্টার চেঞ্জ করেছে, সাথে সাথে ভার্সিটি চেঞ্জ করেছে, এবং ফাইনালি তাদের কথা অনুযায়ী তাদেরকে মালয়েশিয়া গেছে, তার পথ ধরে আরেকজন মালয়েশিয়া থেকে, এবং দুইজনের পরিবারই তাদেরকে ব্যাক আপ করেছে তাদের কথা অনুযায়ী চলার জন্য। ইভেন তো রবিনকে বাড়িতে পর্যন্ত অ্যালাউ করেছে, তাও যদি তারা ট্র্যাকে আসে, কিন্তু তারা সে বিশ্বাসটা রাখতে পারেনি। সেই ক্ষেত্রে আমরা পরিবারকে কিভাবে দোষ দিতে পারি? এ ধরনের একটা এক্সাম্পলের কারণেই কিন্তু পিতামাতা যারা আছেন তারা তো পিছিয়ে পড়বেন, তারা তো সন্দেহ করবেন, খুব স্বাভাবিক, এবং তারা অবশ্যই তাদের ছেলে মেয়েদেরকে বিশ্বাস করবেন না যাদেরকে ছাড় দেওয়া যেতে পারে। এই হচ্ছে ওভারঅল পরিস্থিতি। অন্যদিকে আরেকটি কথা যেটা বলার আছে সেটি হচ্ছে যে আমার সাথে রবিন আছে, আমার সাথে ফোনে আছে সুইটি, এবং সুইটি ফাইনালি স্বীকার করলে, সুইটি তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে রবিন যে এরকম বিশ্বস্ততার পরিচয় দিয়েছে, একটা কথা স্বীকার করে তুমিও স্বীকার করলে যে তোমার সাথে ছেলে মানুষের কারণে হোক না, ছেলে মানুষই না, তুমি বলেছ যে জেদের কারণে তুমি অনেক সময় অনেক ছেলেদের সাথে তোমার যোগাযোগ করতে বা কথা বলতে বা তাদের সাথে তুমি আড্ডা দিতে, এটা এটা জেদের কারণে, কেন সে তোমাকে এত বেশি সন্দেহ করে, এটাই তো বললে, তাই তো? এই যে স্বীকারোক্তিটা তুমি করেছো সেজন্য তোমাকে আমি আমার পক্ষ থেকে অন্তত ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আমাদেরকে আজকে, আমার ভালোবাসার স্টুডিওকে, রবিনকে এবং সবাইকে তুমি ওই ওই মূল্যায়নটা করেছো। আমি তো ঠিক বলছি সুইটি?
আমি তোমার কাছে ফিরবো, যে আমি কোন ছেলেদের সাথে এভাবে কথা বলতাম না, আমার একটাই ফ্রেন্ড ছিল, সে ছিল মাহিন, বাট আমার এমন কোন ছেলে ফ্রেন্ড ছিল না, আমার ফ্রেন্ড সার্কেল এমনিতেও অনেক কম, আমি যাদের সাথে কথা বলতাম ও সবাইকেই চিনত।
আচ্ছা, এই এই যে এই যে বিষয়টা তুমি করেছো, যেটা করেছো জেদের বসে তুমি বললে, কারণ তোমাকে বিনা কারণে কেন সন্দেহ করছে রবিন,
সেই কারণে
জেদের কারণে তুমি ওই জিনিসটা একটু বেশি করে করতে, এটাই তো বিষয়। আচ্ছা, তারপরে তোমাকে ধন্যবাদ যে তুমি স্বীকার করেছো এই কাজটা তুমি করতে। তোমাদের দুইজনকে বলি, সম্পর্কটাকে কোন জায়গাতে নিয়ে যাচ্ছে সুইটি তোমাকে বলি, তোমার পক্ষ থেকেই কিন্তু গোটা আজকে অনুষ্ঠানটা আমরা সবাই সঙ্গত কারণে তোমার পক্ষে স্ট্যান্ড নিয়েছি, যে তোমার তুমি যেভাবে ওর দ্বারা অপদস্থ হয়েছে, তুমি যে ওর দ্বারা যেভাবে কষ্ট পেয়েছো, তোমাকে যেভাবে সন্দেহ করে, ইভেন দো তাকে আমি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলতেও কিন্তু দ্বিধান্বিত হইনি, যে সে ম্যানিয়াকের মতো অ্যাক্টিভিটিস করেছে তোমার সাথে, এই কথাগুলোই কিন্তু আমরা এতক্ষণ বলে এসেছি। কিন্তু পাশাপাশি এটাও বলি যে তুমি জেদ দেখাতে গিয়ে যে কাজটা করেছো সেটি অন্যায়, সেটি হচ্ছে চরম রকমের একটা ধৃষ্টতা, এটি একটা পাপের পর্যায়ে পড়ে। জেদ দেখানোর মানে এই না যে আমাকে কেউ খারাপ বলতেছে, আমাকে অসতী বলছে, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আমি অসতী হতে পারি কিনা, এটা জেদের কোনো জায়গা না। তোমরা ভালোবেসেছিলে কখন, এটা নিয়ে আমার এখন প্রশ্ন দেখা দিচ্ছে। আমার মধ্যে চরমভাবে সন্দেহ কাজ করছে, আমি তো এতক্ষণ চিন্তা করছিলাম যে শুধুমাত্র রবিনের কথা, এখন তোমার কথাটা চরমভাবে মাথায় আসছে যে তোমরা এই জেনারেশন, যে জেনারেশনকে নিয়ে আমরা গর্ব করতে চাই, এই জেনারেশন যে জেনারেশন টেকনোলজি, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তা শক্তি সবকিছু তো অনেক বেশি এগিয়ে, সেই সেই জেনারেশন ভালোবাসাটাকে কোন পর্যায়ে নিয়ে এসেছে, যে রবিনকে তুমি মানসিক রোগী হিসেবে বলছো, যে রবিনকে বলছো যে ডাক্তারের সান্নিধ্যে নিয়ে যাওয়া উচিত, সেই 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 নিয়ে অলরেডি গেছিলে তুমি রবিনকে ডাক্তারের কাছে। তাই তোমাকেও একবার বলি, তুমি মনে করে কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলো, যেখানে জেদের কারণে অন্তত উচিত হবে না নিজের 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 এই এই জেদ প্রমাণ করতে গিয়ে কারোর সাথে সম্পর্ক ডেভেলপ করা বা কারোর সাথে সম্পর্ক বাড়িয়ে তোলা, এটা কোনোভাবে উচিত না, এটা ভালোবাসার মধ্যে পড়ে না। এই জিনিসটার জন্য তোমারও উচিত এমন একজন সাইকোলজিস্টের সাথে কথা বলা যে তোমাকে কাউন্সেলিং করবে, ভবিষ্যতেও যদি এরকম ধরনের কোনো অঘটন বা কোনো খারাপ কিছু তোমার সাথে ঘটে জেদের বশবর্তী হয়ে, নিজের এই যে সতীত্ব আছে, নিজের যে নিজের নিজের যে একটা আব্রু আছে, নিজের যে একটা পার্সোনালিটি আছে, সেটা যেন বিতর্কিত না হয়ে যায়। তোমার এই জিনিসটা করা কোনোভাবে উচিত হয়নি, তোমাকে ধিক্কার জানাচ্ছি যে এই ঘটনাটা তোমার দ্বারা ঘটে গেছে। এবং ফাইনালি অনুষ্ঠান আমরা শেষ করে নিয়ে এসেছি এবং খুব দুঃখজনকভাবে শেষ করছি এই কারণে যে শুধুই কিন্তু ভালোবাসার গল্প বলার জন্য আমার ভালোবাসার স্টুডিওতে মানুষ আসে না। বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো যে শুধু ভালোবাসার কথা বলার জন্য আসে, তাহলে কিন্তু ভুল ভাবা হবে। ভালোবাসাকে নিয়ে যে বিভিন্ন রকমের ঘটনা এবং ঘটনার যে বিভিন্ন রকমের পথ পরিক্রমা, সেগুলো নিয়ে আমরা কথা বলি। কথা বলতে গিয়ে আবিষ্কৃত হয় যে আদৌ এদের মধ্যে ভালোবাসা ছিল কিনা। একদিকে একজন মানুষ যে ভালোবাসতে গিয়ে এত বেশি ক্রেজি, ভালোবাসতে গিয়ে এত বেশি ভালোবাসার মধ্যে ইনভলভড যে ভালোবাসার মূল যে শক্তি স্তম্ভ যার নাম হচ্ছে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে চরমভাবে কালিমালিপ্ত করে, সন্দেহের পরিপূর্ণ সন্দেহের গ্রিপের সে আবদ্ধ হয়ে যায় এবং তার দ্বারা একটার পর একটা দুর্ঘটনা এবং খারাপ কাজ ঘটতে থাকে। অপরদিকে সুইটি যে যার পারিবারিক ব্যক্তি এবং সামাজিক জীবন বিতর্কিত হয়েছে, যেটা আমি বলেছি, কিন্তু আমি আফসোসের সাথে বলছি সুইটির দ্বারা যে ঘটনাটা ঘটেছে তাকে জেদের বসে বা তাকে হয়তো তাকে অপদস্থ করার জন্য যে কাজগুলো সে করেছে, যে কথাটা সে স্বীকার করেছে, সেটাও কিন্তু চরমভাবে অন্যায়ের দাবি রাখে। এবং এই দুইজনের হাত ধরে যে ভালোবাসা তৈরি হয়েছে, সে ভালোবাসাটাকে আমি ভালোবাসা বলতে কিছুটা হলেও নারাজ। সে কারণে আমি চাই না যে ভালোবাসাটার কোনো সফল পরিণতির দিকে যাক। তারা দুইজন দুজনের মতো আলাদা থাকুক এবং ভালো থাকার চেষ্টা করুক। রবিন, অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে।
আমি সবাইকে একটা কথাই বলবো, আসলে ভালোবাসায় ক্রেজি হয় না সবাই তোমরা। আর কথা হচ্ছে কি, সবসময় আমরা বলি ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ, তো তোমরা কেউ অন্ধ হয়ে যেও না। এখানে অনেক কথা আছে যা কিনা সুইটি বলেনি, এটা আমার মনে আছে। আর সব কথা তো আর ভালোবাসা মানুষের সম্পর্কে খারাপ বলা যায় না, তাই আমি সহ্য করে নিচ্ছি। আর ওর তো কিছু কথা আছে, আর ও যেভাবে কথা বললো আমি বিশ্বাস করতে পারছি না আজ যে ও কিভাবে কথা বলছে।
শেষবারের মতো একটা কথা দিয়ে যাও তো আমার ভালোবাসার স্টুডিওতে, আজকে তো আমরা কিছুই পাইনি, শুধু আমরা তারপরে তোমাদের এইটা ভালোবাসার গল্পটা আমাদের সামনে নিয়ে আসার কারণ যে শুধু ভালোবাসার নামে ভালোবাসাই হয় না, ভালোবাসার নামে অনেক কিছুই ঘটে যায় যেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না, সেই জিনিসগুলো একটু কাছ থেকে বুঝিয়ে দেয়া। কারণ এই প্রজন্ম, যে প্রজন্মকে নিয়ে আমরা প্রচণ্ড গর্ব করি, যে প্রজন্ম জ্ঞান এবং কর্ম দিয়ে এমনভাবে এগিয়ে নিচ্ছে আমাদের দেশটাকে, সেটা সত্যি আমাদের অনেক প্রাউড করার মতো ব্যাপার। কিন্তু ভালোবাসার নামে যে ধরনের ভণ্ডামি আমাদের মধ্যে চলতে থাকে, অনেকের মধ্যে এই ব্যাপারটা আছে, যে ব্যাপারটা আমাদের সামনে তুলে নিয়ে আসাটা অনেক বেশি জরুরি। তাই কারণে আজকের ওই অনুষ্ঠানটি এইভাবেই উপস্থাপিত হল। অন্তত শেষ একটা কথা দিয়ে যাও, আমরা অন্তত একটা কিছু নিয়ে বাসা যায়, সেটা হচ্ছে এই যে সম্ভব না যে 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 সন্দেহের কথা আসছে, যে প্রবলেমের কথা আসছে, সেই ব্যাপারটা থেকে নিজেকে কাউন্সেলিং করে ঠিক করে নিয়ে নতুন করে আবার জীবন তৈরি করা। এবং এই জীবনটা এবার দিবে শুধুই তোমার বাবা মার জন্য, যেখান থেকে তুমি নতুন করে পথ চলা শুরু করবে, চমৎকার একটা ক্যারিয়ার বিল্ড আপ করবে এবং তারপরে তুমি বাকি জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর এ ধরনের ভালোবাসার নামে লুকোচুরি খেলে জীবনটাকে আর সামনের দিকে পিছিয়ে নেবে না। এতটুকু কি সম্ভব, এতটুকু চাইতে পারি?
আমি এতটুকু বলতে চাই, আসলে কি মানে বাবা মা তো বাবা মার স্থানে সবসময় থাকবে। আর আসলে মন বলতে তো একটা কথা আছে, সবকিছু তো আর ডিরেক্ট বলা যায় না, যে আমি হয়তো বা এখন বলবো যে যে ঠিক আছে হ্যাঁ আমি পারবো, কিন্তু আসলে কি মনের ব্যাপারটা
থাকবে তো
চেষ্টা করবো, বাট আমি চেষ্টা করব আমি সবকিছু পাওয়ার, যেটার জন্য আমি আসলে যে সন্দেহ ব্যাপারটা হচ্ছে প্লাস এরকম কিছু, ও আমাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায় প্লাস সাইকোলজিস্ট একই কথা বলে আপনার কোনো মেন্টালি কোনো প্রবলেম নাই, বাট একটাই প্রবলেম আছে, আপনি সন্দেহ করেন এটা ঠিক হয়ে যাবে আপনি যদি ঠিক মতো আস্তে আস্তে এটা কমানোর চেষ্টা করেন। সো এরকম ও এই কথাটা বলে নাই, আমার কাছে খুব খারাপ লাগলো। আর একটা কথা হচ্ছে কি যে আমি এখনো চাই আমি সুইটিকে, আমি হয়তোবা এখন হয়তোবা বলতে পারতাম যে না, আমি এখনো চাই সুইটিকে, আমি ভালো হয়ে সুইটিকে দেখাবো। শুধু এতটুকু সবার কাছে চাই, সবাই একটু যদি বলে যে সুইটি তুমি ওয়েট করো, তুমি আমাকে একটু দেখো।
তো এই হচ্ছে বিষয় যেটা সে বলেছে, যে তার মন ফাইনালে যেটা স্বীকার করেছে যে সে চায় না যে তার উপস্থিতিতে বারবার কষ্ট পাক তার ভালোবাসার মানুষ, এই কারণে সে চায় না যে সম্পর্কটা এইভাবে আর কন্টিনিউ হোক। কিন্তু তার অবচেতন মনের কি চাওয়াটা আছে সেটাও সে বলল, কিন্তু ফাইনালি সেটাও বলল যে বারবার আর নতুন করে পরীক্ষা দিতে চায় না, সবকিছু ঠিক হয়ে যাক এবং তারপরে যদি নতুন করে কোনো কিছু তৈরি হয়। বাট লাভগুরুর পক্ষ থেকে বক্তব্য একদম ক্লিয়ার, স্ট্যান্ড একদম পরিষ্কার, আর তার নাম হচ্ছে ভালোবাসার নামে যা ঘটেছে দুজনের জীবনে তাকে আমি কখনোই ভালোবাসার কাতারে ফেলতে রাজি না, আর সেই কারণে তাদের দুজনের কাছ থেকে দূরে থাকাটাই ভালো থাকবে। এবং তারা চেষ্টা করুক তাদের ব্যক্তি জীবনে তাদের ক্যারিয়ারে ফোকাস করতে, এবং খুব শীঘ্রই তারা তাদের হাত ধরে সত্যিকারের ভালোবাসা বলতে, যে ভালোবাসাকে বোঝায়, যে ভালোবাসার জন্য আমরা একদম উন্মুখ হয়ে থাকি, যে ভালোবাসার দিকে তাকিয়ে থেকে সারা রাত পার করে দেওয়া যায়, সে ধরনের ভালোবাসার ছোঁয়া তারা পাক। সবার জন্য শুভকামনা, সবাই যেন ভালো থাকে। আর ফাইনালি অন্তত আমরা অনেক অনেক রাত করে ফেলেছি, এর জন্য আসলে আমরা সময় চেয়ে নেওয়ার জন্য আমরাও আসলে দুঃখিত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।
আর বন্ধু, শুনলেন তো এতক্ষণ ধরে আমাদের সবার লাভগুরুর কথা, রবিন ভাইয়ের কথা শুনছিলাম, সুইটির কথাও। আসলে আজকে আমাদের লাভগুরু যে বললেন ব্যর্থ একটা দিন, তাই না? খুবই খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই আসলে। তো বন্ধু, যাওয়ার আগে বলে দিই যে আমাদের নেক্সট এপিসোডে যারা আসতে চান অ্যাজ এ গেস্ট, আর মাত্র 5-6 মিনিট সময় আছে, আমাদেরকে এখনই এসএমএস করতে পারেন। এসএমএস এর লাইন খোলা থাকবে 2:30 পর্যন্ত। যেভাবে এসএমএস টা করতে পারেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এ দিন স্পেস দিয়ে লাভ গুরু, দিন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরে।
আর বন্ধু, সব কথাই তো হলো, তাই না?